This track was downloaded from FusionBD.com.
Royal Tiger Green presents Jaha Bolibo, Sapto Bolibo. Recharge yourself. ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব। যার জীবনের অপ্রিয় সত্য লাখো মানুষের বিবেককে আরো একবার ধাক্কা দেবে, আরো একবার নাড়া দেবে, প্রতি রবিবার রাতের মতোই। কে তিনি তার সম্পর্কে আমরা জানবো, তবে তার আগে বলছি, যাহা বলিব সত্য বলিব এমন একটি অনুষ্ঠান যেটাকে আমরা বলে থাকি বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো। ইন এ সেন্স মানুষ তার অপরাধগুলো সবসময় গোপন করে, কিন্তু এই অনুষ্ঠানে আমরা দেখি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অপরাধীরা, যারা নিজেকে অপরাধী মনে করেন, ভুল করে যারা সমাজকে কলুষিত করেছেন, নিজের জীবনকে নষ্ট করেছেন, তারা অকপটে লোকের সামনে দাঁড়িয়ে বলেন কি ভুল করেছিলেন, কেন করেছিলেন এবং তার শেষ পরিণতি কি হয়েছিল। উদ্দেশ্য একটিই থাকে, সেটা হচ্ছে তার মতো করে ভুল, তার মতো করে অপরাধ সমাজে যেন কেউ না করেন। আজকে সেই মোটো নিয়ে, সেই ব্রত নিয়ে আমাদের অনুষ্ঠানে সত্যের মঞ্চে কে উপবিষ্ট হয়েছেন তার সম্পর্কে আমরা প্রথমেই জেনে নেব আর জি রাজুর কাছ থেকে। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কৃতিয়া। আমাদের আজকের অতিথি সোহেল, বেশ সম্ভ্রান্ত পরিবারের ছেলে সোহেল। ছোটবেলায় খুব শান্ত স্বভাবের ছিলেন সোহেল। লেখাপড়া খেলাধুলা নিয়েই খুব ব্যস্ত থাকতেন তিনি। মানুষের উপকার করেছেন, বন্ধুদের সাহায্য করেছেন সবসময়, কারো বিপদ দেখলে এগিয়ে গিয়েছেন। কিন্তু আজ সেই সোহেল যাহা বলিব সত্য বলিব মরছে, কি সেই কারণ? চলুন তা শুনতে চলে যাই আরজে কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
প্রিয় শ্রোতা, আমরা রাজুর কাছ থেকে জানলাম সোহেল রয়েছে আজকে যাহা বলিব সত্য বলিব মঞ্চে। আমি প্রথমেই সোহেলকে ওয়েলকাম করছি এবং একই সাথে সোহেলকে আমি যে প্রশ্নটি করতে চাই আমাদের অন্যান্য অতিথিদের মতোই, যে এই ধরনের অনুষ্ঠানে আসার জন্য নিজের বিবেকটাকে জাগ্রত করতে হয়, সেজন্য একটা শক্তিশালী বিবেক বোধের দরকার হয়। আর আমরা বিশ্বাস করি পৃথিবীর যে কোনো ঘটনাই সেখানে বিবেককে জাগাতে পারে। হতে পারে আপনার বন্ধু, হতে পারে কোনো একটা ঘটনা আপনি চোখের সামনে দেখেছেন, তারপর আপনার বিবেক জেগে গিয়েছে। আপনার বিবেক জাগানোর কাজটি মূলত কে করেছে?
আমার বিবেক জাগানোর কাজটি মূলত করেছে প্রথমে রাজু।
রাজুটাকে?
রাজু হলো আমার খুব, আমার বাড়ির ছেলে, খুব ঘনিষ্ঠ ফ্রেন্ড বা ভাই বন্ধুর মতো আর কি।
আপনার খুব ক্লোজ ফ্রেন্ড রাজু?
আমার সবসময় ভালো চায়, সবসময় ভালো চাইছে, ভালো কথা আনার জন্য চেষ্টা করছে।
আচ্ছা, কতদিন যাবো চেষ্টা করেছে?
আজ
আট মাসের মতো। আপনি যে অপরাধগুলো আজকে স্বীকার করবেন, সেই অপরাধের মধ্যে কি আপনি এখনো আছেন নাকি ছেড়ে দিয়েছেন?
অলরেডি আমি বর্তমানে এখনো আছি।
এখনো আপনি কিছুটা আছেন, ওকে। তারপরেও আপনি আজকে লোকসমাজে স্বীকার করতে যাচ্ছেন, কেন স্বীকার করতে যাচ্ছেন?
কেন স্বীকার করতে যাচ্ছি? আমার ভালোর উদ্দেশ্য আপনার যা বলবো সত্য বলবো সবসময় আমি শুনি প্রতি রোববার রাত 11:20।
ওকে,
আমার ভালো হওয়ার কখনো ইচ্ছা ছিল না, কিন্তু আমার কারণে আজ আমার ফ্যামিলির বোন ইন্টার সিগনাল পড়াশোনা করে, আমার বোনের বিয়েটা দুটা বিয়ে আসে দুটা বিয়েটা ভেঙে যায়
আপনার কারণে।
জি, আমার কারণে। এখানকার পর থেকে আমি সবকিছু ছাড়িয়ে দিতে চাই।
প্রিয় শ্রোতা, প্রাশ্চিত তো আগেই বলে দিয়েছে এবং এরপরে ওর বিবেক জেগেছে, যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানও শুনেছে, সবকিছু মিলিয়ে ও আজকে লোকসমাজের কাঠগড়ায় দাঁড়িয়েছে নিজের জীবনের সমস্ত অপরাধ নিয়ে। একটি মাত্র মোটো, ওর মতো অপরাধী সমাজে যেন আর কখনো না হয়। আমরা দেখলাম যে ওর বিবেক জাগানোর কাজটি কে করেছে। আমরা যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানের মূল পর্ব শুরু করতে চাই, তবে তার আগে আপনাকে বলছি, আপনি যদি অনুষ্ঠানে এসে যোগ দিতে চান সেক্ষেত্রে আমাদেরকে ফোন করবেন কিংবা SMS করবেন। ফোন করার নিয়মটি হচ্ছে, আপনি ফোন করার পরে আপনার যেই ভুল বা অপরাধ সেটা সংক্ষিপ্ত করে বলে আপনার সঙ্গে যোগাযোগ করতে বলবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এছাড়া প্রিয় শ্রোতা, পুরো অনুষ্ঠান জুড়ে থাকছে SMS পোল এবং আমাদের অনুষ্ঠানে বরাবরের মতোই সাথে আছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই আমরা তার সঙ্গে একটু কথা বলতে চাই। ডক্টর তাজুল ইসলাম, আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন?
জি, আমি আপনাকে শুনতেছি।
জি, অনেক অনেক ধন্যবাদ, আশা করছি পুরো অনুষ্ঠানের সাথেই থাকবেন।
হ্যাঁ, আমি আপনাদের সঙ্গে আছি।
ওকে, প্রিয় শ্রোতা, আমরা শুরু করছি যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানের মূল পর্ব। হ্যাঁ, আপনি ব্যাকগ্রাউন্ড থেকেই শুরু করুন।
যখন আমি ছোট তখন আমার আব্বু মিশনারি কাজ করতো আর কি, ইঞ্জিনের কাজ করতো। আমার দেশে বাড়ি ছিল চাঁদপুরে।
চাঁদপুর
থানায়।
কয় ভাই বোন ছিলেন আপনার?
আমরা এখন বর্তমানে আছি 3 ভাই 2 বোন।
3 ভাই 2 বোন। আপনি কি সবার বড়?
আমি সবার বড়।
আচ্ছা, মা তো গৃহিণী?
জি, মা গৃহিণী।
আর বাবা মেশিনারি যারা কাজ করতো?
জি, আমাদের একটা লেদ মেশিন ওয়ার্কশপ ছিল
নিজেদের।
জি, নিজেদের।
ওকে।
পরে আমি ছোটবেলা থেকে মানে খুব একটা ডান পিটি ছিলাম আর কি, ডান পিটি ছিলাম, উশৃঙ্খল ছিলাম।
আচ্ছা,
তো আমার পড়াশোনা কিন্তু খুবই ভালো ছিল। তো আমার মামারা কোনো বিয়ে করেনি, আমার চাচারা কিন্তু বিয়ে করছে।
চাচা বিয়ে করেছে কিন্তু মামা বিয়ে করেন?
জি, আমার মামারা কি
কয় মামা বিয়ে করেনি আপনার?
আমার তিন মামা ছিল, তিন মামা বিয়ে করেনি।
তিন মামা বিয়ে করেনি?
জি।
ওকে,
তো আমার মামারা এখন আমাদের সংসারটা চালায়। তো মামাদের তো ছেলে সন্তান না, তো সেই জন্য বোনের ছেলেদেরকে নিয়ে সন্তান মনে করতো। ছোটবেলা থেকে একটা দামি জুতো, একটা ভালো একটা ড্রেস আনতো ঢাকার থেকে এনে আমাকে সবসময় দিতে। আমি বড় ভাগে সবসময় ভালো কিছু করি, ভালো ভাবে পড়াশোনা করি।
ওকে,
ছোটবেলা পর্যন্ত ভালো। আমার তো তখন মানে চলো ড্রেস পড়তে পড়তে আমার বড়জনের একটা চোখ চলে যায়, ভালো ছেলে যাবে বা কুটুকু ছেলে যাবে, চলাফেরা করবে, চলার মানে একটা
নেশা তৈরি হয়,
নেশা আমার তৈরি হয়। যখন ক্লাস 6 উঠি ভালো রেজাল্ট করি, 7 উঠতে খুব ভালো রেজাল্ট করি, ঠিক আছে। যখন আমার 8 উঠি তখন মামারা বিয়ে করে, বড় মামা বিয়ে করতে থাকে, তাদের একটা সংসার হয়ে যায়। হয়ে যাওয়ার পরে তখন তারা ঠিক মতো সবকিছু দিতে পারতেছে না, কারণ আমার তো ভাই বোন হয়ে গেছে, এখন সবাইকে দিতে হয়। তখন আমার তো আগের মতো হাত খরচ পাচ্ছি না, 50 টাকার জায়গায় 100 টাকা আগে চাইলে পাইতাম। তারা তো ছোটকাল থেকে দিয়ে আমার হাতটা বড় গিফট করে ফেলছে।
ওকে,
কিন্তু আমার বাবা আমাকে অনেক শাসন করতো। নেওয়ার পরে এইভাবে আমি মোটামুটি চলতে থাকি, চলতে থাকার পরে চলতে পারতেছি না, ঘর থেকে আমার ব্যাগ থেকে 100 টাকা, কখনো 500 টাকা, 1000 টাকা নিয়ে যেতাম। নিয়ে যাওয়ার পর এদিকে ওদিক ঘুরতাম, ক্লাস করতাম না, এভাবে ঘোরাফেরা করতে করতে নবম শ্রেণীতে আমি উঠে যাই। উঠে যাওয়ার পর আমার আব্বু কিন্তু অনেক রাগে ছিল, মানে সে শাসন করলে মানে অজ্ঞান করে ফেলতেন, মারতে মারতে,
মানে মারতে মারতে এরকম করে ফেলতো।
জি,
ওকে,
মানে অপশাসন করতো আর কি, শাসন না।
আচ্ছা,
পরে তখন হলো আপনার 2004 সাল, মানে 2005-এর এসএসসি দেওয়ার কথা ছিল।
জি,
তো নবম শ্রেণীতে পড়ি, তখন আমার একটা আমার বড় জেঠা তাকে আপনার নারায়ণগঞ্জ কাঞ্চনে,
ওকে,
তো আমার বড় জেঠা দেশে আসে। দেশে আসার পরে তার তিনটা মেয়ে আছে, বড়টার নামটা হলো ফাতেমা, দ্বিতীয় নামটা হলো আখি, ছোট নামটা রুনু, তার একটা ছেলে আছে নাম হলো নাসিম।
জি,
তো আমার জারেতা বোন ছিল যেটা ফাতেমা, সবচেয়ে বড়, ওকে আমি খুব লাইক করতাম,
ওকে
খুব পছন্দ করতাম। ক্লাস 9 থেকেই পছন্দ করার পর আমি ছোট্ট একটা চিরকুট লিখি।
আচ্ছা,
ঠিক আছে, এটাই আমার প্রথম জীবনে প্রথম সম্পর্ক ছিল।
কোন ক্লাসে থাকতে চিরকুট লেখেন?
ক্লাস 9
থাকতে। ফাতেমা ছিল মেয়েটার নাম।
জি,
সম্পর্কে কি হতো ফাতেমা আপনার?
আমার বড় জ্যাঠার মেয়ে।
বড় জ্যাঠার মেয়ে?
জি, আমার বরাবর মেয়ে একটি।
বরাবর মেয়ে, হ্যাঁ। ও কোন ক্লাসে পড়তো?
তখন সে ক্লাস 8 পড়তো,
1 বছরের ছোট। ওকে, চিরকুট লেখেন?
চিরকুট লেখার পরে তখন সে সেটা কি করছি, দিয়ে দেওয়ার পরে সে আমাকে বারণ করে, এগুলো ঠিক না। পরে এভাবে চলতে 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 আমি যখন ক্লাস 10 উঠে তখন ক্লাস 9 উঠে আমাদের দেশে এসে, আসার পরে যখন আমি লাস্ট একটা চিরকুট দিই, দেওয়ার পরে সে কি করছে, আমার একটা ফুফুর কাছে দিয়ে দেয়। আমাদের বাড়ির সম্পর্কে একটা ফুফু, আমি
এর মধ্যে আপনি নিয়মিত চিরকুট দিয়েই যাচ্ছেন?
দিয়ে যাচ্ছি।
ওকে,
এগুলো নিয়ে আমি ঝাইঝামাল হচ্ছে। পরে এগুলো আমার আব্বু জানে, কিন্তু আমার আব্বু জানতো না।
আচ্ছা,
কারণ আব্বু অনেক রাগ ছিল। পরে চিরকুটটা কি করছে, আমার আব্বুর হাতে দিয়ে দিচ্ছে, আমার মানে বাড়ির যে ফুফুর কাছে দিচ্ছে, আমার যারা তো বোনের।
জি,
ঠিক আছে, আমার আব্বুর কাছে দিয়ে দেওয়ার পর আমার আব্বু আমাকে মানে আমি তো এদিক দিয়ে তো অনেক অন্যায় করতেছি, টাকা পয়সা নিয়ে যাচ্ছি বা মামার টাকা পয়সা নিয়ে যাচ্ছি, আব্বু না আমার টাকা পয়সা নিয়ে যাচ্ছি, ক্লাস করতেছি না, উচ্চিঙ্গ চলাফেরা করতেছি। কারণ ওই যে ছোটবেলাতে একটা যে আপনার সুখের দেরি আছে সেটা দিতে পারতেছে না আমাকে। পরে আবার এদিক দিয়ে আবার খারাপ ছেলেদের সাথে মিশে গেলাম, মিশে যাওয়ার পরে তখন আব্বু ধৈর্যের হয়ে গেছে, ধৈর্য হওয়ার পর আমাকে কাপড়ের সাথে বাঁধে, বাঁধার পরে আমাকে বেশি করলাছে না, শিকল দিয়ে আমি কিন্তু অমানসিক ভাবে মারে, মারার পর আমার এখানে একটা দাগ ছিল, হাঁটু আমার কেটে যায়। মারার পরে তখন আমার হাঁটু দিয়ে রক্ত পড়ে, তখন আমার আব্বু কি করছে, রাগ করে আমার বই সম্পূর্ণ সবগুলো পানিতে ফেলে দিচ্ছে, আর আমার যতগুলো ড্রেস ছিল ভালো ভালো সম্পূর্ণ সবগুলো আব্বু কাইটা আগুন ফেলে দিচ্ছে। তখন এভাবে আমার আব্বু অনেক মানে আমার আব্বু কাউকে মানতো না, অনেক মারার পরে যাকে আমাকে সবাই ছোটায়, আমার কাকা তখন ঢাকার থেকে আসে, ঢাকা থেকে আসার পরে কাকা বলতেছে শোল আমার ব্যাগটা ধর, আমি পারতেছি না, পরে বলেছি কাকা আমার আব্বু ভাইনা রাখতে শিকল দিয়ে, পরে কাকা চলে যায়, কাকার আসে না, বসে রাগ করে আসে না, আসার পরে আব্বু আমাকে অনেক মারার পরে তো জিত করলাম যে আমাকে এত শাসন করছেন সাধারণ একটা চিরকুটের জন্য, এবং আব্বুর একটাই কথা যে ও তো তোর বোন, ও তো চিরকুট দিবি কেন, ও তো আমার মেয়ের মতো, ও তো তোর বোন নাকি, কারণ আব্বু যদি আমাকে বোঝাইতো তাহলে কিন্তু আমি এত কিছু করতাম না।
তার আগেই কেন মারলো?
হ্যাঁ তার আগে আব্বু অনেক রাগ ছিল, অনেক রাগ ছিল মানে বলার বাইরে সীমাহীন। আব্বু অনেক মারার পরে তখন আমার আব্বুকে আমি একটা কথা বললাম আমার আম্মুর সামনে, যে আব্বু চলে যাওয়ার পরে বললাম যে আমি যদি বেঁচে থাকি অন্তত আমার বাবাকে আমি শান্তি দেবো না, শান্তি দেবো না, এবং আমার আমার কারণ আমার ঘর বিটা পর্যন্ত আমি বিক্রি করে দেবো, আমার বাবা বিক্রি করবে আমি বিক্রি করবো না, আমার অশান্তি এমন অশান্তি আমি এতটা খারাপ করবো আমি। পরে আব্বুকে এই কথা বলার পরে তো আমাদের এলাকায় অনেকে পোলাপানে শুনছে, যে আমি আমার আব্বুকে চ্যালেঞ্জ করি যে আমি যদি বেঁচে থাকি আমার অশান্তির কারণে আপনাদেরকে বাড়িঘর ছাড়তে হবে, সময় বাড়িঘর বিক্রি করে দিতে হবে। পরে আমি কি করি চলে আসছি বাড়ির থেকে, পালায় চলে আসি আমার মামার কাছে, মামার কাছে কদিন থাকার পরে এভাবে চলতে থাকে, চলে থাকার পরে ওইখান থেকে মামার টাং থেকে আমি 10,000 টাকা নিয়ে আসি, চুরি করে 10,000 টাকা নিয়ে পরে আবার ঘোরাঘুরা করি।
তখন কি লেখাপড়া বন্ধ করে দিলাম?
বন্ধ করিনি, আবার ক্লাসে যেয়ে ভর্তি হবো আর কি। পরে 10,000টাকা নিয়ে আসার পরে 10,000টা ভাঙা শেষ, আমি আমার কিন্তু অনেক ঘুরে ছিল পুরো বাংলাদেশে আমি ঘুরছি, মানে আমার ঘুরে একটা উদ্দেশ্য, আর আমার ভালো ভালো পোশাক আশাক ভালো ভালো জুতা প্যান্ট মানে পরার খুব ইচ্ছা আমার ছোটকাল থেকে, যে তারা দিয়ে বড় করছে যেভাবে এটা তার রুচি বদলাতে পারি না। পরে আমার মামার এখান থেকে 10,000 টাকা আনার পরে যাকে আমি কদিন ভাঙার পরে আমার
মামার ওখানে ছিলেন, মামার থেকে চুরি করলাম,
জি ঢাকা নিউ মার্কেট আজিমপুর থেকে, মামা টাকা চুরি করতাম না, মামা কিন্তু ভগা জগা দিত আর কি, মামা ছোট মামা তো বড় মামা টাকা গুলো নিয়ে আসে আমি 10,000 টাকা। আসার পরে আমি চলে যাই আপনার চট্টগ্রামে, ওখান থেকে কক্সবাজার ঘুরে এসে আমি নানুর বাড়িতে উঠি, আবার নানু আমাকে কিছু বলেনি, খালাম্মা ছিল, আমার খালাম্মার বিয়ে হয়ে গেছে, বাড়ির পরে তো খালাম্মার একটা আংটি নিয়ে চলে আসি আমি আবার ঢাকায়। আসার পরে আমি আবার কদিন ঘোরাফেরা করি, ওটা বিক্রি করে দিই, ঘোরাফেরা করার পরে এভাবে চলতে থাকে অনেক দিন যাবৎ। যাওয়ার পরে আমি আবার কি করি আবার দেশে যাই, দেশে যাওয়ার পর আব্বু আমাকে শাসন করে, শাসন করার পরে আমি আবার কি করে বাড়ির থেকে কিছু টাকা পয়সা নিয়ে মোবাইল নিয়ে আমার একটা জিনিস ছিল কানের ওগুলো নিয়ে আবার চলে যাই কুমিল্লায়।
আচ্ছা
কুমিল্লা যাওয়ার পরে ওখানে একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে, এটা হলো আপনার জিলা স্কুল রোডে বাংলা রেস্তোরাঁ, ওই চাইনিজ রেস্টুরেন্ট আমি চাই মানে ওয়েটার হিসেবে একটা চাকরি নিই। ওখানে একটা আমাদের বাড়ির পাশে একটা ছেলে আছে নাম হলো তাহের, তো ওই ছেলের সাথে আমার সাথে মোটামুটি ছোটকাল থেকে একসাথে আমরা চলাফেরা করি, একবার ছোটকাল থেকেই ওর সাথে খুব ভালো সম্পর্ক
আছে।
পরে আমাকে ওখানে চাকরি দেওয়ার পরে আমি ওখানে চাকরি করতে থাকি 3-4 মাস, করার পরে যাক আমি আবার মুখে দেখতে আসি বাড়িতে, আসার পরে মোটামুটি চলতে থাকি, টাকা পকেটে থাকলে কোনো কিছু করি না, টাকা না থাকলে আমি পাগল হয়ে যাই।
আচ্ছা
এই টাকা দিয়ে কি করতেন আপনি? টাকা দিয়ে শুধু আমার একটাই শুধু ঘুরতাম, এটাই আর কিছু না।
আচ্ছা
ঘুরতাম তখন মানে কোনো দিক দিয়ে নেশা করতাম না, ড্রাগসের ভিতরে না মেইল কোনো ব্যাপার না, শুধু ঘুরতাম আমি।
আর তখন আপনি এসএসসি পড়ুয়া মানে ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার আগে আপনার এই ঘটনাগুলো ঘটছে?
জি জি।
আচ্ছা ওকে,
পরে ঘোরার পরে আমি বাড়িতে আসি, আসার পরে যা তাহের নামে যে ছেলেটা আছে সেই দেশে চলে আসে চাকরি ছেড়ে, আমি তাকে দেশে চলে আসি।
এই তাহের কি জন্য হতো?
হ্যাঁ আমাদের পাশে বাড়ি একটা ছেলে আর কি।
ওকে তো ও বাড়ি চলে আসলো?
ও বাড়িতে চলে আসে।
আচ্ছা তখন আপনি বাড়িতে?
হ্যাঁ তখন আমি বাড়িতে।
ওকে
আসার পরে তখন আমি হাজিগঞ্জে একটা দোকানে চাকরি নেই, সেলসম্যানই, এটা হলো আপনার কাপড় দোকানে জব করি। তখন আমাদের ফ্যামিলি মোটামুটি টান টান বর্ষাকাল, তো পরে বললো কারণ 6 মাস কাজ থেকে নামবো। পরে আম্মু বললো ঠিক আছে, আমার তো মোটামুটি আমার ভাইদের ভালো অবস্থা না, আমার বন্ধুদের ভালো অবস্থা না, গাজীপুরে দুটা বাড়ি করছে, তো আমার বন্ধু থেকে কিছু নিয়ে ছেলের একটা কিছু করানো যাবে, থেকে আগে দোকানের একটা কাজ শিখে যে কাপড় টাপড় ভালো চিনে মোকাম করুক, তোমাকে একটু দোকানে ঢুকাই দেয়, তো তুমি ঠিক মতো এখানে কাজ শিখো, কাজ শিখো তোমার একটা দোকান নিয়ে দিবো তোমার আমি ভবিষ্যতে। তো আমার কথা মতো আমি দোকানে ঢুকি, এই দোকানে ঢুকার পরে যখন মানে ভালো ভালো মেয়েরা আসে, বন্ধুর সাথে কথাবার্তা বলি, দোকান
টেইলারের দোকান,
টেইলারের দোকান না কাপড়ের দোকান,
কাপড়ের দোকান,
শাড়ি থ্রি পিসের দোকান,
শাড়ি থ্রি পিসের দোকান। ওকে,
দোকানে ঢোকার পরে আমি সুন্দর মতো চলাফেরা করতে থাকি, মাঝে মধ্যে টাকা থাকে না আমার কাছে নিয়ে যাই বা ঘর থেকে এটা সেটা নিয়ে যাই, বিক্রি করে দেয়, নিজের মন মতো চলি। কিন্তু আমি কোনো বাজারটা দিতাম না, কোনো কিছু খাইতাম না, শুধু আপনার মানে ভালো ভালো জামা কাপড় কিনতাম আর শুধু ঘুরতাম। এটাই এক জায়গায় আমার মানে স্থির মন বসে না। পরে এভাবে কদিন থাকার পরে তাহের বললো, আচ্ছা ঠিক আছে চল একটা কাজ কর, তুই তো বাড়িতে জায়গা পাস না, আমরা একদিকে ঢাকা চলে যাই একটা কিছু করি।
ওকে,
পরে তাহের সাথে আমি ঢাকা আমি পালাইয়া বাড়ি থেকে চলে আসি, তাহের নিয়ে চলে আসি। তাহের কি করছে, কলা বাগানে একদিকে আমাকে নিয়ে যায়।
কলা বাগানে?
জি, ওর মামতো ভাইয়ের বাসায় নিয়ে যায়, মেসে নিয়ে যায়। যাওয়ার পরে আমি ইচ্ছা করিতে ভাবি, আমার কোনো মোবাইল ছিল না তখন, আমার মোবাইল ছিল নর্মাল বলে ক্যামেরা ভিডিও কোনো মোবাইল ছিল না তখন। ও বাসার থেকে আমি পাঁচটা মোবাইল চুরি করে নিয়ে আসি।
পরিবারের বাইরে প্রথম চুরি করলেন?
প্রথম চুরি করলাম।
কি মানে কিভাবে করলেন?
চুরি করলাম আপনার, খাওয়া দাওয়া করে ঘুমালে আমাদের সাথে কাপ খেলাম, টোয়েন্টি নাইন ন্যাস্ত অনেক পোলাপান আছে, তখন আমরা দেখেই বুঝতে পারি না যে আমি এরকম কিছু করবো। কারণ আমি ভালোভাবে গেছি, স্মার্টলি ভাবে গেছি, চলাফেরা আমার আগে থেকে সুন্দর ছিল। পরে ওরা খাইতে দিল, তখন নিচে শুইতে দিল, আমি শুইলাম। পরে ঘুম থেকে যখন সাড়ে চারটা বাজে তখন আমি আপনার 6300 1310 মোবাইলগুলো ছিল, ভালো ব্র্যান্ডের তিনটা ভালো ব্র্যান্ড ছিল, চাইনিজ সেট ছিল, ওগুলো নিয়ে আমি ভোরবেলা চলে আসি।
তাহের সাথে নিয়ে?
না, তাহারকে রেখে আসি।
তাহের জানতো না যে আপনি কাজগুলো করছেন। তারপর
চলে আসার পরে তাহের জন্য আমার এখন অনেক কষ্ট, কিন্তু তার সাথে আমি এভাবে বিশেষ করে কথা বলে না, এখন তার সাথে দেখা হয়, আমরা একসাথে ছিলাম অনেকদিন। তাহের এখন আমি বুঝি তারে অনেক মারে, তারা অমানসিক ভাবে নির্যাতন করে, নির্যাতন করার পরে তার মাথা চুল টুল কামাইয়া দেয় যে তাহলে ওর তুইর সাথে মানে চুরিতে সংযোগ ছিল। কিন্তু আমরা তো সত্যি কথা বলতেছি, তাহের আমার সাথে কোনো সংযোগ ছিল না।
প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা বেজে গেছে এখানে এবং আমরা 3 মিনিটের একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিতে চাই। সোহেলের জীবনের অপরাধের ব্যাকগ্রাউন্ডে রয়েছে আমরা। আমরা ব্যাকগ্রাউন্ডে সবসময় একটি কথা আপনাদেরকে বলে থাকি, কোন অপরাধীর জন্ম আপনাআপনি হয় না, স্বেচ্ছায় হয় না, সেটার জন্য পারিপার্শ্বিক অবস্থা প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে দায়ী থাকে। আজ পর্যন্ত যাহা বলিব সত্য বলিবতে একজন অপরাধী আমরা পাইনি যাকে পরিবেশ কিংবা পরিবার কিংবা সামাজিক অবস্থা অপরাধী বানায়নি, সে নিজে নিজে অপরাধী হয়েছে। একটা সিঙ্গেল স্টোরিও আমরা পাইনি। সুতরাং আজকের স্টোরিও সেরকম একটি কাহিনী। আমরা ধীরে ধীরে ঘটনার সামনের দিকে যাব, তবে এই পর্যায়ে আমরা 3 মিনিটের বিজ্ঞাপন বিরতি নিচ্ছি। 3 মিনিট পরে আমরা আবারও ফিরে আসবো। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামী জেতারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। FM 89.2। জীবনের কাছে কাছে সুন্দর আগামী গড়বে। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ। সোহেলের জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে উদ্ঘাটিত হচ্ছে। অনুষ্ঠানের যে কোনো একটি পর্যায়ে আপনার জন্য থাকবে এসএমএস পোল, আর সোহেলকে নিয়ে একটি রেডিও স্ট্যাটাস বলেন কিংবা সোহেলকে নিয়ে কথাবার্তা চলছে আমাদের ফেসবুক পেজে, আপনারা চলে আসতে পারেন ওখানে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। আমরা চলে যাচ্ছি আবারও সোহেলের কাছে। সোহেল, আপনি যেটা বলছিলেন যে আপনি প্রথম পরিবারের বাইরে চুরি করলেন 5টি মোবাইল এবং আপনার বন্ধু তাহেরকে সাথে করে নিয়ে গিয়ে ওখান থেকে, তাহেরেরই কোনো এক আত্মীয়ের জায়গাটা থেকে, এবং তাহের ওখানে বেদম প্রহারের শিকার হলো। সবাই ধারণা করলো তাহেরের সঙ্গে জড়িত। তার আগের দিন রাতে আপনি সেখান থেকে পালিয়ে এসেছেন। তারপর
তারপর পালিয়ে এসে আমি এদিক দিয়ে তো তখন আমি কলাবাগান চিনি না, তখন আমি এদিক দিয়ে আসা আপনার কোনোভাবে রিক্সা নিয়ে ছাড়াবাজ যাই, ছাড়াবাজ থেকে ভোরবেলা যে পত্রিকা থানা না, পত্রিকা আমি কুমিল্লা চলে যাই, তখন আমি চলে যাই ডাইরেক্ট আপনার রামগঞ্জ নোয়াখালীতে, রামগঞ্জে প্রকাশ করলাম সবার মাঝে। তারপর আমি সবকিছু বিক্রি করা শেষ, লাস্ট আমি একটা সোনাপুরের একটা দোকান আছে সালমা সাইগর, ওখানে আমি যাই সেটা বিক্রি করতে, তখন বলে যে কি তোমার সেট বিক্রি করবো, দেখেন আমার বাড়ি অনেক দূরে, আমি একটা সেট বিক্রি করতেছে আমি চলতে পারতেছি না আমার সেট, কারণ আমি সেট নিয়ে নগদ আমি লক করে ফেলাই সিক্রেট লক দিয়ে, তখন মনে করে সবাই নিজের সেটে নিজের সিক্রেট লক ছাড়া তো আর কেউ করতে পারবো না নিজের সেট ছাড়া, ওটা আমি 4,500 টাকা আমি সালামের কাছে বিক্রি করি কম দামে। বিক্রি করার পরে সালাম ভাই কি করলো, দেখান দেখতে আমার চলকালে ভালো কথাবার্তা বললো, আমি আবার দোকানদারি করতে পারি কাপড় দোকান, সালাম ভাই আমাকে রমজানে রেখে দিল ওখানে।
আচ্ছা,
রেখা দেওয়ার পরে আমি চাকরি বাকি করতে থাকি, পরে ওখানে আমি এক মাসের জন্য লাগে, রাখার পরে দেখতে আমার আব্বুর সামনে পড়ে যায় একদিন, আব্বুর সামনে পড়ার পরে আব্বু কি করছে, তখন আমাদের ওই সোনাপুর চৌরাস্তায় পাশে আমাদের একটা নতুন, তখন আমাদের লেদার শব্দ হয়, পরে ওখানে আব্বু বলতেছে এটা আমার ছেলে, কি বলো আমার বাড়ি না কুমিল্লায় কেন আমার বাড়ি এখানে, সালাম ভাই বলতে তুমি আমার কাছে বলতে পারতাম কিনা, আমার পরিচয় লোক ফোন করছি, তখন মিথ্যা আমার আব্বু তাকে কিছু বলছে যে তাকে তো সাবধানে রাখেন কারণ ক্ষতি হতে পারে, করেছে দিচ্ছে তার দোকানে ক্ষতি হতে পারে, কিন্তু আমি তার দোকানে কোনো ক্ষতি করি নাই।
ওকে,
তখন তার কাছে আমি খুব ভালো ছেলে ছিলাম,
দোকান যেন ছিল এটা,
এটা হলো আপনার কাপড়ের দোকান,
কাপড়ের দোকান। ওকে,
পরে আমি ওখান থেকে আমি ঈদের বেতনটা নিয়ে পরে 10 দিন করার পর আমি চলে আসি, পরে আমি ওখান থেকে গ্রামের মধ্যে চলে গেলাম আমার মামার বাসায় বেড়াইতে।
ওকে,
তো বেড়াতে
লেখাপড়া তো একেবারে শেষ
শেষ। মামার বাসায় যাওয়ার পরে সকালবেলা দুদিন থাকলাম, দুদিন থাকার পরে বলতে তোমার মা ফোন দিতে দেশে যাওয়ার জন্য, পরে আমি দেশে আসি।
আপনি যে বিভিন্ন জায়গায় থাকতেন আপনার পরিবার ইনফর্ম ছিল আপনি কোথায় থাকেন?
তারা বেশি জানতো না,
তারা বেশি জানতো না, তারা ফিসাবিলিল্লাহ মনে করে নিয়েছে যেখানে খুশি সেখানে থাকো,
সেখানে থাকো, কিন্তু আমার মা বেশি আমাকে
মা খোঁজ নিত,
খোঁজ নিত দেখতে দেখতে বিভিন্ন জায়গায়।
ওকে ওকে,
পরে বলতে তোমার মা বলতে যাওয়ার জন্য বাড়িতে, মা আব্বু বাড়িতে নেই, পরে আমি সকালবেলা আসার পর আমি 2008 সালের ঘটনা, আমি একটা মেয়ের সাথে আমার পরিচয় হয় না, আমাদের জেসমিন আক্তার জুঁই তার বাবা মারা গেছে।
জেসমিন আক্তার জুঁই 2008 সালের ঘটনা, এটা কোথায় ঘটে?
এটা হলো আপনার ওর সাথে আমার সাথে লঞ্চে পরিচয় হয়।
লঞ্চে? জি। কোথা থেকে কোথায় ফিরছিলেন আপনি?
আমি নারায়ণগঞ্জ থেকে চাঁদপুর ফিরবো, ও নারায়ণগঞ্জ থেকে বাড়ি চাঁদপুর, ও চাঁদপুর ফিরবে।
ওই লঞ্চের মধ্যে জেসমিন জুঁইয়ের সঙ্গে আপনার পরিচয়?
আমি আপনার লঞ্চ কার থেকে পিছু পিছু নিয়েছি, মেয়েটা কোথায় যাবে দেখতে অনেক সুন্দর, হাতটা দেখতে অনেক সুন্দর লাগছিল,
তো ওই জন্য পিছু পিছু নিয়েছি,
পিছু পিছু নিয়েছি।
ওকে,
কিন্তু পরে ওর সাথে কথাবার্তা বলতে 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 আমি একটা ভালো একটা সম্পর্ক হয়ে যায়, পরে বলতেছে আপনি কি করে, বলছি আমি পড়াশোনা করি, আমি এটা ফার্স্টের পড়াশোনা করি, কিন্তু আমি পড়াশোনা করি মিথ্যা আশ্রয় নিই আমি ভালো হওয়া সাজার জন্য। পরে ওকে বলে যে আপনি কি আমার সাথে সম্পর্ক করবেন, পরে বললো যে না দেখে আমার বাবা মারা গেছে, আমার সংসারটা আমার দেখতে হয়, মামার কিছু দিয়ে আমি কিছু দিয়ে আমার সংসারটা চলে। পরের সাথে কথাবার্তা বলতে 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 সময় কাটা যায়, পরে ওকে নিয়ে আমি ওই দিন আবার ওকে ছাড়তে মন চায় না, ও আমাকে ছেড়ে যেতে মন চায় না, মানে একটা কারণ কেমন একটা আপন হয়ে গেছি আমার দুজন। পরে আমার একসাথে ছবি দেখি লঞ্চ থেকে নাই মা চাঁদপুরে পুরান বাজারে হলে গিয়ে ছবি দেখার পরে ওর সাথে আমি বা বিভিন্ন দুষ্টের কাজে আমি করি, আমার উদ্দেশ্য হলো ওর বাড়িটা দেখা বা ওকে আমি বিয়ে করবো।
আচ্ছা,
তো আমি ওর বাড়িতে যাই, বললো পরে বললো যে আচ্ছা ঠিক আছে কিভাবে যাবে তুমি, আমি কিভাবে পৌঁছে, তো আমি একটা বুদ্ধি দিয়ে দিলাম, দেখো যে আমি লঞ্চে সকালবেলা না খেয়ে আসছি, তো আমি লঞ্চে ঘুরান দিয়ে পড়ে গেছি, মাথা ঘুরে পড়ে গেছি, তো আমি এই ছেলেটা কি করছে আমার নিয়ে ডাক্তার দ্বারা নিয়ে মাথা তেল পানি দিচ্ছে, দেওয়ার পরে আমাকে বললো যে তোমার বাড়ি কোথায়, ক্যান ফেরার পরে তো আছে, আমার তো লঞ্চ বেশি তো আপনার 4:45 বেরোর কথা চাঁদপুর ঘাটে।
জি,
তো আপনার এই তো সময় আপনার 4 ঘন্টা কি করছি, তো বলবো আমি বললাম যে হ্যাঁ তুমি 4 ঘন্টা বলে আমি অজ্ঞান ছিলাম, সেন্সলেস হয়ে পড়ে গেছে, ঠিক আছে
তাহলে মেয়েটা সেন্সলেস ছিল, তাকে নিয়ে আপনি হাসপাতালে গেছেন, এই নাটকটা করবেন, ওই বাড়িতে গেলে তখন আপনি মোটামুটি একটা আশ্রয় পেয়ে যাবেন,
আর আমার তো থাকার কোনো জায়গা নেই,
আশ্রয়
পাবো।
ওকে,
তো আশ্রয় পাওয়ার পরে তখন যাক ওরা ওখানে থাকতে বললাম যে এই ছেলেটা আমাকে বাঁচিয়েছে, এই ব্যাপারে এখানে 3 ঘন্টা আমি হাসপাতালে ছিলাম। ওরা বললো আচ্ছা ঠিক আছে, ওর নানার বাসায় গেলাম, কারণ ওদের কোনো ঘর নেই, কারণ ওদের ঘরটা বিক্রি করে দিচ্ছে ওর বাবা মারা যাওয়ার পরে।
ওকে,
তো ওর নানার বাসা থাকি, ওর নানার বাসা বললাম, তো সবাই দেখতে আসলো আমাকে, ছেলেটা অনেক ভালো বা তাদের মেয়ের উপকার করছি, তো আমি তাদের সাথে তার সাথে রাত্রে আমার সাথে একটু ফাইজামি হয়, কারণ একই ঘর আমার ভাই গিয়ে দুষ্টেন ফাইজামি করার পর সবাই শুয়ে থাকে আমি শুয়ে থাকি, পরে রাত্রে সে আমি তাকে জোর করে আমার কাছে নিয়ে আসি, কাছে নিয়ে আসার পরে সে আবার চলে যায়, পরে আমার ভিতরে একটা খুব সৃষ্টি হয়ে যায় যে আমি তাকে বিয়ে করবো। পরে যা করে মামা আসলো যে আমি ওকে বিয়ে করবো, ঠিক আছে আপনি একটা কাজ করেন, আপনি মেয়েকে আমাকে বিয়ে দিবেন, তুমি আমি মামাকে বলি, পরে বললো আচ্ছা ঠিক আছে মেয়ের সাথে কথা বলতে, মেয়েটা বলে হ্যাঁ আমি রাজি আছি, তখন
রাজি আছি মানে ঠিক আপনার সম্পর্কে জানা শোনা, আপনার বাড়ি কোথায় কি করেন না করেন কিছু জানা
জানবে, তারপরে আমার কাছ থেকে 1 সপ্তাহ টাইম নিচ্ছে।
আচ্ছা, টাইম নিয়ে এক সপ্তাহ,
তুমি 1 সপ্তাহ ভাবো, পরে তুমি চিন্তা করতে পারবো না যে তোমাদের সমস্যা হলে পরবর্তী তোমার মা বাবার মধ্যে আমার কিছু না দোষ তোমার গার্ডিয়ান।
আচ্ছা,
তো তার বাবা মা মনে হয় তখন আমার তো কোনো খারাপ
একটু মানে ছোটবেলা তো সবার মাঝে ভিটামিন ভাজে বা টুকটাক চুরি সবাই করতেই পারে, বয়স্কর দোষ থাকি তো, তারা মনে আমার দেশে খোঁজ নিয়ে ছেলেটা কেমন দেখেছে, তার বাবা ভালো আছে, তার প্রতিষ্ঠান আছে, ভালো প্রতিষ্ঠান আছে, ওয়ার্কশপ আছে, তার বাবা ভালো কাজ করে, ছেলেটা তার পড়াশোনা করতে মনে কোথাও এলাকায় নেই, কোথাও করে থাকে বা তাকে বেশি কোনো থাকায় বললো আর কি, যে টেবিল ভালো আছে, কোনো বেশি দিয়ে করছে না, বেশি দিয়ে করেনি, তো যাক বয়স্কর দোষ থাকে তো দিয়ে দিয়ে দিই। তখন আমি এক সপ্তাহ পরে আসি, ও মাঝখানের কথা, তখন আমি ওই বাড়ির থেকে পরদিন আমি চলে আসি।
ওকে,
আসার পর চিন্তা করলাম বিয়ে করতে হলে তো আমাদের টাকা কিছু টাকা নিতে হবে, 3,000-5,000 নিতে হবে। পরে ওখান থেকে চলে যাই আমার মামার বাপের বাড়িতে, আমার মানে বড় মামার ওয়াইফের বাবার বাড়িতে চলে যাই আমি।
ওকে,
ওই বাড়িতে একটা ছেলের সাথে, পাশের বাড়ির ছেলের সাথে ঘুমাইলাম, ঘুমানোর পর রাত্রে বেলা ওখান থেকে আমি দুটো মোবাইল নিয়ে আসি চুরি করে, কারণ আমার টাকা দরকার, চুরি করে বিয়ের খরচ, বিয়ে করতে আমার টাকা লাগবে না, অবশ্যই টাকা লাগবে, অবশ্যই টাকা লাগবে,
চুরি করলাম
জি, ওগুলো আমি চাঁদপুর নিয়ে এসে বিক্রি করি, তখন আমি পাই আপনার 8,000 টাকা। আমি করলাম এই টাকা নিয়ে, আমি কদিন হোটেলে থাকলাম, 1,000 টাকা করে রুম ভাড়া দিয়ে কোন রকম চললাম, 6 দিন থাকার পর 1,200 টাকা আমার খরচ করছি, খরচ করার পরে আমার আছে আপনার মনে হয় 7,000 টাকা কত টাকা ছিল আমার কাছে।
ওটা কি বিয়ে করেছিলেন মধ্যে?
না, বিয়ে করার পরে যাকে বলছে আমাকে,
ওকে, এক সপ্তাহ আপনি কোন রকম হোটেলে
কাটাচ্ছি।
ওকে,
পরে আমি ওদের বাড়িতে গেলাম, কিছু বাজার সাদা নিয়ে গেলাম, মিসেস নিয়ে যাওয়ার পরে ওরা কি করছে, এখন তো আমার বয়স তো আমার ছোট, তখন আমার বয়স কিন্তু 18 বছর, তখন বলতেছে এখন তো এদের তো ছোট মানুষ তো কোর্টে উঠাবে না, তাহলে একটা কাজ করো, তাহলে কোর্টে অ্যাফিডেভিট একটা করে নিতে পারি। তো তাদের একটা পরিচিত উকিল ছিল, তো আমাকে একটা 100 টাকা না 50-75 টাকার একটা স্ট্যাম্প দেওয়া হয়েছিল, ওই স্ট্যাম্পে এভাবে আমি একটা সেক্স সিগনেচার করি, তো মেয়ে সিগনেচার করলো, আমি দিলাম সুবিধা না, মেয়ে দিল আপনাকে সিগনেচার জুই।
ওকে,
দেওয়ার পরে সাদা স্ট্যাম্প শুরু করার পর ওনারা পেপারটা নিয়ে যাওয়ার পর ওটা কোড অ্যাফিডেভিট করছে আর কি, আমাদের কাজী মসজিদের হুজুরদের বিয়ে পড়ানো হয়।
ওকে,
পড়ানোর পরে যাক আমি চলে নিয়ে চলে আসি ওনার দাদার বাড়িতে, আসার পরে আমাদের রাত্র ওখানে কাটাই, কাটানোর পরে 2-3 দিন থাকার পরে ঘোরাফেরা করার পরে বলতেছে তুমি একটা কাজ করো, তুমি ওটা নিয়ে ঢাকা চলে যাও, একটা বাসা ভাড়া করে নিয়ে থাকো, তোমার বাবা মা মানে নিলে তারপর তোমার আসো।
ওকে,
তো আমি ওরে নিয়ে ঢাকা চলে যাবো, কিন্তু আমার তো কোনো তেমন টাকা পয়সা হাতে নাই, একটা বাসা ভাড়া নিতে হবে, একটা হান্ডি পাতিল নিতে হবে, এগুলো তারা কিন্তু সাপোর্ট করে নাই, যে তোমরা এই টাকা কিছু নাও না, একটা বাসা ভাড়া করে থাকো, সবকিছু নতুন কিনতে হবে।
ওকে,
তো আমার রাগ উঠে যায়, রাগ উঠে আমি ওর নিয়ে ঢাকা আসি, ঢাকা আসার পর ওরা যে বাসা থাকতো ওই বাসা দিয়ে আমি আমার মামার বাসায় আসি,
মানে বিয়ে সাথে কমপ্লিট করার পরে
মামা ওরে
তিনটা কি করলেন, তখন কি করবেন এগুলো কিচ্ছু কি ওরা জানতো না, মানে ওনার সম্পর্কে কিছু জানেও নি, আপনি কি করবেন বা কি করছেন তখন কিছুই জানেন?
কিছু জানেনি,
বিয়ে দিল,
বিয়ে দিল, কিন্তু আমার প্রথম বিয়ে, এটা আমার ছাত্র, আমার বাড়ির সবাই জানে ঘটনাটা।
ওকে ওকে,
পরে আমি
এখানে ওদের পারিবারিক অবস্থা অনেকখানি দায়ী, দেখুন যাদের নিজের বাড়ি ঘর নেই, কোনো রকম প্রচুর দরিদ্র একটা মানুষ, এবং সেই দারিদ্রের কষাঘাতে যারা জর্জরিত তাদের আসলে এত সমাজ সংসার হিসাব করার সময় থাকে না, ছেলে পেয়েছে বিয়ে দিয়ে দিয়েছে। ওকে, তারপর
পরে আমি ওরে নিয়ে নারায়ণগঞ্জ আসার পরে আমি কি করলাম, পরে একটা পাশে জায়গা রাখলাম, আমি তো কোনো গার্মেন্টসের চাকরি আমার দেওয়া হবে না, কারণ দাঁড়িয়ে থাকতো সারাক্ষণ, খুব কষ্ট কষ্টকর বিষয় আর কি, কারণ আমার কারণে চাকরি করি নাই, আর আমি ওই জন্য টিমে পোলাপ না, তাতে কষ্ট বড় হয়েছি বা নিজের কারণে আমি পারবো না, পরে দেওয়ার পরে গ্রামে চাকরি করে, তো পরে এরকম কদিন যাওয়ার পর বেতন পায়, আমার হাতে টাকা বেশি, টাকা গুলো ভেঙে ফেলি, চলাফেরা করি, ছবি টুবি দেখি, আস্তে আস্তে ঘুরি, রাতে বেলা মামার বাসায় এসে ঘুমাই আমি।
ওকে,
পরে যাক ওর মামার কাছে আমি যাই আবার, পরে বললাম যে মামা আপনার কিছু আপনাকে হেল্প করেন, হেল্প করার পরে আমি একটা বাসা নিয়ে নিই, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, তো বলে যাবে আমরা করতে গিয়ে হেল্প করো, আমার কাছে টাকা না, আমি যদি 5,000 টাকা দিতে পারি।
ওকে,
পরে ওর মামার কাছে আসি আমি বঙ্গবাজারে, আসার পর মামা আমাকে ইসলামে দেয় আপনার 500 টাকা, 5,000 টাকা দিয়ে দেয়, চিন্তা করলাম এটা দিয়ে কি হবে, ওর সাথে আমার রিলেশন ভালোই আছে, এটা কাজ করে এখানে একটা আমি চাইনিজ সেট দেখি, তখন চাইনিজ সেটে খুব দাম ছিল, টাচ স্ক্রিন, মানে সব প্রোগ্রাম ছিল আর কি ওগুলা।
ওকে,
পরে ওর মামা যে বাসা থাকতো ওর বাসার ম্যানেজারের সেটটা আর কি, ওই সেটটা আমি কি করছি চুরি করে নিয়ে আসি পরের দিন সকালবেলা, নেশার পরে সেটটা নিয়ে আমি বিক্রি করে দিয়ে আমি সোজা চলে যাই চট্টগ্রামে।
আপনি কি যাওয়ার আগে এগুলো ফিক্স করতেন যে আপনি কোথায় যাচ্ছেন বা কি করছেন?
না, ফিক্স করতাম না,
আন্দাজে চলে যেতেন,
আন্দাজে আমি চট্টগ্রাম চলে গেছি।
ওকে,
চট্টগ্রাম যাওয়ার পরে আমার ওখানে একটা জামালে দোতলা আমি বিরিয়ানি, ওখানে চাকরি নেই, চাকরি নেওয়ার পর ওখানে আমি
কি বলে চাকরি নিতেন এইসব জায়গাতে? আপনি
চাকরি বলতাম যে তার নাম মানে যে সাবে খুব ভালো ছিল, বলতাম যে আমি একজন স্টুডেন্ট, আমি ইন্টার পাস থেকে পড়াশোনা করি, ভর্তি হয়েছি, বাবা মার সাথে রাগ করে আমি দেশ থেকে চলে আসছি, আমার সাথে ইন্টারেস্ট করার জন্য অনেক কিছু বলতাম আমি।
ওকে ওকে,
তারপরে চাকরি নিতাম, চাকরি নেওয়ার পরে আমি কদিন চলাফেরা করি, চলাফেরা করার পরে ওখানে ম্যানেজার আমাকে একটা গালি দেয়, বকা দেয় আর কি, খারাপ, আমার মাকে নিয়ে গালি দেয়, আমাকে থাপ্পড় দিত, কিন্তু আমার মাকে নিয়ে গালি দেওয়ার পরে পরে আমি ওখান থেকে চলে আসি আবার 3 মাস পরে।
ওকে,
3 মাস পরে চলে আসার পরে আমি আবার,
আপনার ওয়াইফ কি হলো এদিকে?
এদিকে আমার ওয়াইফ চাকরি করতেছে, আর চাকরি ছাড়া খুলতে তার কাছে টাকা নেই, চাকরি করতেছে, আমার মামার সাথে
ওয়াইফকে না বলি আপনি চলে আসেন?
চলে আসি।
কোথায় রেখে এসেছিলেন?
নারায়ণগঞ্জে।
নারায়ণগঞ্জে,
জি,
ওখানে ও থেকে গার্মেন্টসে কাজ করতো,
জি।
ওকে,
পরে আমি সোজা চলে গেলাম নোয়াখালীতে, নোয়াখালীতে যাওয়ার পরে প্রায় ওখানে নোয়াখালী ক্যাপিটাল একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে,
ওখানে উঠি, ওঠার পরে দু তিন তালায় আপনার আবাসিক দুতলা চাইনিজ রেস্টুরেন্ট, পরে ওখানে আমি যাই। যাওয়ার পরে ওখানে একটা চাকরি নেওয়ার কথা ছিল, তখন আমার অনেক জ্বর হয়, টাইফয়েড জ্বর হয়। জ্বর হওয়ার পরে আমার মাকে ফোন দেয় আমাকে নিজের জন্য, কি আমাকে নেয় না বা কি আমার খোঁজ করে না। তো আমার ছোট ভাই বলছে যে ভাই আমি আপনাকে দেখতে আসবো, তোমার ভাইও আসে নাই। তারপরে চাকরি করার পরে বাবা আমার মানে অনেক আমার টাকা গুলা নিচ্ছি যে কাজে লাগাতে পারি না, মানে সম্পূর্ণ যে অসুস্থতার পিছনে আমি ঢালতেছি। মানে বলে আছে ঠিক আছে তুমি কি করবে দেশে চলে যাবো, আমি বলতাম দেশে যাবো না, আমাকে এক সপ্তাহ সময় আমি সুস্থ আমি চাকরি করবো। তো তখন থাকতেছি আমি মালিকের বাসায়,
ওকে
মেসে থাকতেছি ওখানে। আমি মাঝদি কোর্টের সামনে আমি ওখানে যাই, একটা চটপের দোকান আছে, চটপের দোকানে আমি বৈশাখ মানে মা ফোন দিয়ে মাসে তারা গাড়ি করি, আপনার আমার নিয়ে যান না কেন বাড়িতে, আমি বাড়িতে যাবো না, মরে গেলাম আপনারা আমার খুব কম নেবেন না। তো চটপের দোকানটা দোকানদারের সামনে কথা বলি আর কি এগুলা। তো ওখানে একটা মহিলা কি করছে ওখানে বসে আছে আর কি, ঠিক আছে, ওনার হাজবেন্ড থাকে বাইরে, তো উনি ওনার জায়গা যেমন সংক্রান্ত ব্যাপারে এখানে আসে আর কি। তো উনি ওনাদের পরিবারটা কিন্তু আমাদের পরিবারের মতো আর কি, কারণ ওনার হাজবেন্ড থাকে বাইরে, মোটামুটি ভালো ফসলে তার হাজবেন্ড প্রতি মাসে 1.5 লাখ টাকা কামায়, কারণ থাকে। মহিলাটা বললো আচ্ছা ঠিক আছে তোমার সমস্যাটা কিন্তু দেশে যাবো না কেন, বললো দেখেন আমি বাড়িতে বাস থেকে রাখ করে চলে আসছি, আমি মরে গেলো আমি দেশে যাবো না, জানো এদিকে অনেক মানুষ আছে আবার নিয়ে যায় মেরে ফেলে বা নিয়ে যায় মুক্তিপণ চায়, ঠিক আছে তুমি তখন বুঝো না ঠিক মতো দেশে চলে যাবো, বলতাম মরে গেলে যাবো না, যদি আমার নিয়ে যায় তাহলে আমি যদি নিয়ে যদি মেরে ফেলাম খুশি, তুমি এটা আমার তখন নিচ্ছে মনে হচ্ছে যেমন অনেক কষ্ট আছে জমা আছে সেই জন্য। তো পরে বললো যে তুমি কি কেন আসছো, বললাম যে আমি তুমি কি ভালোবাসতে মেয়েটা বিয়ে হয়ে গেছে বাড়ি থেকে রাখলাম চলে আসছি,
মিথ্যা কথা
মিথ্যা কথা বললাম। আচ্ছা তুমি কি করো, আমি ইন্টার সেকেন্ডারি পড়াশোনা করি।
ওকে
কোন সাবজেক্ট, কমার্স থেকে, কোথায়? হাজিগঞ্জ আপনার মডেল কলেজ,
একদম তাজা তাজা মিথ্যা কথা অনেকগুলো। হ্যাঁ তারপর
পরে আসার পরে মেয়েটা আমার প্রতি মহিলাটা আমার প্রতি অনেক দুর্বল হলো। এর আগে বলাটা ভালো যে আমি মানে স্টুডেন্ট খুব ভালো ছিলাম এমনি স্কুল লাইফে, তখন আমি ওদের যে ছোট ছোট বাচ্চা তাদেরকে খুব পড়াতে পারতাম মোটামুটি ভালো, কিন্তু তুমি একটা কাজ করো আমার বাচ্চাকে তুমি পড়াবা আমার বাড়িতে থাকবা, ঠিক আছে আমি তোমাকে যেটা বলবো সেটা বলবা, কারণ আমার বাড়িতে অলরেডি মামলা চলতেছে আমার বাসুরের সাথে, তুমি বলবা যে আমি অমুক ম্যাজিস্ট্রেটের ছেলে, ঠিক আছে আমার বাড়িতে রাখার জন্য, কারণ তুমি এভাবে চলাফেরা করো। তো আচ্ছা ঠিক আছে আমি যাবো এতটুকু, তো আমি বলছি আমি আপনাকে কি বলে ডাকবো, তোমার যা খুশি তাই ডাকবো আমাকে। তো আমি এটা ডিপলি নিয়ে অনেক কিছু চিন্তা করলাম, চিন্তা করার পরে যা খুশি তাই ডাকবো, যাক আমি আপনাকে আনটি ডাকি। তো আমি ওনাদের বাড়িতে গেলাম, তখন আমার কাছে টাকা ছিল না, উনি কি করলো দেখে যে আঙ্গুর দেখে যে আপেল মানে পটল কিনা বললো যে তুমি আমার মেহমান আসছো না তোমার টাকা না, তো সবাই খারাপ ভাববে আমার ফ্যামিলি তোমার খারাপ ভাববে আমার মেয়েরা তোমার খারাপ ভাবে। তখন তার অলরেডি একটা মেয়ে আছে 14 বছরের, 15 বছর অলরেডি মেয়েটা বিয়ে হয়ে গেছে, কেমন করে বিয়ে করছে কোনো মেয়ে, কিন্তু মহিলাটা কিন্তু অনেক ইয়াং, ঠিক আছে ছোটবেলা বিয়েছে, তো তার মেয়েটা ছোটবেলা বিয়ে হয়ে গেছে কেমন করে। পরে আমি ওদের বাড়িতে যাই চাট খেলে, বাড়িতে যাওয়ার পরে আমি ওর বাড়িতে থাকি চলতেছি ফিরতেছি, কে হারুনগঞ্জ স্টেটের ছেলে মাইজি কোর্টের। তো সবাই বলে একটা মোটামুটি আমার চলাফেরা ছোটকাল থেকে স্মার্ট ছিল, এখনো মানে কেউ দেখলে বুঝতে পারবেন যে আমি এতটা খারাপ, আমার ভিতরে যে এতটা দাগ আছে কোনো একটা দাগ আছে অনেক করে। আমার বাড়িতে যাওয়ার পরে ওর বাচ্চাদেরকে আমি পড়াই, প্রথম দিন দ্বিতীয় দিন পড়াই, তখন মহিলাকে আমার প্রতি দুর্বল করার জন্য তার বাচ্চাকে ছোট একটা বাচ্চা ছেলে ছেলে তাকে খাওয়াই দিই, পুরো নেই কিনে দিই। তো মহিলা টাকা দিলে আমি টাকা নিতাম না, আমার লাগবে না, আমার প্রয়োজন আপনার কাছ থেকে নিয়ে যাবো। তো যেই রেস্টুরেন্টে আমি মাইজি ছিলাম না, এবং একটা বছর যাবে একটা রেস্টুরেন্টে ছিলাম আমি, যে তো ছেলেটা আমাদের জ্বর ছিল, ছেলেটা আমি কোনো ক্ষতি করিনি, কেন ক্ষতি নিয়েছে ছেলেটা আমার অসুস্থ, আমাকে লেবু শরবত খাওয়াতো, ডাক্তার দেখাতো, মাথা পানি দিত, অনেক সেবা যত্ন করছে, সে ছেলেটাকে আমি ভুলতে পারি না, সে ছেলেটা বুঝতে করে দেখতে মন চায়, তো তাকে চলে আয়। তো বললাম যে দোস্ত অনেক ভালো অবস্থান আছি, আমি আসবো মনে, তো আমি তার সাথে দেখা করার জন্য চলে আসি। আমি বলছি আন্টি আমি ওই যে ছেলের সাথে দেখা করতে যাবো, আমার খুব ফ্রেন্ড, আমার খুব অনেক আপে যত্ন করছে, আমি তার সাথে দেখা করবো, তিনি উনি আমাকে 1000 টাকা দেয়। তো এখন চিন্তা করলাম এখন যদি টাকাগুলো নেই তাহলে কিন্তু ভবিষ্যতে আমি কিছু পাবো না কাছ থেকে। তো পরে আমি কি করলাম, যাক 1000 টাকা নিয়ে হাতে করে নিয়ে আমি চলে গেলাম, রাত্রে আমার 300 টাকা ভাড়া গেছে, আমি কি করলাম ওনার 1000 টাকা দিয়ে দিলাম ওনার ভাইয়ের সামনে, ওনার ভাই বিদেশ থেকে আসছে। তো আমি টাকাগুলো ভাঙি নেই, আমি টাকাগুলো ওনার হাতে দেওয়ার পর ওনার ভাই বললো যে এটা তো অনেক ভালো, তুই রেখে দে কাজে লাগবে, কারণ আরেক দিক থেকে পরিচয় দিচ্ছে অস্ত্র বিপদ। তো তাদের বাড়িটা কিন্তু অনেক বড় বাড়ি ছিল, কারণ তার হাজবেন্ড থাকে কাতারে, আর তার বাড়িটা পুরো সম্পূর্ণ টিন সেট দিয়ে বাউন্ডারি করা, নতুন বাড়ি করছে। তখন তার বাড়ির উপর হামলা আসে, তার বাসুররা মানে অত্যাচার করে অনেক,
বুঝতে পেরেছি। হ্যাঁ
অত্যাচার করবে, আমাকে ছেলে হিসেবে রাখলো যে এটা হারিনা স্টেটের ছেলে, সে এখানে থাকবে, এখানে টিউশনে পড়বে আর সে কলেজে যাবে। তো অলরেডি 10টার সময় বের হয়ে যায়, ঘোরাঘেরা করি বিভিন্ন জায়গা দেয়া বসে থাকি, তারপর বিকেলবেলা চলে আসে, সবার মনে করে আমি কলেজে যাই বাসিভাবেই। উনিও বুঝতে পারছে যে আমি হাজিগঞ্জে চলে গেছি কলেজে। পরে আমি এভাবে চলে থাকে, চলে থাকার পরে ওনার একটা পাশের ঘরে একটা বাসুরের মেয়ে আছে, নাম আপনার সীমু, ওর সাথে আমার কথাবার্তা হয় বা দুষ্টমি সাজামা হয় বা তিন যেরকম কথাবার্তা হয়। তো এভাবে চলতে থাকি, বা আমি ওদের বাড়িতে ঢুকলে আমি নিচের দিকে মাথা দিয়ে ঢুকি, আর বাড়িলে মা নিচের দিকে মাথা দিয়ে,
চরম ভদ্র সাজার চেষ্টা করছেন আপনি। ওকে
ঢুকার পরে যেন এখানে আমি যদি এখানে থাকতে চাই তো আমার একটা আশ্রম,
আপনি চাচ্ছেন না কোনোভাবে জায়গাটা নষ্ট হোক,
নষ্ট হোক এমনকি ভালো কিছু চাইছি আমি এখান থেকে, এখান থেকে মহিলা থেকে আমি বাড়ি চলে যেতে পারবো পাশে।
ওকে,
পরে জায়গাটা আমি নষ্ট করি নাই। পরে যে মেয়েটার নাম হলো আপনার সিমু, ওই মেয়েটার সাথে আমার সাথে ফোনে মাঝে মাঝে কথা পাশাপাশি ঘর তো।
কোন মেয়েটা?
ওনার ভাসুরের, মানে পাশের ঘরে ভাসুর আর কি, ভাসুরের মেয়ে।
পাশের ঘরে ভাসুরের মেয়ের সঙ্গে কথা হচ্ছে, যেই ভাসুরের সঙ্গে তার সমস্যা আছে?
না না, পাশের একটা ভাসুর আর কি,
অন্য অন্যজনের সঙ্গে সমস্যা। আচ্ছা ঠিক আছে, তারপর
তো ওর মেয়ের সাথে কথাবার্তা হয়, এরকম ফাইজলামে হয়। আমি জানি মেয়েটা কয়েকটা ছেলের সাথে রিলেশন আছে, কথা বলে ফাইজলামে করে, কিন্তু মেয়েটা খারাপ না, ভালো আর কি। ছেলেদেরকে ভাঙিয়ে খায় আর কি। পরে আমার সাথে কথাবার্তা বলো, আমার সাথে লজ্জা কথা বলো না, কারণ আমি একজন স্টুডেন্ট আর এদিকে বাচ্চাদের টিচার আমি, কথাবার্তা বলি। তো তেমন লজ্জা কথা বলো না আমার সাথে, তো বাসায় আসে কথা বলো, স্যার কেমন আছে, ভালো আছে বাচ্চাতে। তো এভাবে আসা যাওয়া করতে 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 আমি আবার কি করে ডিভিডি কিনে নিয়ে আসে, বক্স কিনে নিয়ে আসি, কারণ মাঝে মধ্যে ক্যাসেট এনে দেখি। এভাবে তো তারাও ছবি দেখতে আসে, হাজামি করি, দুষ্টামি করি, আসে। একসময় তাকে অফার করি, জানি আমি সত্যি ভালোবাসি তাকে। রাত্রে 12টার সময় আমি ডাক দিয়ে নিয়ে আসি বিল্ডিং এর পিছনে।
বিরতি ঘন্টা বেঁচে গেছে প্রিয় শ্রোতা, আরো একবার আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই। আমরা আজকে সোহেলের জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে শুনছি, এবং পরিবারের কাছে যেই ছেলের স্কুলিং হয়নি, আদর্শের জায়গা থেকে, ভ্যালুসের জায়গা থেকে যে কোনো কিছু শেখেনি, যে সময়টাতে পরিবারই হচ্ছে সবচেয়ে বড় প্রতিষ্ঠান নিজের চরিত্র গঠনের জন্য, সেই জিনিসটি যখন সে পায়নি, তার দ্বারা ভালো কিছু হওয়া সম্ভব নয়, সেটা আমরা কিছুটা হলেও আজ করতে পারি। কিন্তু শেখার মতো বিষয় হচ্ছে যে সোহেলকে যদি আপনি না বানাতে চান আপনার চারপাশের মানুষের মধ্যে কেউ একজনকে, তাহলে কি ধরনের পরিবেশ দিতে হবে, সেটা আপনি আজকের এই কেভিএস থেকে শিখতে পারবেন। আমরা ফিরে আসবো ঠিক রাত 12:06। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। আমি আরজে কেপিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং শুনছেন এবিসি রেডিও FM 89.2। রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিম জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। FM 89.2। প্রিয় শ্রোতার সময় এখন রাত 12:06। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং শুনছেন আপনার প্রিয় স্টেশন এবিসি রেডিও FM 89.2। আমার টিম মেম্বার আরজে রাজু এবং সাউন্ড এডিটর মঞ্জু আপনার সঙ্গে রয়েছে। আজকে যাহা বলিব সত্য বলিবর মঞ্চে সোহেল তার জীবনের অপরাধগুলো স্বীকার করছে। একজন অপরাধীকে ধীরে ধীরে ব্যাকগ্রাউন্ড থেকে কিভাবে একজন শক্তিশালী অপরাধী হতে আমরা দেখছি, সেই ব্যাকগ্রাউন্ডের পর্যায়ে আমরা ছিলাম। আমরা ধীরে ধীরে সোহেলের আর বাকি ঘটনাগুলোর দিকে যেতে চাই। তবে তার আগে বলছি, তাকে দেখার জন্য হোক, তার সঙ্গে যোগাযোগ করার জন্য হোক, কোনো কমেন্টস করার জন্য হোক, আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। ওকে সোহেল, আপনার কাছ থেকেই ফিরি। আপনি যেখানে ছিলেন, যে এক ধরনের আস্থার জায়গা তৈরি করেছেন আপনি ওই পরিবারে, এবং একই সাথে তারই ভাসু, তার মেয়ের সাথে আপনি এক ধরনের সম্পর্ক তৈরি করার চেষ্টা করছেন। মেয়েটার নাম যেন কি ছিল?
সিমু।
আপনি তো তখন বিবাহিত, এবং আপনার প্রথম স্ত্রীর সাথে আপনার তখন কোনো ডিভোর্স হয়নি, এবং আপনি কোনো খোঁজ খবর নেন না তার। ওকে, তারপর
পরে সিমুর সাথে কথাবার্তা বলার পরে তাকে একদিন রাতে 12টার সময় ডাকবে যে তুমি অস্থায় করতে পারবো, হ্যাঁ আসবো আমি। পরে সিমুকে বিল্ডিং এর পিছনে ডাকবে, আসার পরে তো সিমু আসে। পরে সিমুকে বললাম যে সত্যি আমি তোমার সত্যি ভালোবাসি, তুমি কি অ্যাকসেপ্ট করবা? পরে বললো যে ভেবে দেখি, তুমি জানো ছেলেদের সাথে দুষ্টামি, আমি জানি কিন্তু ছেলেদের সাথে রিয়েল লাভ করো না। পরে বলার পরে আচ্ছা ঠিক আছে জানাবো। পরে তাকে আমি ওই দিন একটা কিস করি, কিস করার পাশে চলে যায়। চলে যাওয়ার পরে লাস্টে আমি ওকে, তখন একটা বাজে এসে ও আপনার যে আন্টির বাসা আমি থাকি না, ও আন্টির বাসার সামনে রুমে এসে আমি ঘুমাই থাকি। ঘুমাই থাকার পরে রাত্রে আপনার প্রায় 2টার সময় আমি ঘুমাই পড়ি। পরে কিন্তু আমি রাতে 3টা না 3:45 সময় আমি খুব ভয় পাই,
মানে
এতটা ভয় পায় যে আমি চিৎকার মারে উঠি আর কি, মানে মা বাবাকে চিৎকার মারে ওঠার পরে পরে আন্টি চলে আসে। তখন কিন্তু বলে রাখাটা ভালো, আন্টির কোনো বড় কোনো ছেলে মেয়ে নাই, শুধু একটা ছেলে আছে আমার চেয়ে ছোট, সেই মাদ্রাসায় পড়ে, বড় মেয়েটা বিয়ে হয়ে গেছে। উনি কিন্তু তখন আপনার বয়স চলতেছে মনে কোনো 30 বছর চলে, 30-31 বছর আর কি আন্টিটার বয়স। সে আমাকে কোন চোখে দেখলে জানতাম না, সত্য কথা আমি জানতাম না। তিনি একটা কথা বলছেন, তুমি আমাকে যা খুশি তাই রাখতে পারো। সে কথাটা মাথায় রাখলাম আর কি। পরে আমি তাকে আন্টি ডাকতাম, খালামণি ডাকতাম বা খালামা ডাকতাম। তারপরে আমি ওদিন রাত্রে আমি ভয় পাই, অনেক ভয় পাই। ভয় পাওয়ার পরে উনি চলে আসে আমার কাছে, অলরেডি আমার পাশে এসে মাথা হাত বুলাই দিতে দিতে খুব ভয় পাইছি আমি, কান্না করতেছি আমি, মানে আমার হাত তখন ঠান্ডা হয়ে আসছে। কারণ আমি কখনো এরকম ভয় পাইনি। তখন আমি উনি আমার কাছে শুয়ে পড়ে, শুয়ে পড়ার পরে মাথা হাত বুলাই দিতেছে। তখন উনি রাত্রে ওনারা আমি জড়ায় ধরছি, জড়া দেওয়ার পরে উনি আমার মা কপালে কিস করছে, তুমি ঘুমাও সমস্যা নেই। কিস করার পরে উনি
I don't want to explore the story. I think কিছু একটা হয়েছে যেটা অনৈতিক ব্যাপার ছিল, রাইট? ওকে স্টপ, আমি এটা এক্সপ্লোর করতে চাচ্ছি না, ফাইন।
তারপরে যাক, মানে অনেক কিছু হয়েছিল বা অনেক কিছু আবার হয়নি। পরের দিন সকালবেলা উনি আমার সাথে দেখা দিচ্ছে না, আমি ওনার সাথে দেখা দিচ্ছে না, কারণ লজ্জা, কারণ আমি ওদেরকে আনতে থাকি। পরে আমি ব্যাকিনে সকালবেলা, আমি সকালবেলা চলে যাই 10টার সময়, চলে যাওয়ার পর আমি বিকাল 4টার সময় আসি। উনি টেবিলে ভাত রাখলো, আমি খাওয়া দাওয়া করার পরে আমি ঘোরাঘুরা করে আসি চাটা খাইয়া দোকান থেকে। আমি রাত্রে 9টার সময় চলে এসে তাড়াতাড়ি আসতে, আসার পর আমি শুয়ে থাকি। তো রাত্রে 12টার সময় মানে নিজে ইচ্ছা করতে পারবে নিজে একটা মানে আলোড়ন সৃষ্টি করি আর কি বাসার ভিতরে, যে আমি কি দেখছি, কি লাগালা করতেছি। তুমি আসছে, আসার পরে ওদিন ওনার সাথে আমার সাথে ফিজিক্যাল রিলেশনটা হয়ে গেছে। ঠিক আছে, তুমি যেন আমাকে ভালোবাসো তোমার স্বপ্ন দেখে ঠিক লাগে, আমি সব রিলেশন ছেড়ে দিচ্ছি, সিম ভেঙে ফেলেছি। তো তুমি যদি আমাকে ভালোবাসো তোমার জন্য কি করতে পারবা, তুমি যা বলবো তাই দেখে। কিন্তু পরে বলে ঠিক আছে, তুমি যা কথাই তোমার সাথে আমি কোনো ভালো দিতে পারবো না, আমি তোমাকে টাচ করবো, কোনো এটা হয় না, তবে না হলে চলে যাবো সমস্যা নেই। পরে বলতে আছে ঠিক আছে, রাজি আছে। পরে বলে যাচ্ছে ঠিক আছে, মার কথা তুমি আমাকে বিয়ে করবা, আমি কাছে ঠিক আছে মার কথা আমি তোমাকে বিয়ে করবো।
পরে আমি যেটা বুঝি যে কোনো যে কোনো ভাবেই হোক না কেন, আপনি তার সাথে এই ধরনের শারীরিক অনৈতিক সম্পর্ক আগেই করে নিয়েছেন, ঠিক আছে,
সিমুর সাথে,
আর সিমুর সাথে করেছেন যে মহিলা আপনাকে আশ্রয় দিল সে মহিলার এক ধরনের সম্মতি ছিল আপনার সাথে অনৈতিক কাজ করার, তার সঙ্গে আপনি করেছেন, তার হাজবেন্ড বিদেশে থাকতো। এবং তারপরে আরেকটা যেটা আপনি বললেন যে আপনার স্ত্রীকে আপনি বিয়ে করেছেন, সেখানেও আপনি একটা অনৈতিক ব্যবহার করেছেন, কারণ আপনি জানেন যে মানুষের ভরণ পোষণ আপনি দিতে পারবেন না, 3 মাস যাবৎ 4 মাস যাবৎ কোনো খোঁজ খবর নেই, আপনি তাকে ফেলে রেখে অন্য একটা বিদেশ বিয়ে হয়ে পড়ে আছেন, যোগাযোগ করেন না। বুঝতে পারছি, পুরোপুরি স্পয়েল হয়ে যাওয়া যেটাকে বলে। হ্যাঁ, তারপর
পরে যা করি সিমুর সাথে আমার সাথে শারীরিক সম্পর্ক হয়, হওয়ার পরে এখন মোটামুটি দেখি সিমু মোটামুটি আমার সাথে সিমুর সাথে সেম মিলে, কিন্তু ওই মহিলার সাথে আমার সাথে মিলে না, কারণ বয়স অনেক ছোট আমি, অনেক জুনিয়ার। পরে সিমুর সাথে হওয়ার পরে সিমুর প্রতি একটা বেশি একটা আকৃষ্ট হয়ে যায়, আমি তো মহিলা বুঝতে পারছে যে সিমুর সাথে আমার সাথে কোনো একটা রিলেশন আছে। তো মহিলা সিমুর সাথে আমার সাথে কথা বলে দিত না, সিমুরে বকা বকা দিত, দ্বিতীয় বাড়ির থেকে আসলে তো আমাকে আবার খুব করা দিত যে তুমি ওদিকে যাবা না, তোমার যা কিছু প্রয়োজন, তোমার টাকা পয়সা যা কিছু প্রয়োজন সব আমার কাছ থেকে নিবা। মানে উনি আমাকে দৈনিক 500 টাকা বেড়ে দিত ভাঙার জন্য। তখন মহিলার সাথে কাছ থেকে দিত আমাকে একটা কিছু করতে হবে। পরে একদিন দিনের বেলা ওদের পুষ্কনি দিচ্ছে আর কি, পুষ্কনি সাজ দিতেছে মাছ ধরবে, ওদিন সবাই ওখানে মাছ ধরতেছে, আমি কি করলাম একটা ভিডিও করলাম, করতেছি ভিডিও করছি, ভিডিও দিচ্ছে। ভিডিও করার পরে
ওটা উনি জানতো
না, জানতো না। করার পরে আমি পরে বলছি যে দুদিন পর বলছি যে আপনার ভিডিও আমি ধারণ করছি দেখো, তুমি বলছো যে ভালো হতে লাগছে, উনি বলতেছে ভালো লাগার পরে বলতেছে আমি ডিলিট করে দিই, আমি ডিলিট করবো না, এটা আমি কপি করে রাখছি, কোনটা ডিলিট করবো না, তুমি আমার নিয়ে গেছে কোনটা ডিলিট করবো না, আপনি একটা কপি করে একটা মেমোরি রাখছি, কপি করে রাখছি। তো বলতে তুমি কি চাও, আমি ওই সিমিরু বিয়ে করবো ডাইরেক্ট স্টেপ বা পরের লেবার বললাম যে সিমিরু বিয়ে করবো, আপনি বিয়ে দিবেন করাবেন আপনি, করা অসম্ভব।
মানে আপনি এখন ব্ল্যাকমেল করছেন?
ব্ল্যাকমেল করছি। পরে আমি কি করলাম, পরে বললাম সিমিরু বিয়ে করতে হবে আমার টাকা থেকে। তো ওখানে সবাই আমাকে বিশ্বাস করে, তো ওনার সাথে যে যে মহিলার সাথে ভালো সম্পর্ক ছিল ওই মহিলার আমি সব বলে দিচ্ছি।
আমি ঠিক বুঝতে পারিনি কাকে বলেছেন,
সেই মহিলাকে তো ছিলাম, মহিলা তো আমাকে কোনো দিকে যেতে দিচ্ছে না, সেবার সাথে কথা বলতে দিচ্ছে না, আমার মৌলিক ব্যবহার করতে দিচ্ছে, তোমার দেওয়া দরকার সবকিছু আমার কাছে নিবে, টাকা দরকার আমার কাছে নিবে, ঘুষি দরকার আমার কাছে নিবে।
আপনি এই যে ভিডিওটা করলেন, ঠিক আছে, ভিডিওটা গোপন ভিডিও করেছেন, করার পরে আপনি ওই যে মহিলার সাথে কাজটা করেছেন সেই মহিলাকে দেখিয়ে ব্ল্যাকমেইল করছেন যে আপনি সিমুকে বিয়ে করতে চান এবং আপনার টাকা পয়সাও লাগবে, তাই তো? তখন মহিলা এটা বলছে এটা অসম্ভব, তাই তো? তারপরে আপনি এই ঘটনাটা কোন একটা মহিলাকে বলেছেন,
ওনার সাথে যে মহিলার সাথে ভালো রিলেশন আর কি,
সেটা কি ছিল?
সেটা ছিল ওনার জাল,
যা
পাশের ঘরের জাল আর কি,
ওনার সাথে ভালো সম্পর্ক ছিল, ওনাকে গিয়ে আপনি ঘটনাটা পুরোপুরি
আমি জানি যতটুকু ওনার সাথে যতটুকু চলে আসছি আমি ওনাদের সাথে, তো ওই মহিলা যদি হাজারের ক্ষতি হয়ে যায় উনি মুখ খুলে মানে এই মহিলার কখনো ক্ষতি চাইবে না।
এই মহিলার কখনো ক্ষতি চাইবে না, মানে যেই মহিলা আন্টির বাড়িতে আপনি যেখানে আছেন তার কোনো ক্ষতি
চাইবে না কখনো।
ওখানে কেন বলেছেন?
ওখানে বলেছি যে দেখেন আপনি এগুলা করছি, ওনার সাথে আমার সাথে আগে রং নম্বর সম্পর্ক ছিল, উনি আমার সাথে এইগুলো করছে, আমাকে বাড়িতে বাইরে করে আনছে, এখন বলেন আমাকে কি করবে, আমার টাকা দরকার। তুমি বললো যে হ্যাঁ আমি আগের এগুলো দেখছি, আপনার তো এতটা খারাপ আমি জানতাম না, আমি মিথ্যা কথা বলছি। বলার পরে আমি এটা বলছি যে ওনার সাথে আমার সাথে আগে রং নম্বর কথাবার্তা বলতাম, তো মহিলা কিন্তু অবশ্যই রং নম্বর কথা বলা থাকে, ওই সব একটা সুযোগটা কাজে রং নম্বর কথা উনি বিশ্বাস করছে, বিশ্বাস করে মনে বলছে, মনে বলার পরে কি করে দরকার আমি নগদ ক্যাশ টাকা দরকার আমার। তো উনি একটা চেন আর দুটা ঢোল যে মহিলাকে বলছি ওই মহিলাটা ওনার গুলা দিয়ে দিচ্ছে, তুমি ওগুলো নিয়ে যাও ওনার কাছ থেকে আমি করে নিব। আর এর আগে ওনার কাছ থেকে আমি 30,000 টাকা নিয়েছিলাম
আন্টির কাছ থেকে।
হ্যাঁ, নেওয়ার পরে আমি সব কিছু মিলিয়ে আমার মনে হয় 60,000-70,000 টাকা নিয়ে আমি সোজা চলে যাই মাইজিতে।
মাইজিতে কেন গেলেন?
এখান থেকে টাকা পয়সা নিয়ে চলে গেলে তোমার ওকে বাড়িতে থাকতে পারবো না, যদি উনি যদি আমাকে মারে।
ওকে প্রিয় শ্রোতা, আমরা একটা SMS পোলের মুখোমুখি করতে চাই। আপনারা বুঝতেই পারছেন যে স্টোরি ধীরে ধীরে কোন দিকে যাচ্ছে। আপনারা কি চান স্টোরিটা কন্টিনিউ হোক এবং একই সাথে ও যা বলছে সেটাকে আপনারা কতটুকু বিলিভ করেন, সেই জায়গাটিতে আমরা ফেলে দিতে চাই এখনকার SMS পোলে। খুব স্বল্প সময়ের জন্য SMS পোল, 5 থেকে 7 মিনিটের মধ্যে আমরা রেজাল্ট দিয়ে দিব। যারা এই মুহূর্তে ABC রেডিও শুনছেন এবং যারা চান পুরো অপ্রিয় সত্যগুলো আপনাদের সামনে উন্মোচিত হোক, তাহলে তারা লিখবেন ভোট দেবেন ইয়েস বলে, আর যারা চান না তারা অপোজিট তারা লিখবেন নো বলে। SMS করার মানে ভোট করার নিয়ম হচ্ছে আপনি আপনার সেলফোনে গিয়ে প্রথমে লিখবেন ABC, আমাদের স্টেশনের নাম ABC, স্পেস আপনার ভোট ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দেবেন 2221 নাম্বারে। আমি আবারও বলছি, প্রথমে লিখতে হবে ABC, স্পেস ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দিতে হবে 2221 নাম্বারে। SMS পোল খুবই গুরুত্বপূর্ণ, একটা SMS এর জন্য অনেক সময় স্টোরি ড্রপ হয়ে যেতে পারে, যদি এখন পর্যন্ত এরকম ঘটনা ঘটেনি। আমরা অনেক সময় গিয়ে দেখেছি একেবারে টাইটাই হয়ে গিয়েছে, হ্যাঁ ড্রপ হতে গিয়েও হয় না অনেক সময়। তো আজকের স্টোরিটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা বুঝতেই পাচ্ছেন কিছুটা একটু অফসাইডের স্টোরি এবং কিছুটা না নেওয়ার মতো আলটিমেটলি। অবশ্যই অবৈধ শারীরিক সম্পর্ক এখানে অনেক বেশি জড়িত, যেটা একটা ছেলেকে অনেক বেশি স্পয়ল করে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে, সে অপবাদ স্বীকার করছে। আমাদের সত্য জানতে হলে এগুলো হজম করতে হবে। একটু পরেই আমরা কম্পিউটারের কাছ থেকে জেনে নেব কত পার্সেন্টেজ ইয়েস বলেছে এবং কত পার্সেন্টেজ নো। একটু পরেই আপনাদেরকে জানিয়ে দেবো SMS পোলের রেজাল্ট। আমরা 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনাদেরকে রেজাল্ট জানাবো, ওয়েট করছি, আপনি দ্রুত ভোট করুন। হ্যাঁ বলুন, আপনি মাইজিতে চলে গেলেন, তারপর
মাইজিতে যাওয়ার পরে উনি বলতেছে যে তোমার মুখে নাম দিচ্ছে রানা, তো বলে যে রানা তুই যাইছি না, তুই আমার কালে যাইছি আমার নিয়ে যা।
কে বলছে এটা?
ওই যে আন্টিটা বলছে যার সাথে আমার সাথে পিজিকে মিশনে যাবে। তুমি পরে আমার তো তোমার একটা মায়া হয়ে গেছে কোনোদিন থাকতে থাকতে, তো 6 মাস
কতদিন ছিলেন? 6 মাস।
6 মাস মায়া হয়ে গেছে। পরে আমি বললো যে তুই আমার সাথে একটাবার দেখা কর, দেখা করার পরে আমি আর কিছু চাই না, শুধু তোকে কোনোদিন দেখবো, তুই আমার দেখেছে আমি খুব অসুস্থ, তোর ওর মেয়ে বলে যে আমার কি খাইছে, তোমার আমি একটা তোমার মেয়ে থাকতে পাইনি, টাকা গুলো জিনিসগুলো নিয়ে আমি বাড়িতে চলে আসি।
মাইজিতে গিয়ে আবার চলে আসি,
আবার রাত্রে বেলা চলে আসি, আপনার 11টার সময় চলে আসি। আসার পরে এখন যে আন্টি আমি বলছি না দেখালাম না, ও আন্টির হাজবেন্ড কিন্তু কিছুই জানে না।
ওকে,
পরে উনি কি করছে যে আন্টির বাসা আমি থাকলাম, ওই আন্টি কি করছে আপনার মা আপনার চাঁদ খিলের যে পোলাপান আছে, মানে সব পোলাপান আমার বন্ধু বান্ধব যে এলাকা আমি বন্ধু বান্ধব পাচ্ছি টাকা দিয়ে, ঠিক আছে, ও বন্ধু বান্ধবদেরকে ভাঙা করে নিয়ে আসছে আমাকে মেরে ফেলার জন্য। কারণ মেরে ফেলার উনি বলছে যে রিয়াজ তুই আগে সুন্দর বন্ধু, ও তো আমার খারাপ কিছু আমি গোসল করতেছি, খারাপ কিছু ভিডিও করছে, ইন্টারনেটে ছেড়ে দিবো, আমাকে ব্ল্যাকমেল করছে টাকা চাই।
মানে যে আন্টি এর বাসায় আপনি ছিলেন সেই আন্টি আপনাকে এখন ট্রাভেল ফেলছে, তাই তো? ওকে
ঠিক আছে। তো ও কি করলো কি ওরা তারপর সহজ হতো, খুব ভালো ছিল মনে করতাম সেই টাকা থেকে, কি জন্য পরে বলতেছে তুই বাবা দিয়ে আমার উপকার করবি। তো ওরা কি করছে আপনার 2-3 দিন মানুষ নিয়ে চলে আসে,
2-3 দিন CNG। ওকে,
12 জন মানুষ আসার পরে বলতেছে কি হয়েছে, চাটকিল বাজারে ডাকাতি হয়েছে স্বর্ণ দোকানে, এটার সাথে শুলে জড়িত আছে।
ওকে,
আমাকে খোঁজ করার জন্য এটা কারো বলতে বলেনি। পরে উনি কি মনে করে আবার কি করছে আমার লুকিয়ে ফেলেছে, ওই মহিলাটাই,
ওই মহিলা আবার
লুকিয়ে ফেলেছে, যেটা
ধরিয়ে দিতে গিয়েও দেয়নি। ওকে,
লুকিয়ে ফেলানোর পরে বলতে উনি বললো যে দেখ যেটা মায়ের সন্তান, তো মায়ের খেলা করার দরকার নাই। ও আবার রিয়াদের বললো যে ওর জানে মারবি না, ওর হাত পা ভেঙে এতে রুটি দিয়ে রাস্তা পালাই দিয়ে চলে গেছে, লাগবো না। তখন চিন্তা করছে ওনার এখানে স্বামী সংসার সন্তান মেয়ে আছে, ওনার ভবিষ্যতে অন্ধকার হয়ে যাবে, সম্পূর্ণ অন্ধকার হয়ে যাবে, জীবন লাইফ বাদ হয়ে যাবে, সে কাজটা করতে বাধ্য। সে আবার কি মায়া পড়ে সে বলতেছে দেখ আমার ক্ষতি ওর ক্ষতি করে লাভ নেই। তো উনি কি করছে যে পাশ যে আন্টির কাছে বললাম আমি এগুলা, যে আন্টির আমি ভিডিও গুলো দেখালাম, ও আন্টি কি করছে আন্টির বাসা নিয়ে রাখছে আমাকে, ওনাদের মাঝখান নিয়ে রাখছে, ওনাদের পুরো বাড়ি তোমার তোমার ব্যাপার পায়নি, ওর ভোরবেলা আমাকে তারা পার করে দিচ্ছে আমাকে সিঙ্গি দিয়ে। আমি চাট খেলে চলে আপনার চাট খেলে থেকে আমি চৌমুড়ি চৌরাস্তা, চৌমুড়ি চৌরাস্তা থেকে আমি মাইজি চলে আসি। আসার পরে 2 দিন শিমুকে পরে বসে আমাকে ফোন দেয় আপনি আবার বাড়িতে আসেন না কেন, আসি না আমার ইচ্ছা আমি আসি না, আমার সাথে ঝগড়া হয়েছে, তুই কি আমাকে দিয়ে করবি? হ্যাঁ করবো, চলে আসতে পারবি, আসবি রাত্রেবেলা চলে আসে
এই মেয়েটা।
পরে চলে আসার পরে ওর সাথে আমি ওই দিন আমাদের আর বিয়ে হয় না। পরে রাত্রেবেলা আমরা 3 দিন আগে মানে ধর্মস্থ ভাই বলে আমি আসছি আর কি, তো উনি বললো যে এরা আমার আত্মীয়,
আশ্রয় নেওয়ার পরে পরে বললো যে তোমরা কি হো, আমরা বললাম যে আমরা স্বামী স্ত্রী বিয়ে করছি, বাসার থেকে পালিয়ে চলে আসছি আমরা, আমার বাবা মা নেয় না, তো আমাদের কোথায় একসাথে থাকতে দেয়। তো কিছু মুসলে আমার সাথে আবার ফিজিক্যাল রিলেশন হয়। পরের দিন সকালবেলা ওনার একটা আমি যে লোককে ধর্মাস্থ ভাই ডাকলাম, উনি কিন্তু ধরতে পারলাম আমাদের বাক্যতার সমান আর কি। ওনার একটা মেয়ে অনেক সুন্দর। পরে উনি বলতেছে যে ছেলেটাকে বললো যে কি ছেলে কি মেয়ে মেয়ে আনছে, তার আমার আমার ছেলেটাকে আমার অনেক পছন্দ হয়েছে, ঠিক আছে এরকম একটা ছেলে আমি আমার মেয়েটাকে আমি দিয়ে দেবো।
আচ্ছা,
পরে যাক উনি মেয়েকে খবর দিল, ওনার মেয়েকে খবর দিল, ওনার মেয়ে আসে নাই, পরীক্ষা ছিল। পরের দিন আমাকে দেখে ম্যাজিক কোর্টে নিয়ে আমাদের কোর্টে অপারেট করে দিয়ে দেয়।
আচ্ছা,
দিয়ে দেওয়ার পর আমরা যদি থাকি ওই বাড়িতে আমরা প্রায় মাস খানেক থাকি, কারণ আমাদের টাকা পয়সা আছে এগুলো নষ্ট করে বা ড্রেস বা ড্রেস বানাই দেওয়ার পরে টাকা পয়সা পড়ে যাওয়ার পরে ওর নানে আমাদেরকে দেখতে চাইছে, ওর নানু নানু দেখতে চাইছে জামাইটা কেমন, তো আমরা গেলাম ওই বাড়িতে। যাওয়ার পরে আমি চিন্তা করছি ওই বাড়ি থেকে তাইকে আসবো শিমুরে, আমি টাকা পয়সা নেই কোনো কাজ কাম নাই।
শিমুর বাবা কি করতো?
শিমুর বাবা আপনার তাদের গৃহস্থী করতো, খেয়ে কৃষি কাজ করতো, তার বাড়িটা থাকতো সুইদি।
আচ্ছা, শিমু কি পড়াশোনা করতো?
শিমু কি তখন ক্লাস টেন পর্যন্ত পড়াশোনা করছে।
আচ্ছা, তারপর
পরে যাক আমি ওর নানু আমাদেরকে দেখতে চাইছে, দেখতে চাওয়ার পর ওর নানু বাড়িতে আমি দিয়ে আসি ওকে। দিয়ে আসার পর এদিক দিয়ে আমি আনাই না, বলতে তুমি আমাকে নিয়ে যাও, আমার ভালো লাগে না বাসা ভাড়া করো, আমি বাসা ভাড়া করবো, আমার কাছে টাকা নেই তো, আমার কাছে তখন 8,000 টাকা ছিল, টাকা নেই তো, তো বলতেছে টাকা না নেই আমি টাকা কিছু ম্যানেজ করে তুমি বাসা নিয়ে আমি কিনা বাসা নিবো। তখন আমি একটা চাকরি নিয়েছিলাম আপনার নোয়াখালী বেগমগঞ্জে, আমি কি করছো যোগাযোগ বিচ্ছিন্ন কথা বলি না। সেদিক তো নানু আবার গালাগালি দিচ্ছে, দিমা কিংবা যাওয়ার পর গালাগালি দিচ্ছে না কেন হ্যান ত্যান বিভিন্ন রকম, আমার রাগও খেয়ে গেছে। রাগুটার পর আমি ওর নাতির সাথে কোনো কথাবার্তা বলি না, এমনি মাঝে মধ্যে যাই দেখে আসি।
এই সময়টাতে আপনার বাড়ির খোঁজ খবর করেনি ওরা?
না,
কোনো খোঁজ খবর করেনি,
খবর করেনি। ওই যে জানেই তো আপনার ম্যাজিস্ট্রেটের ছেলে, এই জন্য খোঁজ খবর করেনি। ওর মা বাবা শুনে তারা চুপ করে দিচ্ছে, কারণ ওনারা জানলে আমার সমস্যা আছে, সবাই চুপ করে দিচ্ছে, এখন কে কারোর কাছে ধরা যায় না। কারণ ম্যাজিস্ট্রেট ছেলে আমি, এখন যদি মহিলা দিচ্ছি বলে যে ম্যাজিস্ট্রেট ছেলে না, তার মহিলা তাহলে মার খাবে,
মহিলা নিজেও ফেসে যাবে,
ফেসে যাবে, এই জন্য কেউ কিছু বলেনি। পরে আমি ওর সাথে আমার সাথে এরকম ভাবে টাকা পয়সা নিয়ে চলতেছে, তুমি টাকা কিছু আনো, 20,000 টাকা নাম একটা আশা বড় করে একসাথে দুজন থাকি, ওনার টাকা আনবে না, টাকা নাই সম্পর্ক নাই, তোমার বলে তুমি থাকো আমার আমি থাকি। এবার ঝগড়া হয়ে যাওয়ার পর অনেক কিছু হওয়ার পর আমি কাবিনে কাগজ ছিঁড়ে ফেলে কোর্টের এফিডেভিট কাগজ আর কি ছিঁড়ে ফেলার পর আমার কাছে ওর কাছে কোনো ডকুমেন্ট নেই। পরে তখন ও বলতেছে তাহলে এরকম না করে তুমি গলার ওষুধে মরতে পারো না, আমার বলে রাখে শিমু। বলার পরে আমি তো খুব খারাপ লাগে, কষ্ট হওয়ার পরে আমি আমি কি করছি ওই যে বাড়িতে থাকি আমি ধর্মস্থ ভাই ডাকের পর তখন তারা আমি বাপ ডাকে বাবা ডাকে, কারণ বাবা ছাড়া থাকা যাবে না, কোনো সমস্যা আছে এলাকায়। বাবা ডাকার পর ওনার একটা মেয়ে আছে, ওই মেয়ের সাথে মেয়ে আমার ভাই ভাই করে ডাকে, নাম হলো নিপু, অনেক সুন্দর মেয়েটা, তো তার বাবা চিনি চালায়, মেয়েটা তখন ক্লাস পড়ে আপনার 9 পড়ে। ওই মেয়ের সাথে এইভাবে কথাবার্তা হওয়ার পরে মেয়ে বলছে আচ্ছা ঠিক আছে আমি ওর সাথে আমার সাথে রিলেশন নাই, আমি এগুলো কাগজটা ছিঁড়ে ফেলছি, কথা বলছে না আমার বাবা মা ওকে মেনে নেবে না, তাহলে কি করবা, আমি চলে যাবো একদিকে। তো বললো তুমি চলে যাবা, দরকার কি, তুমি আমাদের বাড়িতে থাকো, ছেলে হিসেবে তুমি একটা চাকরি বাকি করো, যদি তুমি বিয়ে করতে চাও আমার মেয়ের তোমার দিয়ে দেবো, সমস্যা নেই, তুমি যদি ভালো হও আগে। তো মেয়ের সামনে
সিএনজি চালক,
হ্যাঁ ওকে, পরে উনি বিদেশে ছিল তো
এত সস্তা নাকি, মানে আমি ঠিক জানি না এটা বাংলাদেশে এরকম জায়গাতে ছেলের কি এত অভাব পড়েছে, মানে কন্যা দায়গ্রস্ত পিতা বলে একটা ব্যাপার আছে। ওকে, আমরা একটু পরে প্রিয় শ্রোতা এস এম এস পোলের রেজাল্ট আপনাদেরকে জানিয়ে দেবো। ইফ ইউ ওয়ান্ট টু লিসেন দিস আনটোল্ড স্টোরি দেন ইউ হ্যাভ টু ভোট ইয়েস, যদি মনে করেন যে না শুনবেন না দেন নো। আমরা ওয়েট করছি, এস এম এস করার নিয়ম হচ্ছে প্রথমে লিখতে হবে এ বি সি স্পেস ইয়েস অথবা নো, তারপর পাঠিয়ে দিতে হবে 2221 নম্বরে, অর্থাৎ 2221 নম্বরে। হ্যাঁ বলুন। তো
পরে উনি বলতেছে তোমার অ্যাড্রেসটা দাও, পরে আমি অ্যাড্রেস দিই না, দেওয়ার পরে উনি কি করছে আমি দেখলাম, যদি আমার আপনি যদি আমার ঠিকানা পান তাহলে কিন্তু আমার আপনার বাবার সাথে ধরা দিবেন না, ধরা যদি আপনি খুব বিপদে পড়বেন, সমস্যা আছে আমার এলাকায় একটা রাজনৈতিক ব্যাপারে সমস্যা আছে। উনি কি করছে আমার এলাকায় যায়, এলাকায় যাওয়ার পরে আমার আম্মু নাম্বারটা নেয়, নাম্বারটা নেওয়ার পরে আমার আব্বু ধরে বলতেছে কোথায়, সেটা আমি শোনা প্রচুর আসতাম, এখানে একটা প্রতিষ্ঠান আছে লেদক শপ।
কে ফোন দিয়েছে?
যাকে আমি ধর্মস্থ বাপ দেখলাম আমাকে।
আচ্ছা, উনি আপনার বাড়ির খোঁজ খবর নিচ্ছে।
আচ্ছা, ওরা বললো যে আপনি আসেন এখানে দেখা করতে আসেন, তো উনি আইসা দূর থেকে এসে দেখা যে আমাদের প্রতিষ্ঠান আছে, তো লোক বললো আমার কোনো ছেলে আছে, আমাকে বয়স ছেলে আছে অনুষ্ঠ হয়ে বাড়ি থেকে রাখা চলে গেছে, এটি রূপে স্থির হলো। ওই মেয়ের সাথে আমি কথা বলতেছি, তো একদিন রাত্রে ওই মেয়ের সাথে দুশ্চিন্তা করতে করতে ও রাজি হয় না, তো বললাম সত্যি আমি দিয়েছিলাম তোমার সমস্যা কোনো সমস্যা নেই, তো মেয়ের সাথে সত্যি বাবা একদম ফিজিক্যাল রেজিস্ট্রেশন করে দিয়েছে। হওয়ার পরে ওর বাবার সাথে আমার সাথে যেমন একটা ঝামেলা হয়, কারণ মেয়েটা প্রেগনেন্ট হয়ে যায়। পরে নিপু প্রেগনেন্ট হওয়ার পরে ওর বাবা ঝাড় ঝামেলা করে, ঝাড় ঝামেলা করে
বাবা কি বলে,
তোমার বাবা আমার গার্জেন আমাকে আটকে রাখে, তোমার গার্জেন খবর দেয়, আমি তো একটা সুযোগ পাইছে, খবর দেওয়ার পর আমার বাপ মা তো আমাকে দেখতেই পারে না, কি আসবে
আমার আব্বু বলছে যে ছেলের মায়ের ফেলে আমার দুঃখ নেই, যা করেন তা করেন, একবার তো মারতে পারবো না, পুলিশে দিয়ে দেবো কিছু একটা করবে এটাই। পরে আমার আব্বুর প্রতি আরো খুব হয়ে যায় বেশি, সে তো আমাকে একটা বুঝতে চাইনি আমি কি চাই। পরে আমি কি করলাম, ওখান থেকে তাদের একটা মোবাইল নিয়ে, আর ওদের টাকা ছিল, তো টাকাটা ছিল তাদের একটা জায়গা, টাকাটা না দিলে কিন্তু তাদের একটা বিরাট একটা ক্ষতি হবে। যে টাকাটা আমি নিয়ে নিই, 500 টাকা নিয়ে আর একটা 1600 মডেলের একটা সেট নিয়ে আমি চলে যাই, কারণ আমার কোনো সেট নেই, আমার সেটাই ইম্পর্টেন্ট, কারণ সিমটা খোলা রাখলে অনেক ভালো হবে আমার জন্য। ভাড়াটা নিয়ে চলে আসি গাড়িটা আমি একবারে শুধু বাড়িতে,
আবার সেই বাড়িতে।
আমার সে বাড়ি
কতদিন পরে আসলেন?
প্রায় আপনার 2 বছর পরে।
2 বছর পরে। ওকে প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে আপনাদেরকে জানাতে চেষ্টা করছি এসএমএস পোলের রেজাল্ট। চলুন দেখি কম্পিউটার কি বলছে। এই আনটোল্ড স্টোরি অপ্রিয় সত্যগুলো আমরা আপনাদের সামনে এক্সপ্লোর করব কি করব না, কিংবা আপনারা স্টোরিকে বিলিভ করতে পারছেন কি পারছেন না, দেখা যাক কম্পিউটার কি বলছে। কম্পিউটার বলছে 82% হচ্ছে ইয়েস, 10% হচ্ছে নো, এবং বাকি 8% হচ্ছে নো কমেন্টস। তার মানে আপনারা বুঝতেই পারছেন যে সবাই চাচ্ছে অপ্রিয় সত্য উদ্ঘাটন হোক এবং সব লিসনাররাই শুনতে চায়। থ্যাংক ইউ ফর দ্য কমেন্টস, আমরা সামনের দিকে যেতে চাই। ওকে, তারপর
বাড়িতে আসার পরে, বাড়িতে থাকি, আমাদের বাড়ির একটা লোক নাম আমি বললাম না, আমি কিছু করতে পারবো না, ওর মেয়ে যে প্রেগনেন্ট হয়েছে এটা তাদের বাড়ি কেউ জানে না, শুধু ওর ফ্যামিলি
ছাড়া। নিজেরাই বিপদে পড়ে যাবে,
ঠিক আছে। আমার বাড়িতে আসেনি, তো উনি আমাকে অনেক খোঁজাখুঁজি করছে, পাই নাই। আমার বাড়িতে এসে একটা দোকানে চাকরি নিলাম, আবার চাকরি নেওয়ার পরে এখানে আমি বাইর থেকে কিন্তু বের হয়ে কি জন্য বলি, দোকানে একটা চাকরি নিলাম, স্বামীদের দোকানে। আমাদের বাড়ি একটা কাকা ছিল, স্বামীম খুব আদর করতো, আমার সবসময় সাপোর্ট করতো, মানে ওরা চাইছে যে আমি ভালো হয়ে যায়, যে বাড়িটা ছেলে ভালো হয়ে যাক, আর কিছু লাগবে না। তো টাকা পয়সা যা লাগে দোকানটা তা লাগে, কিন্তু দুই নেই। আমি কিন্তু খুব ভালো একটা দোকানদার করতে পারি, সেলসম্যান আর কি আমি কাপড় দোকানে। তো আমি দোকান মাল আনতাম, মাল সেল কিনে এনে চলতাম। তো আমাদের আমার দুটা লোক ছিল আমাদের এলাকার, একটা হলো ভাতিজা নাম বললাম না, একটা হলো কাকা নাম বললাম না। ওনারা বললো যে আচ্ছা তুই যে বাসায় চাকরি করো, ওই বাসায় একটা মেয়ে আছে তাদের ভাগ্নি, ওই মেয়ের কারণে কিন্তু একটা ছেলের অনেক ক্ষতি হয়েছে, মানে তার লাইফটা পুরো শেষ হয়ে গেছে, ঠিক আছে। সে কি জন্য ওর মানে সম্পর্ক ভাগ্নি রাখে, মানে কুটনীতি লাগছে যে আপনার ছেলের যত টাকা দেন সে কিভাবে মেয়ে পিছনে নষ্ট করে, ওই মেয়েটার বদনামটা করার পরে ছেলেকে কেউ দেখতে পারে না। তো তার খুব ছিল, তো এলাকার ভিতরে অনেক ছেলের লাগাইছে, মেয়ের পিছনে কিছুই করতে পারে না, মেয়ের তাদের পালায় তাকে কিছু করার জন্য আর কি। তো বললো লাস্ট একটা শরীর দিয়ে হয় কিনা, আমি দেখছি তোমার খারাপ জানে কত রেডি হতে পারে, সমস্যা নেই। পরে দেখ এটা আমার কে যদি আমাকে কিছু বলতো আমি সেটাই করতাম। পরে ওর ছেলে ওদের মুখোমুখি হওয়ার পরে ওর পরে মেয়েটার সাথে আমার সাথে বন্ধুত্বের হাত বাড়ি, কথাবার্তা বললে ওর টাকা পয়সা লাগলে আমি হেল্প করি।
আপনার এলাকার, তাই তো?
আমার আপন ফুফাতো বোন বাড়ির আর কি, স্বামী।
আপনার আপন ফুফাতো বোনের ক্ষতি করার জন্য আপনি একটা চ্যালেঞ্জ নিয়েছেন আপনার বন্ধুদের কাছ থেকে?
জি। নেওয়ার পরে পরে ওই মেয়ের সাথে আমার কিছু হয় না, যে সত্য কথা, মেয়েটার সাথে আমার লিপ কিস আর জড়িয়ে ধরা হয়।
ওকে ওকে, আই ডোন্ট ওয়ান্ট টু লিসেন দিস স্টোরি, ফাইন। তারপর
এগুলো আমি অলরেডি ভিডিও করি,
এবং এগুলো আপনি ভিডিও করেন। প্রথম যে মহিলাটার আপনি ভিডিও করেছিলেন, এই ভিডিওটা আপনি কি করেন?
এই ভিডিওটা কি করে ঢাকা এসা ওই মহিলা কি করছে, আমার মায়ের সাথে যোগাযোগ করে আমার মামার নাম আনতাম।
জাস্ট আমাকে বলুন, ভিডিওটা আপনি কি করেছেন, কাউকে দেখিয়েছেন?
না, কাউকে দেখাইনি। পরে এটা আমার মামা রেখে দেয়, মামা রেখে দেয়, পরে মামাটা ভেঙে ফেলছে, মামা এটা আমাকে দেয় নেয়, নষ্ট করে ফেলছে।
আচ্ছা, মামাটা কি করেছে আপনি জানেন না? তার মানে আপনার এই ভিডিওটা সেকেন্ড হ্যান্ডে গিয়েছে, মামার কাছে আপনার এটা গিয়েছে। এটা একটা কতটা ডেঞ্জারাস কাজ হতে পারে প্রিয় শ্রোতা, ইভেন ইউ ক্যান ইমাজিন। আপনারা নিজের জায়গা থেকে অনেক সময় জানেন, এরকম অনেক পত্রপত্রিকা আপনারা পড়েছেন এরকম ভিডিও করার কারণে, এবং আমাদের জেবিএসবি তে এরকম স্টোরি আমরা বলেছি যে এরকম ভিডিও করার কারণে পরবর্তীতে মেয়েদের জানানোর কারণে সে মেয়েরা সুইসাইড পর্যন্ত করে, কারণ সমাজের কাছে তাদের আত্মসম্মান এবং পরিবারের সম্মানের কথা চিন্তা করে এই ধরনের ঘটনা ঘটে। এবং এই 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 কাজগুলো ঝোঁকের বশবর্তী হয়ে হোক বা যে কোনো কারণেই আপনারা করুন না কেন, যে কোনো ধরনের সম্পর্কের মধ্যেই আপনারা এটা করুন না কেন, এবং এটা পাবলিকলি আনা কিন্তু এক ধরনের অপরাধ। যদি আপনি কাউকে হেয় করার জন্য, যদি আপনি কারো সম্মানে আঘাত দেবার জন্য ধরনের কাজ করে থাকেন, তাহলে সাইবার ক্রাইম নামে বাংলাদেশে যে আইন হয়েছে সেই আইনে কিন্তু আপনার ভয়াবহ শাস্তি হয়ে যাবে। এবং এটা মনে করার কোনো কারণ নেই যে ভিডিওটা পাবলিশ করে দিয়ে আপনি আরামসে থাকতে পারবেন। আপনি যতটুকু সম্মানের ক্ষতি করেছেন তার চাইতেও দ্বিগুণ দ্বিগুণ পরিমাণ ক্ষতি হয়ে যাবে আপনার এবং আপনার পরিবারের। সুতরাং সেই জায়গা থেকে এরকম কাজ, আমি ভয় দেখাচ্ছি না, দিস ইজ আলটিমেটলি ট্রু, লতে এটা আছে, এবং
এবং এই ধরনের কাজ করা জঘন্যতম অপরাধ, এটা কোনো মানুষের কাজ হতে পারে না। আচ্ছা, আপনি তারপরে আপনার আপন ফুফাতো বোনের সাথে আপনি যখন এগুলো করছিলেন, আপনি ভিডিও করলেন, আমার মনে হয় যেটা ভিডিওটা করেছেন এই কারণে যে আপনি বন্ধুদেরকে দেখাতে চেয়েছেন যে আপনি কিছু একটা করেছেন, তাই কি? মানে ভিডিওটা করে আপনি কি করলেন?
ভিডিওটা করার পরে লাস্টে বললাম যে তুমি যদি আমার সাথে ফিজিক্যাল মার্ক করো তাহলে আমি ক্লাস করে দিন, মেরে ছেড়ে দিন। পরে ও কি করলো, নানুরে বলে দেয়। ও নানুরা কি করলো, ওর মামারা বলে দিল, বলে দেওয়ার পরে আমার মধ্যে অ্যাকশন দিল।
আপনার বিরুদ্ধে একটা বিচার বসলো রাত একটার সময়। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাতে ছোট্ট একটা বিরতি নিতে চাই, মাত্র চার মিনিটের বিজ্ঞাপন বিরতি। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফ এম 89.2 এ। আজকে সোহেল এখানে আছে, একেবারে উচ্ছন্নে যাওয়া, বুকে যাওয়া বলতে যেটা বোঝায় তার জীবনের সেরকম একটা সময়কে আমরা এখানে রিভিল করছি। চারপাশের লোকজন এবং তার যে চারিত্রিক অধঃপতন, সেটার যে প্রভাব চারপাশের লোকজনের উপরে, সেগুলো আমরা দেখার চেষ্টা করছি। একটা পরিবারের মধ্যে একটা ছেলে কিংবা একটা মেয়ে কি শেখে? সম্মান বোধ শেখে, স্নেহ শেখে, ভালোবাসা শেখে, আদর শেখে, শিষ্টাচার শেখে, নম্রতা শেখে, ভদ্রতা শেখে, সংস্কৃতি শেখে, পারিবারিক স্কুলিং শেখে, আদব কায়দা শেখে। এই জিনিসগুলো যদি ছোটবেলা থেকে একটা শিশুকে পরিপূর্ণভাবে দেয়া না হয়, এগুলোকে আমরা যদি বলে নেই যে এগুলো এক ধরনের ভ্যাকসিনের মতো, এবং সেটাকে যদি ঠিক মতো তার ব্রেনে পুশ না করা হয়, তাহলে সেই মানুষটা পরিবার তথা পুরো সমাজের জন্যই যে একটা ভয়াবহ রকমের বোম হয়ে যেতে পারে, সেটার একটা বেস্ট এক্সাম্পল আজকে হচ্ছে সোহেল। আমরা চার মিনিট পরে ওর জীবনের বাকি অপ্রিয় সত্য নিয়ে ফিরছি। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফ এম 89.2 এ। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, এবং ওকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradioFM89.2। রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিম জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। প্রিয় শ্রোতা, চার মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং এবিসি রেডিও শুনছেন আপনারা। সোহেল রয়েছে তার জীবনের অপ্রিয় সত্য নিয়ে, সোহেলের কাছে আমি ফিরতে চাই। তার আগে বলছি, আপনি যদি মনে করেন আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো আপনি লাখো মানুষের সামনে উন্মোচিত করবেন, এই অর্থে যে আপনার মতো অপরাধী সমাজে আর কেউ না হোক, আপনি যা ভুল করেছেন সেই ভুলগুলো কোনো মানুষের জীবনে না হোক, এবং একই সাথে আপনার মতো অপরাধীর জন্ম কিভাবে হয় সেই জন্মের পথটা আপনি বন্ধ করে দিতে চান, তাহলে চলে আসতে পারেন আমাদের যাহা বলিব সত্য বলিবতে। এখানে আসার জন্য নিয়ম হচ্ছে, আপনি আমাদেরকে ফোন করে জানাতে পারেন, কিংবা আপনি আমাদেরকে টেক্সট পাঠাতে পারেন। ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি, 09613892892। এবং আপনি যদি চান আপনি আমাদেরকে টেক্সট পাঠাতে পারেন। টেক্সট করার নিয়মটি হচ্ছে, প্রথমে লিখবেন আমাদের স্টেশনের নাম ABC স্পেস আমাদের অনুষ্ঠানের শর্ট কোড JBSD স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। ওকে সোহেল, আপনার কাছে ফিরি, তারপর কি হলো?
রাত একটার সময় বিকেল বসার পরে আমার যারা ফ্রেন্ড ছিল, তারা যারা এটা করেছে যে দুটা লোক, ওই দুটা লোক এখন শুধু আমার বাঁচানোর জন্য চেষ্টা করতেছে। কারণ যাদের সাথে আমি লড়ছি টাকা, তারা খুব আদর করতো আমার, তাদের সাথে নিমুখারামি করছি, কারণ একটা চ্যালেঞ্জ নিয়ে নিছি আমি।
ওকে,
তো যাক, তারা বিভিন্ন জিনিস আনছে যে আমার মারার জন্য, কোভাবে আর কি আমাকে, কারণ এটা তো বিচার তো ভালোভাবে মানুষ নিয়ে বসা যায় না। তো এখন শুধু বসে আপনার ঘরও একটা বিচার, পাশের বাড়ি কয়েকটা মানুষ, তাদের বন্ধু বান্ধব সহ, তো তারা আমার থাপ্পড় চড় দেওয়ার পরে লাস্ট টাইম তারা একটা, তার ছোট্ট একটা ছেলে আছে সুজন, তার ছোট মানে মামা, ছোট মামা একটা ক্রিজ নিয়ে আসে আমাকে মারার জন্য, খুব দিবে আর কি। নিয়ে আসার পরে সবাই বাধা দেয়, দেওয়ার পরে বলতে চাচ্ছে ঠিক আছে, ওই এলাকার থাকলে এটা আর আলোড়ন সৃষ্টি হয়ে যাবে, ওকে এক মাসের জন্য বাইরে থেকে বেরিয়ে দিতে হবে, বাইরে চলে যেতে হবে।
আপনি যে ভিডিওটা করেছেন সেই ভিডিওটা নেয়নি আপনার কাছ থেকে?
হ্যাঁ, যে ভিডিওটা করেছি সেই ভিডিওটা নিতে পারিনি।
আচ্ছা,
কি করে আপনাকে বিচারে কি করে
ওদের মেয়েটা পরীক্ষা তখন তার মেয়েটা এসএসসি পরীক্ষা দেয়। দেওয়ার পর তুই মেয়েটা ঢাকা চলে যাবে, তুই দেশে চলে যাবে, কোনো সমস্যা নেই। তোর এখন সবার চাপ দিতেছে, আমার ফ্যামিলি চাপ দিতেছে, বাড়ি থেকে চলে যাস না কেন, চলে যাস না কেন, চলে যাস। আমার কথা হলো একটা ঢাকা আসতে দেরি যেতে লাগে, মানুষের পকেট খরচ লাগে, কারণ আমার ঢাকা থাকতে হলে এক মাসে আমার খাওয়ার টাকা আনতে হবে, ভাত খাওয়ার টাকা, শীত ভাড়া লাগবে। আমার তো অনেক আত্মীয় স্বজন থাকে, ওই তোমাকে বাসা নিবে না, তার মানে খারাপ, কোন সময় কোন ঘটনা করি আমি, তোমাকে বিশ্বাস করতে চায় না। কিন্তু যে আমাকে বিশ্বাস করছে, কিছু কিছু লোক, তাদের কখনো আমি ক্ষতি করিনি। পরে যাক, কেউ আমাকে খরচের টাকা দিব না, আমি চলে যেতাম বাড়ির থেকে, হেঁটে হেঁটে টাকা দিতাম, বাড়ি হেঁটে চট্টগ্রাম চলে যেতাম, আমার মায়ের কথা সবার কথা একেই। পরে অলরেডি তাদের দোকানটাকে ছেড়ে দেয়, যাই হাজার পাঁচশো টাকা পাইছি, এগুলো আমি উড়ে ফেলেছি কদিনে। ফেলানোর পরে আমি বাসার থেকে একটা সেট নিয়ে আসি, আমার আমার স্যামসাং নিয়ে আসার পরে, আর আমার যে শামিম কাকার বন্ধু আছে না, বন্ধুর একটা স্যামসাং সেট ছিল, ওটাই নিয়ে আসি।
কন্টিনিউয়াসলি মোবাইল চুরি করে যাচ্ছেন?
জি।
ওকে,
মোবাইল গুলো নিয়ে আসি, নিয়ে এসে নগদ নিজের তালিতে পাসওয়ার্ড দিয়ে দিই, পাসওয়ার্ড দিয়ে এগুলো আমি আমার পুকুর এলাকায় বিক্রি করি। বিক্রি করার পর আমি সোজা চলে আসতাম নারায়ণগঞ্জে, নারায়ণগঞ্জে দিয়ে চলে আসবো, কোথায় থাকবো কোথায় থাকবো, কোন হোটেলে বুক নেই, সব হোটেল আপনার বুক হয়ে গেছে, ভালো কোনো হোটেল, সকল আপনার বাজে হোটেল, কোনো প্রেস হোটেল নেই, মেইল হোটেল আর কি। তো ওখানে সিট নিতে হলে মেয়েদের সাথে থাকতে হবে, কারণ এছাড়া আপনার বাজেগুলো ছিল ওগুলো বুক হয়ে গেছে। তো ওখানে একটা নারায়ণগঞ্জ একটা হোটেল উঠে ওঠার পরে ওখানে একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়, ওর বাড়ির মামান সিং। ও মানে অনেক স্মার্ট মেয়ে, কিন্তু পড়াশোনা কিছু করতে পারেনি, এই কাজে তাকে বিক্রি করে দেওয়া হয়েছিল। সারা রাত কথাবার্তা বলছি, বলার পরে তো মেয়েটার কাছে আমার অনেক একটা ভালো সাজছে তাকে ইমপ্রেস করার জন্য,
এই আবাসিক হোটেলে।
জি।
ওকে,
তাকে মানে এখন চিন্তা করলাম হয় গেলে আমার 1500 টাকা মাইল নয়, আমার কাজ হবে না হবে না, একটা গেম। তো তাকে তার সাথে ভালো হওয়ার জন্য আমি তার সাথে কোনো ফিজিক্যাল করবো না, টাকা চলে যাক আমার। পরে বললো যে আপনি কি জন্য আসেন, দেখলাম একটা মেয়েকে ভালোবাসতাম, মিথ্যা আশ্রয় নিয়েছি, তো আমি তুমি মেয়েকে ভালোবাসতাম, তো তাকে পাই নাই, আমি বাড়ি থেকে একবার চলে আসছি, এটি আমার একটা মেয়ের সাথে শেষ থাক, পরদিন সকালে আমি সুইসাইড করবো, সোজা কথা। তো আমি আবার খুব ভালো একটা মানে অ্যাক্টিং করতে পারতাম, মানে সত্য কথা। তো আমি কি করছি, দোকান থেকে একটা সিরাপ কিনা তার লেভেলটা উঠে ফেলাই, পরে একটা কাক লাগানো বলছে যে কি বলবো, যেটা দিস, পরে সকালে মারা যাবো, মেয়েটাকে ইমপ্রেস করার জন্য, মেয়েটা অনেক সুন্দরী। পরে বললো আচ্ছা ঠিক আছে, তুমি
মেয়েটা আলটিমেটলি কি ছিল ওখানে?
প্রতিটা
ছিল
কলকাতা, তো মেয়েটাই মানে
একজন মানুষের যখন শেল্টার থাকে না তখন সে বিবেকহীন হয়ে যায়। একটা কথা আছে, মানুষের বেসিক নিড কি থাকে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এই চারটা জিনিস যখন একজন মানুষের থাকে না, এই চারটা জিনিস না থাকলে একজন মানুষের বিবেক থাকে না, এথিক্স থাকে না। সবাই যদি দেখেন যে ও ভুল করে যাচ্ছে, ও ভুল করে যাচ্ছে, একের পর এক অন্যায় কাজ করছে, হ্যাঁ, অনেকেই লজিক্যালি চিন্তা করতে পারছেন না, আবার অনেকেই লজিক্যালি হয়তো এটা ভাবছেন যে ওর তো শারীরিক সামর্থ্য ছিল, ও তো দিনমজুরি করে হলেও খেতে পারত, ন্যায়ের পথে থাকতে পারতো, ও তো সেটা থাকেনি, ও যে কোনো ভাবে হোক ওর কটু বুদ্ধিকে কাজে লাগাচ্ছে, কোনো মেয়েকে ধরছে, বিভিন্নভাবে মেয়ের কাছে সফট কর্নার তৈরি করার চেষ্টা করছে, এবং ওর খাদ্য, বস্ত্র, বাসস্থানের নিশ্চয়তা তৈরি করছে। যাই হোক, ওকে, তারপর
হোটেল উঠলাম, তো প্রিয়াঙ্কার সাথে কথা বললাম, তার নামটা হলো প্রিয়াঙ্কা, না তার আসল নামটা হলো ফরিদা। তো তারা এখানে মানে এখানে নামটা তারা নতুন নাম দেয় প্রিয়াঙ্কা, মানে আকৃষ্ট করার জন্য আর কি।
ওকে,
পরে ওর সাথে রাতে থাকলাম, রাতে 2টা বাজে গেল, তো তাকে আমি একটা কবিতা শুনাতাম
প্রিয়াঙ্কাকে,
হ্যাঁ মানে কবিতা তার হাত, আমার হাতের কোনো শুনতে ছিল, তো তাকে বললাম যে প্রিয়াঙ্কা তোমাকে একটা কবিতা শুনে, তুমি কি শুনবা? হ্যাঁ বলো। তো তার চেহারা দিকে তাকে লম্বা চলে আস, তো বললাম আমি তার কাছে কিছুই না, তাকে ইমপ্রেস করার জন্য অনেক কিছু করতে হয়।
ওকে ফাইন, লেটস গো। তারপর
পরে যাক, তাকে এই কথা বলা বেশি অনেক খুশি হয়, খুশি হওয়ার পর তার সাথে আমি ফিজিক্যাল করবো না, দেখো আমার আমার জীবনে কোনো মেয়ে আসে নাই, আমি আমার নিজে,
মানে মেয়েটা আপনার সাথে হোটেল কর্তৃপক্ষ থেকে আপনাকে দিয়েছিল মেয়েটার সাথে ধরনের কাজ করার জন্য, আলটিমেটলি মেয়েটাকে আপনি ইমপ্রেস করার চেষ্টা করছেন, ওই কাজটা না করে, তাই তো? ওকে, তারপর
পরে মেয়েটা বলো যে আপনার টাকা দিচ্ছেন, আমরা কাজ করবো না কেন, বলছি এগুলোর প্রতি আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, আমি এগুলোর প্রতি প্রফেশনাল না, বুঝে হতো না। আচ্ছা ঠিক আছে, আপনি করেন। তো মেয়েটা বলতে আছে টাকা দিন দিচ্ছেন একটা করেন, আমি দিন করবো না, নিজের চরিত্রে কোনো কলকাতা থাকতে পারেন, মানে খেলতে চাই না, যদি তোমার মতো একটা মেয়ে পাই তাহলে বিয়ে করে ওকে ভালো করবো এটাই।
ওকে ওকে,
তো মেয়েটা আমার কথা অনেক দুর্বল হয়ে যায়, বলছে তুমি সুইসাইড করো না, আমি এখান থেকে সকাল ভোরবেলা নামবো, ঠিক আছে, তুমি আগে নেমে যাবে, নামে যাবো থেকে থাকবো, আমি ওখানে আসবো, এইভাবে করতে করতে আমার ঢাকা চলে আসি। ঢাকা আমি টিসের মোড়, আমি তখন আমি চিনি না ঠিকমতো টিসের মোড় কোনটা, টিসের মোড় সাবাগে আমি বসে থাকি, মেয়েটা এখানে আসে।
ওকে,
আসার পরে মেয়েটার সাথে কথাবার্তা হতে 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 মোটামুটি ভালো একটা রিলেশন হয়, সারাদিন কাটালাম, দুপুরে লাঞ্চ করালো, বিকেলবেলা খাওয়ালো, এখন মেয়ের টাকা নষ্ট হইতেছে। আমাকে নিয়ে একটা হোটেলে উঠলো, এটা হলো আপনার কোল বিশ্ব রোড, মানে পিতার পার্কের সামনে 700 টাকা রুম বাড়িতে উঠলো, থাকলো আমার সাথে, আমি ছেড়ে নিয়ে পিজিকেল করিনি, মেয়েটা আমাদের একটা অবাক হয়ে গেছে, নিজেকে কষ্ট করে দমাই রাখছি কারণ ওকে কিছু পাওয়ার জন্য আর কি, কারণ এসব লাইনে চলতে পারলে মোটামুটি ভালো, নিজে ভালো চলা যায়।
আই থিঙ্ক আজকে যারা বিশেষ করে ফিমেল লিসনার যারা এখানে রয়েছেন, তারা একজন মানুষকে জাজ করার ক্ষেত্রে আজকের স্টোরিটাকে একটু মাথায় রাখতে পারেন, যে একজন মানুষকে জাজ করার ক্ষেত্রে আমরা যেসব এলিমেন্টস চিন্তা করি একটা ছেলে চরিত্র ভালো কিনা, সে ফিজিক্যালি কতটা অ্যাটেনশন দিচ্ছে, এটা একটা ওয়ান অফ দ্য বেস্ট এলিমেন্ট ভেবে নিই। এইসব মান্ধাত্তার আমলের চিন্তা ভাবনা, ক্রিটিক্যাল চিন্তা ভাবনা গুলো আসলে একজন মানুষকে যে চিনাই না, একজন মানুষকে যে সত্যিকার অর্থে চেনাতে সাহায্য করে না, দ্যাট ইজ দ্য আলটিমেট বেস্ট এক্সাম্পল টুডে। সো এই জায়গা থেকে দেখুন, একটা ছেলেকে, একটা ছেলে কেন, একটা মানুষকে সচেতন চেলা খুবই 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 ডিফিকাল্ট। ওকে, তারপর
পরে রাত থাকার পরে বলতেছে কিছু করবো না, তাহলে ও শুধু অবাক হয়ে যাচ্ছে।
আমরা অবাক হয়ে যাচ্ছি কারণ আপনি একটা জায়গায় একেবারে থেমে আছেন, বারবার এই ফিজিক্যাল কাছে একটু সামনের দিকে আগান। তারপরে কি হয়?
পরে যাক, এভাবে চলতে থাকার পরে আমি তাকে বিয়ে করবো, সে বিয়ে করতে রাজি আমাকে। সে আমার একটা ছেলে চায়, ভালো, যার চরিত্রে কোনো কোনোকে ডাক নেই, সে খারাপ হতে পারে। প্রজেক্টটাকে আমি ঢাকা জজ করে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে কোনো বড় আইডিয়া কিছু নেই, আমরা 3,000 টাকা দিয়ে কোটা অ্যাপ্রুভ করে আমি বিয়ে করি তাকে। বিয়ে করার পরে তাকে নিয়ে আমি থাকি আপনার জুড়েন।
আগ্রহ ছিল সেটাও হয়ে গিয়েছে, মানে কি বল, রথ দেখা হচ্ছে, কলাও দেখা হচ্ছে, কত সহজ একদিন মানুষকে কনভিন্স করা। ওকে, তারপর
পরে আমি কি করলাম, এখন চলতেছি ফিরতেছি, সে বিভিন্ন জায়গায় আসলে যায়, চট্টগ্রাম যায়, সিলেট যায়, প্রোগ্রাম করে।
বিয়ে করে ফেলেছেন মেয়েটাকে? কত নম্বর বিয়ে হলো আপনার?
এটা তো 3 নম্বর বিয়ে।
3 নম্বর বিয়ে। এর আগে শিমুর সাথে যোগাযোগ বন্ধ, তার আগে প্রথম স্ত্রী কে ছিল?
জুই।
জুই, জুইয়ের সাথে যোগাযোগ বন্ধ, নাকি যোগাযোগ আছে সেই মুহূর্তে? তখন যোগাযোগ হয়নি। 3 নম্বর স্ত্রীর নাম ছিল প্রিয়াঙ্কা। আচ্ছা, এবং সে ছিল আপনার আপনার কথা মতো পতিতা, তাকে আপনি বিয়ে করলেন আপনার আশ্রয়ের জন্য। ওকে, তারপর?
পরে সে আমাকে দেওয়ার পরে এখন সে বলতেছে, দেখো
হঠাৎ তার সাথে আমার সাথে শুধু এখন টাকা নিয়ে ঝগড়া হয়। টাকা নিয়ে কিছু ঝগড়া?
টাকা নিয়ে ঝগড়া হয়। আজকে 10,000 টাকা পাইছে, কালকে 3,000 টাকা পাইছে, সেটা কি করছে?
মানে তার টাকা নিয়ে আপনি তাকে, সে আপনাকে কেন দেয় না, এগুলো নিয়ে ঝগড়া করেন?
হ্যাঁ, টাকাগুলো আমি কি করি,
মানে টাকাগুলো আপনি কি করেন, সেটা সে চার্জ করে?
জি।
ওকে,
বা কোনো মেয়েদের সাথে যায় থাকি কিনা, তো ওর টাকা দিয়ে আমি আলাদা জায়গায় গিয়ে থাকতাম আমার মেয়েদের সাথে,
মানে আলাদা জায়গায় গিয়ে আপনি শারীরিক সম্পর্ক করতেন?
জি। পরে আমি এক জায়গায় চাকরি নিয়ে গেলাম আপনার আসলে ভালো মন্দ হোটেলে।
ওকে,
চাকরি নেওয়ার পরে চিন্তা করলাম চাকরি করবো আমি এখানে, ও যদি চলে যায় নিজের স্থান থাকবে আমার। পরে এভাবে চলতে 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 যাক, তার ছোট একটা বোন আছে, ওরা টাকা পাঠানোর নাম করে 10,000 টাকা পাঠাতে 10,000 টাকা নিয়ে আসে, একটা ছেলের দিচ্ছে, মানে ছেলে খুব বিপদ আর কি, মায়ের খুব বিপদ, তো ওর সাথে খুব বন্ধুত্ব রিলেশন ছিল আর কি, ভালো, কোনো খারাপ কিছু না। ছেলে যে মেয়ে যে এই কাজ করে ও জানতো না, আবার ও যে এই কাজ করে ও জানতো না, বন্ধুত্ব রিলেশন আর কি, দেশের হিসাবে 10,000 টাকা দেওয়ার পর আমি চিলাচিলি করছি, ছেলের কোনো রিলেশন আছে বা কোনো খারাপ কিছু ছিল, তার প্রতি বা দুর্বল ছিল, সেখানে 10,000 টাকা দিচ্ছে। প্রতিদিন তাতে আমার তারা অনেক মারে, মানা পরে সে পরের দিন কাজে যায়, মহাকালীতে কাজে যাওয়ার পরে একটা ছেলের দেখা পায়, ছেলেটা হলো আপনার এমব্রয়ডারি ব্যবসায়ী আর কি।
ওকে,
ওই ছেলের সাথে সম্পর্ক করে সে আমার কাছে চলে যায়।
কতদিন পরে?
9 মাস পরে।
9 মাসের সংসার আপনার এটা?
জি।
তারপর
চলে যাওয়ার পরে প্রিয়াঙ্কাকে আমি অনেক খুঁজতে থাকি, খোঁজার পরে তাকে পাই না, তখন তাকে আমি থ্রেট দিয়ে যে তুই কি আসবি না আসবি না, আমি আসবো না, তুই কি করতে পারলে করি। তো তার যে ছোট ভাই নাম হলো আব্দুল কলিম, তো ওকে বললাম ফোনে যে তুমি চলে আসো, ঢাকা আসো, ঢাকা চলে আসো, ঢাকা আসলে আমাকে থ্রেট দিয়ে তুমি বাইরে নিয়ে আসো, আমি তাহলে কিছু একটা করে ফেলবো, তো তোমার বাইরে নিয়ে আসো না, পারবে কিনা, বলতে মায়ের দিয়ে আমি তুলে নিয়েছি, আর কতক্ষণ লাগবে, আজ লাগবে 20 মিনিট পরে, তো তারা রিসিভ করে আমি যাত্রা বাড়িতে হোটেলে রেখা, তারা আমি শিখাই দিয়ে তোমার বন্ধু আমার কাছে চলে গেছে, বাইরে তোমার সাথে কখন খারাপ ব্যবহার করছে, না ভাই আপনি অনেক ভালো, ঠিক আছে ভালো,
পরে
প্রিয়াঙ্কা বললো ভাইয়ের সাথে কথা বলাই দিচ্ছে যে হাপু ভাইয়ের তো আমার টাকা দিয়া মাকড়িতে তুলে নিয়ে আসো মোমসিং থেকে, তুমি তাড়াতাড়ি আসো, বলতো তো তোর মায়ের ফেলে এক্ষণে। পরে বললো যে ভাই ওর ইস্যু দিলাম যে তুমি তো মারো না, কিচ্ছু করো না। তারপর বললো আচ্ছা ঠিক আছে রানা, তুমি যদি সত্যি আমার সত্যি ভালোবাসা থাকো তুমি ছেড়ে দাও, আমি তোমার কাছে নিয়ে আসবো পরশু দিন, আমি সিলেট আছি, তুমি সিলেট আছি ঢাকায়, উনি সিলেটের সাথে সংসার করতেছে, অবৈধ থাকতে চাই,
বিয়ে করে ফেলেছে,
বিয়ে করে নি, অবৈধ
থাকছে, ওকে, লিপ্তকতা করছে।
পরে আমি ওরে ছেড়ে দেওয়ার পরে যাক, ওকে একটা প্যান্ট একটা শার্ট কিনে দিছি, তারপর চলে গেছে, চলে যাওয়ার পরে সে আমার সাথে খারাপ ব্যবহার, মানে উশৃঙ্খল, তখন বিশ্বাস করবেন কিনা যাই না, আমার কাছে টাকা নামে 1 সপ্তাহ আমি না খাচ্ছিলাম।
কে খারাপ ব্যবহার করেছে? আপনার স্ত্রী কি আপনার সঙ্গে ফিরে আসলো?
না, ফিরে আসেনা, আমার সাথে খারাপ ব্যবহার করতেছে, আমার মা নিয়ে গালিগালাজ করতেছে, কিন্তু আমার
মানে
জি আমার মা সবকিছু বরদাস্ত করলো, আমি আমার মায়ের গালিগালাজ করলাম, এটা মানে নিতে পারি না, যত কিছু বিনিময় হোক না কেন।
ওকে,
পরে সে বলতেছে তুমি কিছু করতে পারলো করেছি, আমি তোর বাপুর আমি মামাইরা হলাম দেখি, কারণ আমি এক অলরেডি সুপ্ত কথা আমার লাইফে আমি কখনো না খাই থাকি না, আমি 8 দিন আমি না খাইছিলাম ঢাকায় মহাখালীতে, আমি ঘুমাই রেছি কারণ বাসা বাড়ি দিতে পারিনি, বাসা মাল সামান সবকিছু পালিয়ে চলে আসছেন এক কাপড় চোপড়ে। পরে খিলখেতের পোলামের সাথে পরিচয় হলো, নাম ছিল শুভ ভবনবাড়িয়ার ছেলে, ওকে বললাম যে অমুক অমুক একটা লোক আছে, বলছে অমুক লোকটা মারতে পারলে তোকে 1,00,000 টাকা দিব, 1,50,000 টাকা দিব, লোকটাকে মসজিদের মুয়াজ্জম।
শুভ ছেলেটা কে ছিল?
শুভ ছিল ভবনবাড়িয়ার ছেলে।
এর সঙ্গে আপনার পরিচয় হয় কিভাবে?
ওর সাথে পরিচয় হয় যে স্টাফ মহাখালীর স্টাফ,
আপনি মেরে ফেলতে পারেন, আপনি দেন?
জি, আমি শুভকে অফার দিই।
শুভকে আপনি আপনি জানলেন কিভাবে যে লোকটাকে মেরে ফেললে আপনি টাকা পাবেন?
আমি শুভকে লোক টাকার লোক দেখেছি, কিন্তু লোক তো আমার শ্বশুর।
আপনি শ্বশুরকে মেরে ফেলতে যাচ্ছেন?
জি।
কেন
মেরে ফেলতে চাচ্ছি? এই কারণে, কারণ
প্রিয়াঙ্কার বাবা তো
জি অনেক গালাগালি করে, প্রিয়াঙ্কা বলছে যে আব্বু আমার যে খারাপ ব্যবসা করে, তো বললাম যে আমি আপনার মেয়েকে খারাপ দেশ আপনার মেশার মাসে অমুক থেকে পরিচয়,
আপনার মাকে নিয়ে খারাপ গালাগালাজ করতো আপনার শ্বশুর?
হ্যাঁ।
এবং সে কারণে আপনি প্ল্যান
করেন? তুই আমার মেয়েদের না করেছি তো মাকে নিয়ে করেছি।
তখন আপনি প্ল্যান করেন আপনার শ্বশুরকে তুমি মেরে ফেলবেন?
জি, আমার অনেক যেতে তখন আমি খুব না খাওয়া 8 দিন না খাইছিলাম, পানি খেতে পাই না, পকেটে একটা টাকা ছিল না আমার।
তখন আপনি প্ল্যান করলেন শ্বশুরকে মেরে ফেলবেন, এবং আপনি সেটা আপনি কলেজকে করাতে চাচ্ছেন?
জি।
আপনার কি ধারণা ছিল ও পারবে কিংবা ওই ধরনের কাজ করে?
হ্যাঁ, আমি জানি সে পারবে, কারণ সে ভবনবাড়ির ছেলে, তারা দিন কয়েকটা কাজ পাইছি।
কি কাজ পাইছেন?
যেমন কাজে পাইছি প্রিয়াঙ্কা আটকে রাখছিল, এখানে আপনার তিস্তার গেট টঙ্গি বাজার আটকে রাখার পর পর ও শুভ কি করতো ওখান থেকে নিয়ে আসছে এই বাসার থেকে সবার সামনে, মানে দুর্দান্ত সাহস তার। তো যাক, তো আমি শুভ একটা প্রমাণ পাইছি, আমি শুভ সহ বললাম যাতে ঠিক আছে 1,50,000 টাকা পাবি, কাজটা করার সাথে সাথে তোরা টাকা পাই যাবে।
1,50,000 টাকা কে দিবে? আপনি দিবেন? আপনার কাছে তো পয়সাও নেই।
না, আমি বলছি আমাদের শ্বশুর, সেটা আমি বলিনি।
ওকে,
ও লোকটা যে মসজিদে মুয়াজ্জম আমার শ্বশুর, ও লোকটা যে কোনো একটা ঘটনার সাক্ষী, তো যে ঘটনার সাক্ষী, তো সে প্রত্যক্ষ লোক আর কি, অন্য লোক যার কাছে সাক্ষী হয়ে দাঁড়াইছে সেই লোক, সেই লোককে টাকা দিবে, যার লোকটাকে চিনা সেই লোকটাকে দিতে আমি কয়েকটা কাজ করছি।
মানে সাক্ষীটা মেরে ফেলতে হবে, সাক্ষীটা মেরে ফেললে তারা 1,50,000 টাকা দিবে, এবং সেই জন্য আপনি এই ছেলেটাকে দিয়ে আপনার শ্বশুরকে মেরে ফেলতে চাচ্ছেন।
জি,
আলটিমেটলি স্টোরিটা আপনি নিজের মতো করে সাজিয়েছেন।
নিজের মতো করে সাজিয়েছি আমি।
ওকে, তারপর?
পরে তারা প্রথমবার গেছে, মামা সিং গেছে আপনার হালুয়াঘাট, হালুয়াঘাট যাওয়ার পরে তারা মোটরসাইকেল নিয়ে ওই এলাকা তারা দেখে শুনে আসলো, ওদিন পারে নাই, না পাওয়ার কারণেই লাস্টে আবার ও মাঝখান দিয়ে বলি আমার সংসারটা ভাঙার কারণ তো হলো আমার ভাইরা, ছোট যে ভাইরা ছিল বোনটা দিয়ে গেছে আর কি, ও ভাইরা আর কি সংসারটা ভাঙতে যাবো, তুমি এত টাকায় কামাও পার্লারে কাজ করে, তাহলে ওর সাথে সংসার করার কি দরকার, তুমি আলাদা থাকো নিজে ভবিষ্যৎ করো। তো প্রথম স্টেপ নিতে চাইছিলাম আমার ভাড়া রেডি আর কি, ভাড়া দিয়ে পারতেছি না কারণ সে খুব চালু লোক, না পারার কারণে তো পার্লার স্টেপটা নিচ্ছি আমার শ্বশুরের উপরে দিয়ে আর কি, আমার জিতটা উঠেছি আর কি। পরে যাক, ওরা দুইবার কাজে যায়, দুইবার কাজে ব্যাক থেকে চলে আসে, কারণ এলাকাটা খুব গরম, খুব থমথমে, কারণ সেনাবাহিনী আছে, বিজিবি আছে ওই এলাকায়, বর্তমানে সেদিন ছিলেন কেন মারা যায়, তো তারা ঢুকতে পারতেছে না এলাকায়।
ওকে,
কারণ এলাকা ঢুকতে দেয় না, রাত্রে সন্ধ্যা 7টা পর 8টা পরে চলে আসে। পরে তৃতীয় দিন আমি যাই ওদের সাথে, তখন আমি মার্কেট থেকে একটা নাইট কিনে নিয়ে যাই ডলফিন, 350 টাকা দিয়ে, তারপরে একটা কুমারী লক করা আমি সোজা চলে যাই। আমার তখন প্রথম তো ধীর ওদের উপরে, কারণ ওদের কারণে আমি না খেয়ে আছি, ওদের কারণে আজ আমার বাসার জিনিসপত্র সব চলে গেছে, লাস্ট লাস্টে থাকতেছি মহাকালে, আমি 7 দিন ছিলাম বাসের স্ট্যান্ডে ঘুমাই দিচ্ছি আমি এক কাপড় চোপড়ে, তো বাবা আমাকে খুব খারাপ বাসায় গালাগালি করছে, কারণ প্রথমে খুব ঘি, পরে লাস্ট কি করলাম আমি ওদেরকে পাঠাইছি মোটরসাইকেলে আলুঘাট থেকে, 1,000 টাকা নিয়েছিল আপনার মোটরসাইকেল ভাড়া আর কি। নেওয়ার পরে আমি যাই, পরে ওর বাবাকে মসজিদের সামনে বললো যে আচ্ছা ঠিক আছে আপনার কোনো মেয়ে আছে ফরিদা? হ্যাঁ আছে। আপনি নিজে আমার আপনার সাথে কথা বলবে? তো বললাম যে আব্বা এর আগে ওদের সাথে কথা হয়েছিল যে আমরা একটা জায়গা রাখবো, ভুলে গেছিলাম ওদের সাথে, ওর বাবার সাথে কথা হয়েছে আব্বু আমি একটা জায়গা রাখবো, আপনাদের ওখানে একটা ঘর করে দিবো ঠিক আছে শহরে। তো আমি শুভজি বাবা বলে দিয়েছি, শুভ বাবা বলছে যে আমি তখন হালুয়াঘাটে ওরা তিনজন মোটরসাইকেলে চলে গেছে, শুভ সহ একটা ছেলে ছিল রাসেল পুরান ঢাকার। যাওয়ার পরে বলতে তাতে তুই এভাবে বলবি, এভাবে বলবি, তো বলবি এখানে দেওয়ার নামে কোন ছেলে লোক আছে? হ্যাঁ আছে, কি মরলিনে মজা তোমরা কে? আমি ওর বড় জামাইয়ের মানে মেয়ের দেবর লাগি আমি। যখন নিশ্চিত করছে না
ঠিক আছে,
ওকে, তারপর
তারপর পরে রাস্তা বলতেছে তো মরে নেই, পরে রাস্তা কি করলো তারপরে দিয়ে এখানে একটা খাই মারে হারিয়ে আছে না, হারিয়ে মার, হারিয়ে মারার পরে তারপর নিশ্চিত হচ্ছে তালা বুকে মেরে দেয়, বুকে মেরা দেওয়ার পরে মুখের ট্যাক মেরে দিয়ে চলে আসে মোটর সাইকেলে, তখন এক এলাকায় হাউকে পড়ে যায়, এদিক দিয়ে আপনার ডোবা ওরা পৌরসভা চেয়ারম্যান মেরে পেলাইছে সন্ত্রাসীরা, এদিক দিয়ে আবার দশ দিন পরে একটা মসজিদের মধ্যে মেরে গেল পূর্ব শত্রুতা গরম অবস্থা। এটা নিয়ে মানুষজনের পত্রিকা উঠছিল, পরে বললো যে তোর থেকে কাজ কি হয়েছে চলছে, টাকা সামনে দাঁড়াই আছে টাকা আসতেছে, টাকা এখন দরকার না বুঝতে আমরা পালাইতে হবে, এলাকা সব জেনে গেছে মরতে গেলে, তারা দুটো মতো পালাইয়া তারা চাকুটা মেরামারে খাচ্ছে দাম থেকে মেরামারছে মেরামারে তারা মরতে চলে আসে হালুয়াঘাটে, সে তো টাকা নষ্ট গেলে লোক যে দাঁড়িয়ে গেছে কত্তর টাকা তাকে হালুয়াঘাট দিতে হবে আমার, আমি কিন্তু তাদেরকে ফ্রি আমি চলে আসবো ঢাকা, ঢাকা এসে আসতো আমি নানার মধ্যে আগে স্থানে চলে গেছি, আসার পরে এখন সুগুরা এলাকা খুব গরম অবস্থা, খুব গরম অবস্থা, পরে তাকে আমার শ্বশুরকে অ্যাম্বুলেন্সে করে আপনার ময়মনসিংহ সদরে নিয়ে আসে, আসার পর আমার শ্বশুর মারা যায়। এটা নিয়ে পত্রিকা উঠে এটা তো সবাই জানে যে ময়মনসিংহ ডোবরা যে আপনার চেয়ারম্যান যে মারা গেছিল এর দশ দিন পরে ঘটনা হয়েছে।
ওকে, তারপর প্রিয়াঙ্কা কি জানে যে আপনি কাজটা করেছেন?
হ্যাঁ,
কীভাবে জানলো?
প্রিয়াঙ্কা জানছে, এটা আনসারে কি করবো না, তো প্রিয়াঙ্কা বললো যে তুমি কি আমার বাবাকে কিছু করছো, আমি আমাদের বাবার মেরে ফেলেছি, এরপর তুমি যদি না আসো তোমার বাইরে শেষ করে দিব, তোরা বলতেছে আমি তুমি আমার মারা ফেলা কোনো দিন আমি তোমার সামনে আসবো না, পরে আমি নিজের ভেঙে পড়ে যাই, ভেঙে পড়ে যাওয়ার কারণ মার্ডার করছি জীবনে কখনো মার্ডার করিনি, পরে আমি চলে আসছি, চলে আসার পরে
দেড় লাখ টাকা কিভাবে কভার করলেন?
কভার করিনি, আমার বন্ধুদের সাথে আমি প্রতারণা করছি টাকা দিইনি, টাকা দেবো কোথেকে, আমি
ওদের সাথে দেখাই করেনি,
দেখাই করিনি, পরে শুভর এদিকটা তার অল সার্টিফিকেট ইন্টার সার্টিফিকেট আমার কাছে ছিল
সব আসল গুলা,
জি না ডুপ্লিকেট ফটোকপি গুলো আর কি,
ওকে
থাকার পরে আমি সবের ভয় দিচ্ছি আমার সাথে বাড়াবার কথা তো এগুলো দিয়ে দেবেন যে কি কাজটা করছে, এটা নিয়ে পরে মামলা হয়ে যায়, মামলা হওয়ার পর আমাকে খুঁজতে থাকে আমার ওয়াইফ, কারণ আমার কাছে আমার ছবি আছে ওর কাছে, ছবি থাকার পরে
ছবি মানে
আমার ছবি আছে না
আপনার ছবি,
হ্যাঁ আমার
ওই ছবি দিয়ে মানে আপনাকে খুঁজছে,
খুঁজতে থাকে
নারায়ণগঞ্জ, আপনি তখন কোথায় আছেন?
নারায়ণগঞ্জ তখন আমি ছিলাম আপনার মুক্ত প্রবৃতির ওপারে,
মানে কোনো আত্মীয় বাসাতে?
জি না,
তাহলে
ওখানে আমার একটা মানে ফ্রেন্ডের সাথে পরিচয় হয়েছে মানে ওই লাইনের আর কি, সে ভালো হয়ে গেছে, সে পুরস্কার দোকান দিচ্ছে ওই দোকানে থাকে আর কি, আমি
ওকে, সে জানতো যে আপনি ধরনের কাজ করে এসছেন?
না কিছু জানতো না,
পরিচয় গোপন তখন করে আপনি ওখানে
ওখানে চলে আসছি,
ওকে
তখন প্রিয়াঙ্কা আমাকে ফোন দেয়, বললাম যদি প্রতিদিন আমাকে পার্টি দিয়ে চেষ্টা করে দিবি, আর যদি না দেয় তাহলে ভবিষ্যতে একটা খারাপ কিছু হতে পারে, হতে বোনের জামাই তোর ভাই, সে ভয় সব তখন যা পারছে এক হাজার টাকা নাকি দৌড়ি দিচ্ছে আমাকে,
আমরা আরো একটি বিরতি নিতে চাই, একজন মানুষ যখন অপরাধী হতে থাকেন তখন সে লিমিটলেস অপরাধী হয়, সেটারই একটা চিত্র আজকে আমরা দেখতে পাচ্ছি একজন মানুষের মধ্যে, যিনি হচ্ছেন সোহেল। আমরা ঠিক রাত একটার টাইম চেক হবার সঙ্গে সঙ্গে আবারও ফিরে আসবো, আবারও আপনাকে ওয়েলকাম করবো জিবিএসবিতে, আপনি শুনছেন বাংলাদেশের রেডিওর ইতিহাসের সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2 এ আমি আরজে কিবলি আপনার সঙ্গে রয়েছি, আমার টিম মেম্বার আরজে রাজু এবং সাউন্ড এডিটর মঞ্জু আপনার সঙ্গে রয়েছে, এবং এই টিমের অন্যতম মেম্বার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, যিনি ফোনে আজকে অতিথি যিনি আছেন সোহেল, তার জীবনের পুরো অপ্রিয় সত্যগুলো শুনছেন এবং তার যে বিশ্লেষণাত্মক জ্ঞান সেই জ্ঞানের আলোকে তিনি পুরো বিষয়টিকে ব্যাখ্যা করবেন, এবং এই ধরনের ঘটনা থেকে আপনি কিংবা আমি কিভাবে নিরাপদে থাকতে পারি, সেজন্য আমাদের কি ধরনের জীবন আচরণ গঠন করা উচিত সে বিষয়ে তিনি পরামর্শ দেবেন। আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই, ঠিক রাত একটায় ফিরে আসছি, আপনারা ফেসবুক পেজে চলে আসতে পারেন আমাদের অতিথিকে দেখার জন্য, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradio fm89.2।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ, 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার, মনে রেখো রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে, রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োর সেলফ।
Sundar Raga Meeta Jara Gorbe will charge you.
Royal Tiger Green presents. Jaha Bolibo, Shatto Bolibo. Recharge yourself.
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব সোহেলের কাছে আবারও ফিরতে চাই সোহেল তারপর
ও আমাকে ওই ভয়ে টাকা দিচ্ছে যখন তা পারছে টাকা দেওয়ার পর টাকা দিগুলো আমি শুধু ঘুরতাম লঞ্চে করে ঘুরতাম তখন আমার মেয়েদের প্রতি একটা নেশা হয়ে যায় এখন নেশার পরে আমি আর তার মেয়ের সাথে পরিচয় হই ওই মেয়েটা কি আপনার বীজ থেকে পালে আসে মানে ওই মেয়েটা যদি একটা ছেলেকে ভালোবাসত না মানে মরিয়ম তো ছেলের নাম ছিল শাকিল ওই ছেলেটা কিন্তু অনেক মানে প্রভাবশালী ছিল তো মানে ছেলে তো ছেলেটা ওর সাথে মজা করছে আর কি ফান করছে আর কি কিন্তু মেয়েটা অনেক সুন্দর তো গরিব মেয়ে আর কি তো বাবাও কিন্তু একটা বাইরে থাকে পরে মেয়েটা কি করছে মোটামুটি টাকা পয়সা নিয়ে আসার পরে মেয়েটা ছেলেটা কিন্তু মেয়েটাকে নেয় না এখন আর না নেওয়ার পরে আমি নানা মেয়েটাকে পাই লঞ্চে বসে আসছে তো চিন্তা করলাম তারা প্রথম যে কোনো মেয়ের দিকে তাকালে আমি বলতে পারি মেয়েটা কোন ফ্যামিলি কারণ তার জুতার দিকে তাকাইছি দিন মোটামুটি ভালো ফ্যামিলির মেয়ে তো তার পিছন থেকে তাকাতে হয় নাই পরে বললাম যে আপনি কোথায় যাবেন পরে বললো যে আমি চাঁদপুর যাবো তো আমি তো চাঁদপুর যাবো তো সেটি উঠে আনতাম কি করেন বললাম তখন আমি বললাম যে আমি পড়াশোনা করি পিছিয়ে আমি অনার্স পড়ি কোন কলেজে ঢাকা কলেজে পাস ছেড়ে কোন সাবজেক্ট অ্যাকাউন্টিং আমি ক্লাস নিলাম তো মেয়েটা দেখতে সেটা অনেক ভালোই মোটামুটি চলতেছে কথাবার্তা ভালো যেমন হোক না কেন তো মেয়েটাকে বললাম যে আপনি কোথায় যাবেন সবকিছু আমার সাথে শেয়ার করছে যে আমি একটা ছেলেকে ভালোবাসতাম তার নাম শুধু সাক্ষী সে আমাকে নিচ্ছে না ঠিক আছে তার সেলফোনটা অফ সে বলতে বাসা চলে যেতে না কিন্তু আমি টাকা পয়সা নিয়ে আমার সোনা করে নিয়ে চলে আসছি তো আমাকে সে আমাকে নিবে না সে আমাকে বাসা চলে যেতে বলে কিন্তু আমি বাসা করে আমার মেয়ের ফেললাম আমার
ওকে
তো অলরেডি সবাই জানে যে আমি বাড়ির থেকে বেরিয়ে গেছি বাড়ি থেকে আমার মানুষ থাকবে না কিছু থাকবে না ঘুরে গেলাম যাবো না তখন কি করা যায় তখন বললো যে আপনি আমাকে একটা আশ্রয় দিতে পারেন না আমি কোথায় আশ্রয় দিব আমার তো আমি নিজের তো বাড়িতে কোনো স্থান নেই আমার কোনো স্থান নেই তোমাকে কিভাবে আশ্রয় দিব আমি মনে মনে বলে আর কি সেটা তো তার জায়গায় অন্তত চাপ্তর আপনার লঞ্চ ছেড়ে দিচ্ছে লঞ্চের চাপ্তর গেলাম চাপ্তর থেকে আপনার বিকেল বেলা চললাম সারাদিন চাপ্তর ঘুরলাম ঘোরা পরে চাপ্তর লঞ্চে করে তার কাছে টাকা ছিল একটা কেবিন নিলাম কেবিনে করে আপনার চলে আসছি ঢাকায় তোমার সাথে কিছু হয় নাই কারণ নতুন পরিচয় তো বললাম যাতে ঠিক আছে এখন কি করবেন আপনি কোথায় যাবেন তার একটা কাজ করতে পারেন যে আপনার আশ্রয় একটা হতে পারে স্বামী স্ত্রীর পরিচয় একটা বাসা ভাড়া নিতে পারে তো সে রাজি হয় না আরাম চলে যায় তবে না থাকেন আপনি কোনো মতো রাজি হয় না আর আমাকে ছাড়েও না তো আমি যা খরচ হয় সব মেয়ের খরচ হয় পরে আমরা পরদিন সকালবেলা নামে আমরা আবার বসুন্ধরা আসি এবার বসুন্ধরা আমি চিনি বসুন্ধরা উঠার পরে সারাদিন থাকলে একটা বাসা নিলাম বাসাটা
মেয়েটার কাছে কত টাকা পরিমাণ ছিল এবং গোল্ড টুল সবকিছু মিলিয়ে
50,000 টাকার মতো
ওকে
ক্যাশ ছিল 30,000 টাকা তো যা উঠলাম উঠার পরে মেয়েটার সাথে থাকতেছি চলতেছি ফিরতেছি তো আমি
পরিচয় বাসা নিলাম
স্বামী স্ত্রীর পরিচয়
স্বামী স্ত্রীর পরিচয়
জি বাসা নেওয়ার পরে এখন চলতেছি ভালো এলাকা দেখতেছি একটা সমস্যা হইতেছে পরে কি করলাম আবার জজ করে গেলাম জজ করে যে কাগজটা পুরা কাগজ পড়তে কিছু সময় আর আপনার দিকবি ছবি লাগে আর আপনার 3,000-4,000 টাকা খরচ যায় সবকিছু সব তো গেলাম করে দিল করে দেওয়ার পর এলাকা কোনো সমস্যা নেই চলতেছি ফিরতেছি
বিয়ে করে ফেললেন
বিয়ে করে ফেলছি
চতুর্থ বিয়ে আপনার
জি বিয়ে করার পরে এখন চলতেছি ফিরতেছি ভালোভাবে চলতেছি কমার সাথে কোনো কিছুই করতেছে না না করার পরে আমি একটা না 3 দিন আসিনি তার এখান থেকে আমার কাছে টাকা দিচ্ছিল 10,000 টাকা জমা 10,000 টাকা নিয়ে আমি এক জায়গায় চলে গেছি আমার কাছে 1,000-2,000 টাকা ছিল আমি ঘুরতেছি এর মাঝে একটা নসিনের একটা মেয়ের সাথে আমার যোগাযোগ হয় আবদুল্লাহপুরে আমি দাঁড়িয়ে আছি তখন টাকা নিয়ে আমি ছিলাম আপনার আশুলিয়া মানে আশুলিয়া আমার চাকরি আছে মোটামুটি ঝগড় হইতো রাত্রে বেলা দিব না কোনো কিছু আমার সে ঘুমাবে না আমি কি করতাম থাকার দরকার নেই আমি যে দুদিন ঘুরে আসি যাও টাকা লাগবে না বুদ্ধ সরটা দিয়ে দিলো ঘুরে আসলাম বসে পড়লে আপনি আব্দুল করে দাঁড়ালাম একটা মেয়ের সাথে পরিচয় হলো নাম হলো তার জোসনা আপনার নরসিংদের মেয়ে পরে মেয়েটার সাথে পরিচয় হইতে 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 মেয়েটার সাথে ভালো খুব আন্ডারস্ট্যান্ড হচ্ছে কথাবার্তা বলতে মেয়েটা ঢাকা ভর্তির জন্য আসছিল আর কি ভর্তির গত বছর ঘটনা ভর্তির জন্য আসার পরে মেয়ের সাথে পরিচয় ভালো আপনি কি করে আমি পড়াশোনা করি বিভিন্ন জায়গায় পরিচয় দিতে মিথ্যা আশ্রয় নিতাম আর কি ওজন জগন্নাথ পড়াশোনা করি কিছু অনার্স করতেছি সেকেন্ডারি অ্যাকাউন্টিং সাবজেক্ট বলতো শোনার মতো বলতাম তো মেয়েটা বিশ্বাস করতেছে বিলিভ করতো আমাকে তো এদিক দিয়ে এখন ওর সাথে আমার সাথে ভালো একটা রিলেশন আমি কিছুদিন পর আসতে সে কেন দিছে দেখো তুমি যাই হয়েছো তুমি তোমার স্বামী নাকি বিয়ে করছো ঠিক আছে আমি তো ও চিন্তা করলে তো হবে না তো এখন দেখ সে নিজের ইচ্ছা সহিত্রে আমরা সব শূন্য মতো চলতেছে আমাদের মাঝে চলার পরে হঠাৎ 3 মাস পরে তার ফ্যামিলি কিভাবে খোঁজ পায়
ওকে
খোঁজ পাওয়ার পরে তাকে আইসা তা বলে আমি বাসা ছিলাম না আমি কই গেছিলাম পরে আইসা ওরা নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে ভাগ্য ভালো তার জিনিসপত্র আমার কাছে ছিল দেখ ওকে নিয়ে যাওয়ার পরে ও আমার সাথে আসতে চাইছিল কিন্তু আসেনি পরে আমার অ্যাড্রেস নিয়ে তারা যোগাযোগ করলো যে ছেলেটা খারাপ তারপর সে আসতেছে ছিল সংসার ঠিক রাখার জন্য চেষ্টা করছিল যে আমাদের বিয়ে হয়েছে আমি একটু ভালো করতে পারি কিনা, এটাই শেষ। খারাপ মানুষকে ভালো হয় না, হয় পারি কিনা, তা আমি ওরা বলছিলাম তোমাকে পেলে আমি ভালো হয়ে যাবো, সত্য কথা। ভালো জন্য পদক্ষেপ নিয়েছিলাম, ওই পাইলে সত্যি ভালো হয়ে যেতাম, কারণ সে একটা ভালো মেয়ে। পরে দেখো চলে যায়, চলে যাওয়ার পরে ওদের ওখানে 3 মাসের রিলেশন নষ্ট হয়ে যায়। পরে ওই যে ওই মেয়েটা নষ্টের মেয়েটাকে আমি ওকে আমি মাঝে মধ্যে 100 টাকা পাঠাই, আমি ফোন করি
এই যে মেয়েটার সঙ্গে আপনার লাস্ট পরিচয় হয়েছে।
ও চলে আসে পালাইয়া আমার কাছে, আসার পরে যাক ওকে নিয়ে আমি রাত্রে বসুন্ধরা উঠি। আবার বসুন্ধরা উঠার পরে মানে একের মাঝখানে নাটক করছে যে তোমার জন্য আমি আমার বাড়িঘর সব কিছু ছেড়ে দিচ্ছি, ঠিক আছে 3 মাসের কারণ আমাদের রিলেশনটা 3 মাস হয়ে গেছে, তো ছেড়ে দিচ্ছি আমি সবকিছু, টাকা পয়সা নিয়ে আসছি 30,000 টাকা আমার কাছে আছে, তুমি চলে আসো। পরদিন বললাম যে আমাকে তো 3 দিন সব ধরে সব নিয়ে গেছে, আমি রাস্তা আস্তে থাকতেছি, আমি বাড়িতে যেতে পারবো না, আমি মুখে যেতে পারবো না, আমি বাড়ি থেকে একবার বাড়ি চলে আসছি না। আমি ওর মেয়েটা একটা 17 দিন পরে আসছে, ওর আমার একটা বালা আর 5,000 টাকার একটা হাতের একটা আংটি ছিল।
জি মেয়েটা চতুর্থ মানে জি মেয়েটার লাস্ট আপনার জি মেয়েটাকে ফাঁদে ফেলে, নামটা কি ছিল মেয়েটার?
জোসনা।
জোসনা, ওকে।
পরে মেয়েটা অনেক সুন্দর ছিল, মেয়েটা আইপাস করছে।
ওকে।
পরে এক মেয়েটা নিয়ে আপনার ইয়েতে উঠলাম, বসুন্ধরা উঠলাম, ওরা পরে তার সাথে আমার সাথে যেভাবে হোক টিজিকে দিয়ে দিচ্ছে না। পরে মেয়েটার টাকা পয়সা নিয়ে আমি চলে যাই।
এই মেয়েটাকেও বিয়ে করেন?
মেয়েকে বিয়ে করে নিই।
ওকে। চতুর্থ বিয়ের পরে 4 নম্বর বউ যেটা ছিল সে কোথায় চলে গেল?
সে চলে গেল আপনার
বাপের কাছে।
বাপের কাছে,
ওকে।
আর 5 নম্বর যে মেয়েটাকে পরে আনছিলাম, ওই মেয়েটাকে আমি বিয়ে করি না, ওই মেয়েটাকে আমি ওই মেয়েকে হোটেলে রেখে আমি চলে আসি টাকা পয়সা নিয়ে। তার 5,000 টাকা ছিল, তার ব্যাগে আমি 600 টাকা রেখে আসি, গাড়ি ভাড়ার টাকাটা আর তার নুকুরগুলো আমি নিয়ে আসি নাই, তার একটা আংটি একটা হাতের বালা আর 5,000 টাকা নিয়ে চলে আসি। আসার পরে এটা হলো কত কোরবানিদের ঘটনা। আসার পরে চলতেছি পিটতেছি, পরে আটটা মেয়ের সাথে পরিচয় হয় মার্কেটে গিয়ে, চাঁদপুর আসে, তার চাঁদপুর ঘুরতে আসে। আসার পরে ওই মেয়েটার সাথে আমার সাথে পরিচয় হয়, ভালো রিলেশন। মেয়েটা তো অল্প বয়স্ক, ক্লাস 9 পড়ে, লম্বা চুল হয়ে গেছে নাই। পরে মেয়েটাকে মানে অনেক ভালো কিছু দেখে আমি তাকে নিয়ে আসি। এটার পরে তাকে আমি চিন্তা করলাম, আমাকে ও বুঝলে চলবে না, হয় ভালো হবো না খারাপ হবো, কেউ তোমার ভালো তো চায় না। কারণ আমি এলাকায় গেলাম, জন্ম নিবন্ধন চালান চেয়ারম্যানের কাছে, জন্ম নিবন্ধন চেয়ারম্যান দিতে পারবে না, 18 বছর নিচে বয়স দিবে, এটা জন্ম নিবন্ধন আমাকে দিবে না। এটা সার্টিফিকেট চাইলাম, এখন এটা সার্টিফিকেট আমাকে দিবে না, কারণ এখন আপনার ডিজিটাল যুগ। তো একটা চাকরি করতে কিছু করা লাগে, জন্ম সংস্থা কিছু করা যায় না, সেই জন্য আমি কিছু একটা করতে হবে। পরে এই মেয়েটাকে আমাদের এলাকার চাঁদপুরের মেয়েটা, ওই মেয়েটাকে আমি যেভাবে হোক 3-4 মাস রিলেশন করার পরে, এই যে আপনার 7-8 মাস আগের ঘটনা আর কি, ওই মেয়েটাকে আমি নিয়ে এসে ঢাকা নিয়ে এসে আমার কাছে রাখি।
নাম?
নাম তো হলো আপনার সঞ্জিতা।
সঞ্জিতা, ওকে।
নিয়ে আসার পরে আমাদের এক পরিচিত নাম ভাঙ্গনা ওই বাসায় রাখি আমি।
ইমিডিয়েটলি ওকে বাসা থেকে বের করে নিয়ে আসলেন, তখন আপনি কি করেন?
তখন আমি ঘুরে করি, টাকা আছে 30,000 টাকা।
I'm becoming tired to listen this story. কতবার একটা মানুষ, তারপর
নিয়ে আসার পরে মেয়েটাকে আমি নিয়ে আসি। নিয়ে আসার পরে পরে আমি চিন্তা করলাম, ওকে চেহারা যেন অনেক ভালো, তাহলে আমি তাকে এই লাইনে নামাবো, খারাপ লাইনে প্রতিটা লাইনে নামাবো।
আপনি এটা করে তারপর থাকার থেকে কি আপনি পয়সা রোজগার করবেন?
জি,
মানে আপনি দালালি করবেন?
জি। পরে ওরে নিয়ে আসি, নিয়ে আসার পরে একদিন আমি ওরে আপনার গুলিস্তান দিয়ে আসি, দিয়ে পরে ওদিন সে কাজ করতে পারে না, 5 টাকা কাজ করতে, তখন আমরা বিয়ে করে নিই। আমি বলছি দেখো আমার কাছে কোনো টাকা পয়সা নাই, সব কিছু হারিয়ে ফেলছি, এবং বিয়ে করতে হলে তো আপনি আমার ঢাকা সব চলাফেরা করলে মানুষ আমাদেরকে ব্ল্যাকমেল করবে, টাকা পয়সা আমাকে মারধর করবে, আমি বিয়ে ছাড়া থাকতেছি, বা বাসা ভাড়া করতে হলে আমার একটা বাসা অ্যাডভান্স করতে হবে, 5,000 টাকা জিনিসপত্র কিনতে হবে, অনেক সমস্যা। দেখা যাচ্ছে মেয়েটা অনেক কান্নাকাটি করে, তো তুমি চলে যাও, তুমি নিজের জন্য পাঠাতে হবে, চলে যাও জীবন থেকে, আমি বাড়িতে যেতে পারবো না, এলাকার মানুষ জানা জানা হয়ে গেছে, খারাপ হলে তোমার কাছে থাকতে হবে, ভালো হলে তোমার কাছে থাকতে হবে। এখন আমার এখন একটা মেয়ে মেরে দিয়ে বুঝেছি যে বলো যে এত ঠিক আছে করো, করার পর যদি সুরজিৎ তোমার সাথে বেমানি করে তাহলে সেটা আমি প্রতিবাদ করবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে, তোমাকে আমি 1 মাস করাবো, 1 মাস করানোর পর আর করাবো না, যাই পারো ওই টাকা তুমি বাসা ভাড়া, তোমার টাকা তুমি ভেঙো। করে যাক, প্রথম দিন সে 7-8 টাকা কাজ করে, সে আর পারে না, নেক্সট হয়ে যায় গুলিস্তানে, যাওয়ার পরে ওই মেয়েটা তাকে নিয়ে আসে তার বাসা থেকে। নিয়ে আসার পরে যেভাবে হোক রাজু এই ঘটনাটা জানে, মানে শুনতে পায় আর কি, রাজু আমাকে ডাক দিয়ে নিয়ে যায়। এই রাজু আমার চোখ খুলতেছে, আজকে যদি তোর বোন যদি এরকম হইতো, কে যদি নিয়ে যায়, যদি এই কাজটা করতো তোর কাছে কতটা খারাপ লাগতো? তোর বন্ধুরা একটা ছেলে নিয়ে গেলো, নিয়ে যায় বিয়ে করবো, বিয়ে করে দূরে থাকতে পারে এই জায়গায় নিয়ে যায় কাজ করে থাকে। তখন আমি রাজু আমাকে অনেক বুঝে দেবো, আমার খুব ভালো চাইছে, তো ও বোঝানোর পরে আমি ওই রাজুর কথাই ওই মেয়েটাকে আমি তোর ভাইয়ের কাছে দিয়ে আসি। বললাম যে বললাম চলো আমরা এয়ারপোর্ট যাই, এয়ারপোর্টে ওটা বাসায় রেখে বাইরে ফোন দিচ্ছে, ভাই এসে নিয়ে গেছে। এরপরে তারপরে বললাম যে তোমার বোনে এই করছে, আমাকে টাকা দিতে হবে 20,000, বেশি চাইলাম না, 20,000 টাকা দরকার, 20,000 টাকা দিতে হবে আমাকে। তখন বললো আমি দেবো না, তোমার বোনকে জিজ্ঞেস করো অমুক জায়গায় গেছি কিনা, তো বোনের করা সত্যতা বলতে কোথাও গেছি আমি, এই ব্যাপার পুরো বললাম যেগুলো সব আমি ভিডিও করছি দূর থেকে, তো তারপর 20,000 টাকা দিচ্ছে আমাকে। 20,000 টাকা দেওয়ার পরে আমি কি করলাম, ও যে খেজে বাড়ির থেকে বাড়িলাম 4 বছর আগে, আমি এখন 4 বছর আমি বাড়িতে যাইনি, উঠতে পারি না, কারণ এলাকায় আমার ঋণ আছে 20,000 টাকা, যাদের সেটা আনছি মোবাইল আনছি স্যামসাং মোবাইলটা, মোবাইলটা 1600 টাকা দাম, আমার আমার মোবাইলটা আর টুকটাক দেনা আছে, ওগুলা দিয়ে আমাকে উঠতে হবে। কিন্তু টাকাটা তো বড় কথা না, কিন্তু আমাকে টাকা ধরবে বেশি, মারবে বেশি পোলাপানি, এলাকা পোলাপানি। যাদের সিট আনি তারা তো খুব রাজনীতি করে, পরে যাক আমি টাকাটা নিয়ে আমি দেশে যাবো, কিন্তু আমি 20 হাজার নিয়ে দেশে যাবো, নিজের টাকা খরচ থাকবে না, যাক এই টাকাটা আমি উড়ে ওড়ানোর পরে আমি নারায়ণগঞ্জ আবার চাই। আবার সেই ওই জায়গায় ট্যাঙ্কার আমি পাইছিলাম, ওই জায়গায় গিয়া আমি আবার আসি। আসার পরে ওই দিন রাত মানে আপনার 7-6 মাস আগের ঘটনা, ওই মেয়েটাকে আমি একটা মিস পাই ওখানে,
তারা
কিন্তু আপন ফুফু।
আপনি কাকে করলেন?
আমি যার কাছে গেছি সে চিন্তা করলাম তাকে দিয়ে হবে না, কারণ সে খুবই কৃপণ, কিছুই দিবে না কাজ করলে। তো তার ফুফুর আবার মন খুবই ভালো, যেমন চেহারা যেমন খুব মন খুবই ভালো, আমার টাকার দরকার, আমার কিছু দরকার না। তো তার সাথে একটা থাকলাম, তার সাথে থাকি, তার সাথে অনেক কথাবার্তা বললাম, আমার কেউ নেই এখন বলতে, তো কথাবার্তা বলার পরে আমি কাজ করিনি, পুলিশের একটা বাদ আমার পরে দেখলো যে খুবই ছেলে মতো ছেলে আসছে, খুবই ভালো, আমার অনেক কিছু দিছে, কাজ করেনি। পরে যাক ওই কুকুর সাথে কথাবার্তা বলবো, এটা হয় না, কোথায় আমার ভাইয়ের মেয়ের সাথে ছিল, আপনার ভাইয়ের মেয়ের সাথে ছিল, কিন্তু আমি তোমার সাথে তো বিয়ে করতে পারবো না। তো আমি বললাম যে আমি হ্যান তেন আমি সুইসাইড করবো, হ্যান করবো, ধ্যান করবো, অনেক বেশি বিয়েই করবো না। তো লাস্টে যেভাবে হোক তাকে আমি কিছু একটা শপথ করাইয়া কোনদিন থাকবো না তোমাকে, আমি তোমাকে বিয়ে করবো না, কারণ আমার টাকার দরকার, আমাকে বাড়িতে উঠতে হবে। পরে আমি একটা সে আমাকে বিয়ে করে, কিন্তু তাদের ফ্যামিলি হলে কিছু টান বেশি, বসেলে মানুষ তো খুবই কিছু টান, তার ভাই কিন্তু অনেক রোগী, আপন ভাই জানে কিন্তু বোনে কাজ করে, ভাই পাশের রুমে থাকে, বোনের সামনে কাজ করে, বাসায় গেছে কাজ করে। তারপরে আমি তাকে বিয়ে করি ঢাকা জজকোটে, বিয়ে করার পর আবার জজকোটে, আমার জজকোটে কিন্তু বড় মোট একটা বিয়ে হয়েছে,
শারীরিক অবৈধ সম্পর্ক করেছেন?
আমার জানা মতে পাঁচটা মেয়েকে বিয়ে করছি, এমনকি আন্টি বা ফুফি টুফিটি বাড়ি দিলাম, ঠিক আছে, কিন্তু অনেক মেয়েদের সাথে রিলেশন হয়ে গেছে আমার, এক দেশে ছেড়ে গেল। পরে দেখ আমার সে ওয়াইফকে দিয়া সে জানে যে আমার কেউ নেই, তো আমি বললাম যে ব্যবসা করবো, আমাকে টাকা দিয়েছে, তার কাছ থেকে আমি 30,000 টাকা হাতায় নিয়ে আমি দেশে চলে গেছি, আমার দেশের ঋণটা দিয়ে দিয়েছি, 4 বছর পর আমি দেশে যেতেছি, এই আপনাদের গত 3 মাসের ঘটনা, দেশে যাওয়ার পর 4 বছর পর আমি দেশে গেছি, একটা নতুন আবহাওয়া, আমার আব্বু আমার সাথে অলরেডি রাগ করে আমাদের ওয়ার্কশপ দিকে আমার আব্বু বিদেশে চলে গেছে,
আপনি জানেন না
বিদেশে চলে গেছে। তো আমার মা যেমন দেখছি আমি 4 বছর পরে আমার মা অনেক শুকিয়ে গেছে, তখন এটা কালি পড়ে গেছে, আর আমার ভাই বোনদেরকে তত শাসন এখন আগে করে না, সুন্দর মতো পড়াশোনা করে আমরা সুখী মিলে ছিলাম, কিন্তু আমার বাবা কিন্তু অপশাসন করছে আমাকে, এটা আমি স্বীকার করি। পরে 4 বছর থাকে, 4 বছর পরে যাওয়ার পরে 30,000 টাকা নিয়ে আমি চলে যাই, যাওয়ার পরে দেশের ঋণ টিন দিয়ে আমি বাড়িতে থাকতেছি, এমন সময় আমার বাবা কি করছে, আমার ঠিকানা মতো চলে গেছে, ঠিকানা মতো যাওয়ার পরে সে দেখতে পাচ্ছে যে আমার তার শ্বশুর আছে, শাশুড়ি আছে, সে বাড়িতে থাকবে, আমার বাড়ি কেউ রাখবে না। আমি মায়ের বলেছি মাই মা তুমি মেয়ে তুমি রাখবে না, আমার বাড়ি খেয়ে দেবে, আমার সব বাড়ি খাওয়া যাওয়ার পরে আমি আবার ঢাকা চলে আসি। ঢাকা আসার পরে ফ্যামিলি কিন্তু আগার থেকে অনেক ডাবল হয়ে গেছে, যখন আমার বাসায় বর্তমানে সব কিছু আছে, মোটামুটি টুকটাক সব জিনিস জোড়া আছে, কারণ বোন দিয়ে দিতে হবে, ডাবল হয়ে গেছে। আমার দুটো বোন, একটা বোন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করে, একটা ছোট 4 বছর। তো চিন্তা করলাম আমার বোনটা অনেক বড় হয়ে গেছে, সংসারটা অনেক সুন্দর মতো গুছাইছে, 1 বছরে অনেক কিছু গুছাইছে, আবু ওয়ার্কশপ বিক্রি করে বিদেশে চলে গেছে কাতারে, গুছাইছে। তো আমি যদি এখন সংসারে থাকি তাহলে আর অশান্তি হবে বেশি, আমার বোনটা বিয়ে হবে না। তো আমি কি করলাম মায়ের কাছ থেকে,
আপনার বউটা কি করলেন, 5 নম্বর বউ,
5 নম্বর সাথে এখন আমি থাকতেছি ঢাকায়,
না ওখানে ওকে কি বাড়ি নিয়ে গেছিল,
না ওর বাড়িতে গেছে খোঁজ নিয়ে,
ও নিজে বাড়ি যাচ্ছে,
জি,
পরিবার তাকে মেনে নিয়েছে,
না
মানেনি, পরিবার জানে যে সে একদিন কল গার্ল,
না
জানে না,
আমার ভাই জানে,
না ভাই জানে, ওকে, তারপর
আমার রাজুটা রাজুটা সবাই জানে, আমার ফ্রেন্ডসরাও সবাই জানে সে কল গার্ল। পরে আমি যাক বাড়ির থেকে চলে আসি, মার থেকে আমি 20,000 টাকা নিয়ে আসি, আমার 20,000 টাকা লাগবে, যেখানে সেই টাকাটা আমার না দিলে না, আমি এক জায়গায় খুবই ঋণ, এতটা ঋণ আমাকে কিছু করতে পারে, ওই টাকাটার জন্য মায়ের কাছ থেকে, আমার মা তো অতিষ্ঠ হয়ে গেছে, বুঝলেন, আমার চেন জিনিস টাকা পয়সা সব নষ্ট করছি, ওয়ার্কশপ জায়গা জমিন সব নষ্ট করছে আমার কারণে, আমি খুব একটা খারাপ ছেলে। তো চিন্তা করুন যাক লাস্ট আমি তাকে একটা দিই, 20,000 টাকা আমি দেশে উঠবো না, আপনি আমাকে সিস্টেম রাখতে পারেন, 300 টাকা সিস্টেম দিয়ে আমি 20,000 টাকা নিয়ে এসে আমার একটা ঋণ দিয়ে দিই, আমি ঋণ মুক্ত হতে চাই, বাস আর কোনো দিন চাই জমা না পাই। পরে লাস্ট আমি গত 4 দিন আগে আমার যে রাজু ওদের বাসায় যায়, আমার ফ্রেন্ড আমার বাড়ির, আমার চাচার লাগে তোপাইল আছে রিপন আছে, ওদের বাসায় যায়, যাওয়ার পরে আমি শুনতে পারি যে আমার কারণে আমার বোনের দুটো বিয়ে আসছে, দুটো বিয়ে ভেঙে গেছে, যখন আমি আর ঠিক একটা বাড়ি যাই আমার জীবনে অনেক পাপ করছি কিন্তু অপরাধ করলে আমি করছি আমার বোন সত্যি না কেন আমার বোন নীরবে কান্দে যে আমার সবাই বলে যে তোর বাইকের চোর তোর বাইকটা খারাপ তোর বাইকটা এরকম তাহলে আমার বোন কারোর সাথে কথা বলানো লজ্জা শুধু ঘর বলে ঘর টিভি দেখে বাসে কিন্তু
পুরো সোসাইটি যখন কলুষিত হয়ে যায় তখন আসলে কিছুই বলার থাকে না বাপ অন্যায় করেছে প্রথমে সন্তান তারপরে সে অন্যায়ের ধারাবাহিকতা রেখেছে সাফার কে করেছে সাফার করেছে হচ্ছে তার মেয়ে কিংবা আমাদের আজকের যিনি অস্তি তার বোন যার কোনো অপরাধী নেই কার দ্বারা সাফার করেছে সমাজের দ্বারা সমাজের বিবেক কি সমাজের কনসেপ্টটা কি তার ভাই হচ্ছে চোর সুতরাং এই পরিবারে আত্মীয়তা করা যাবে না এই জন্যই বললাম যে পুরো চারপাশটাই যখন কলুষিত হয় তখন একজন অপরাধীর জন্ম হওয়া তেমন কোনো ঘটনা নয় আপনি একটু আমাকে বলবেন ক্লিয়ার করে কি হয়েছিল আত্মীয়তা সম্বন্ধ এসে কীভাবে ভেঙে গেল
ছেলে আপনার ফরিদ থেকে আসছে তো এটা আমার পাশের গ্রামে তো আমার ছোট ভাই যেটা ওটার কিন্তু খুব ভালো একটা মোটামুটি ভালো একটা জায়গা মানে অবস্থান আমার ছোট ভাইরা ছোট ভাই ডাকবে বিশ পঞ্চাশটা মানে মানুষ এসে দাঁড়াবে কারণ সবাই ওদের চিনে তো প্রতিষ্ঠান ছিল আমাদের আমার ছোট ভাই কাজ করে ওয়ার্কশপে কাজ করে এলাকা ভিত্তিক সবাই চিনে পরে আসার পরে ডেট হয়ে গেছে ডেট পুরো ফিক্সড মানুষের স্টেটমেন্ট দেওয়া হয়ে গেছে তারিখ হয়ে গেছে অত তারিখে গেলে অত তারিখে আমার ভাই বলছে যে আমার ভাইয়ের বড় মেয়ের কিছু জানেন সবাই বানা করছে আমার বাড়ি ওরা আমার দ্বিতীয় বিয়েটা ঠিক হয় ডেট ফিক্সড হয় সবকিছু ঠিক হয় দ্বিতীয় বিয়েটা দেখে যায় আমি বিশ্বাস করে কেউ আমাকে বিলিভ করে কিনা জানি না আমি রিজেক্ট করতে আমার ইচ্ছে হয়েছে অনেক আমার অনেক খারাপ লাগবে আমি অপরাধ করছি আমার বন্ধু কোনো অপরাধ করে নেই কেউ বলতে পারবো না যে আমার বোন কারো করে যে আড্ডা দেয় আমার বোন কোনো মোবাইল ইউজ করে না কিন্তু আমার মানুষ সারাদিন কান্না করে আমার বোনের দিয়ে কান্না করে কিন্তু কারো বুঝতে যায় না পরশু দিন আমার বোনের সাথে কথা বলি আমি কেমন আছো হ্যাঁ ভাইয়া ভালো আছো তুই ভালো আছো আমি কেমন ভালো আছি কিন্তু আমার দুধ বোনের আমার বোনটার ঝামেলা করে পরে তারা বিয়ে করতে আসছিল আর কি পরে বলতে যে ঠিক আমরা এখানে বিয়ে করবো মেয়ে বিয়ে আমরা নিয়ে নিবো পরে আবার ছোট ভাই বললো যে আমরা এত ঝামেলা হয়েছে আমরা নিবো না আর নিয়ে দিবো না আমার বোন ঘরে রাখার সমস্যা নেই আমার ছোট ভাই অনেক রাগি তো আমরা আমার বোন ভিমো না আমি আমার বন্ধু বললো যে আমার জায়গায় বিয়ে বসার দরকার নেই
এখন আপনি কি করেন লাস্টলি
এখন লাস্টলি আমি দূরতে এলাকার কিছু মানুষে আমি কয়েকবার আমি চেয়ারম্যান অফিসের কেক ছিলাম তারা আমাকে ধর্ম নিবন্ধন দিচ্ছে না ধর্ম নিবন্ধন দিলে আমি একটা গার্মেন্টসে কাজ করতে পারতাম কিন্তু গার্মেন্টসে ঢুকতে দিচ্ছে না কারণ ধর্ম নিবন্ধন লাগবে ধর্ম নিবন্ধন আমাকে দিচ্ছে না কারণ বরং বয়স আমার 18 নিচে বয়স দেবে তাহলে স্কুল সার্টিফিকেট আনতে হবে কত শোনা আমি 2005 ছিলাম এসএসসি পরীক্ষার্থী সেই স্কুল সার্টিফিকেট আমাকে দিবে না আমি কি করব আমি যেটা চাকরি করে খাবো ঠিক আছে সেটা দেখবি আমি চিন্তা করছি যে শেষ একটা পাপ করবো পাপ করে আমার মায়ের টাকা নামে দিয়ে আমি দেশে উঠে যাবো কিন্তু দেশে উঠে আমি কি করবো
শেষের পাপের কথা কি চিন্তা করেছি
শেষের পাপের কথা চিন্তা করছি আমার আমার একজন অফার করছিল একটা কাজ করার জন্য আর কি উনি যা বলবো ওনার সাথে যাবো উনি যা করবে তাই দেখে বাসা যাবো আমি ওনার সাথে যাবো আমি শুধু বলছি তার স্কিপ আমাকে 1000 টাকা দিন 1000 টাকা ভাড়া লাগবে বিচার করে মারাতে দিয়ে দেবো
এই যে 20000 টাকা ঋণ করেছেন
জি মায়ের কাছ থেকে স্থান দিয়ে আমি আনছিলাম কারণ এই টাকা ছাড়া আমি উঠতে পারবো না বাড়িতে
কি কাজ করাতে পারে আপনাকে দিয়ে আনুমানিক
আনুমানিক মার্ডার হতে পারে যা করতো তো টাকার দরকার শুধু টাকা নিবি
আপনার মাঝে মাঝে মনে হয় না যে আপনি যদি নতুন করে জন্ম নেওয়ার সুযোগ থাকতো আপনি যদি দুনিয়াতে নতুন করে আসতে পারতেন কিংবা আপনি যদি ঘুম থেকে উঠে দেখতেন যে আপনার জীবনে অতীত বলে কোনো কিছু নাই আপনার সবকিছু মুছে গেছে আপনি নিজেকে কি হিসেবে তৈরি করতেন
নিজেকে ভালো একটা ছেলে হিসেবে তৈরি করতাম আমি
এই ভালো ছেলে কি হতো থাকে না মানুষ কেউ একজন ডাক্তার হয় কেউ ইঞ্জিনিয়ার হয় কেউ পড়াশোনা করে অনেক বড় কিছু হয় আপনার কি হতে ইচ্ছে করতো
আমার ইচ্ছে করতো আমার মাটা খুব অসুস্থ মাকে নিয়ে সারা জীবন থাকতাম আমি আমার মাটা অনেক অসুস্থ মার চোখে নিচে কালি পড়ে গেছে আমার গ্যাস্ট্রিক আলসার আমার আম্মু এখন হাঁটুতে পানি জমে গেছে
আপনার কোনো এমিং লাইফ ছিল জীবনে যে আপনি বড় হয়ে এটা হবেন লেখাপড়া শিখে
হ্যাঁ আমার ডিফেন্সে চাকরি করানো কি ছিল
ডিফেন্সে
সবাই বলছিল যে আমি পারবো
বারবারই রবীন্দ্রনাথের ওই কথাটাই বলতে হয় যারা তুমি পেছনে ফেলেছো সে তোমাকে পেছন থেকে টানছে এই মানুষগুলো আমাদের সোসাইটিতেই থাকে আপনার ঘরের আবর্জনা যদি আপনি ঘর থেকে বের করে নিয়ে দরজার সামনে রাখেন, যখন আপনি রাখছেন তখন আপনি শুধু ঘরের কথাই ভাবছেন, কিন্তু আপনি ভাবছেন না একটু পরে আপনাকে ঘর থেকে বেরোতে হবে এবং এই দরজার সামনে যে ময়লা আবর্জনা রেখেছেন সেটাকে পাড়া দিয়ে সেটার গন্ধ নাকি নিয়ে আপনাকে পথে হাঁটতে হবে। যদি আপনি ভাবতেন যে পথটাও আপনার, ওই ঘরের সামনেটুকুও আপনার, ওটাকে ভালো রাখা আপনার দায়িত্ব, তাহলে আবর্জনার জন্য আপনি একটা প্রপার ম্যানেজমেন্টের মধ্যে যেতেন। এই কথাগুলো এই জন্য বলছি, আজকে ওর স্টোরি আপনি শুনলেন, শোনার পরে ভাবছেন যে এটা সোহেলের স্টোরি, তো কি হয়েছে? সোহেল তো আমার কেউ না, সোহেল একজন রেডিওর শ্রোতা। সোহেল বলছে তো কি হয়েছে? সোহেল কিচ্ছু যায় না, সোহেল আমার পরিবারের কেউ না, কিন্তু সোহেল এই পরিবেশেরই একজন মানুষ। সোহেলের যে কর্মকাণ্ড সেটা কোনো না কোনো ভাবে আপনার পরিবেশকে রোগাক্রান্ত করবে। এই সোহেল আপনার পরিবারের মধ্যেও হতে পারে, এই সোহেল আপনার কমিউনিটির মধ্যেও হতে পারে, আপনার কোনো আচরণে কিংবা আপনার সামাজিক ব্যবস্থার কারণে। এবং সচেতন ভাবে হোক অবচেতন ভাবে হোক, আমরা প্রতি মুহূর্তেই এইরকম সোহেলের জন্ম দিয়ে যাচ্ছি, সেটা পরিবারের মধ্যে দিচ্ছি, সেটা কমিউনিটির মধ্যে দিচ্ছি, সেটা সামাজিকভাবে দিচ্ছি। এবং এই সব সোহেলরা আমরা যারা নিজেদেরকে অনেক ভালো মানুষ দাবি করি তাদেরকে কখনোই ভালো থাকতে দেবে না, কারণ ওই যে একজন মানুষকে খারাপ রেখে এই কমিউনিটিতে বসবাস করে, এই সোসাইটিতে বসবাস করে ভালো থাকার কোনো সুযোগ নেই। এই জন্য যারা অন্যায় করে, যারা অপরাধ করে, তাদেরকে ভালোর দিকে আনতে হবে, তাদেরকে আলোর পথ দেখাতে হবে, তাদেরকে সুন্দর জীবনের অঙ্গীকার করতে হবে, তাহলে আমরা সবাই মিলে একসাথে ভালো থাকতে পারবো। আজকে এই সোহেল এখানে এসে যে কাজটা করেছে তার মতো অপরাধীর জন্ম যেন কখনো সমাজে না হয়, এটাই বলে গেছে। এবং কেন হয়, কি কারণে হয়, প্রাশ্চিত্য কি হয়, সবই এই সোহেল আজকে আপনাদের দেখিয়ে গেছে। এটাই আমাদের জেবিএসবির মতো, আমরা যদি জেবিএসবি অনুষ্ঠান করে একজন সোহেলের, এরকম সোহেলের জন্ম ঠেকাতে পারি, তাহলে আমরা বলতে পারবো আমাদের অনুষ্ঠান সাকসেস। প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা ব্রিদিং স্পেস নিতে চাই, তবে তার আগে আমরা এই মুহূর্তে যোগাযোগ করব যাহা বলিব সত্য বলিব এক্সপার্ট প্যানেলের মেম্বার, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, মানসিক রোগ বিশেষজ্ঞ, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর তাজুল ইসলাম, আপনি তো শুনলেন, আমার মনে হয় খুবই কমন একটা স্টোরি, এবং একই সাথে পরিবারের ব্যাপারটা আপনি বারবারই বলে থাকেন, কি বলার আছে আপনার?
আমি সোহেলের আত্মতন্ত্র কাহিনীটা শুনেছি। সে প্রাথমিক দিক থেকে আমরা সাধারণত যা দেখি আর কি, যে খুব খারাপ পরিবেশে বা পারিবারিক জীবনে প্রতিকূল পরিবেশে অথবা বংশ দ্বারা অপরাধের ইতিহাস থাকলে এইগুলি আমরা দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রে ক্রিমিনাল যারা হয় বা সমাজবিদ্ধি যারা হয় তার চলে আসে। কিন্তু সোহেলের ক্ষেত্রে কিন্তু সেরকম নয়, সে বেশ ভালো সংসারই ছিল। কিন্তু যেটা হয়েছে, আমাদের দেশে আমরা ছেলে মেয়েদের আবেগগত যে সমস্যা, হঠাৎ করে একটা ছেলে বা মেয়েকে ভালো লেগে যায়, প্রেমের প্রস্তাব দেয়, এটা কিন্তু খুবই স্বাভাবিক একটা ঘটনা। কিন্তু এটা আমাদের গার্জিয়ানরা জিনিসটাকে অতিরিক্ত শাসন দিয়ে বা কঠিন শাসন দিয়ে কিন্তু ছেলে মেয়েদেরকে এই ধরনের আবেগঘটিত ব্যাপার থেকে সরিয়ে আনা যায় না, বরং আরো তারা ব্যর্থ হয়ে যেতে পারে। যেটা দেখা গেছে যে সেটা অন্য একটা মেয়ের সঙ্গে যে সম্পর্ক তৈরি করছে সেটা হয়তো ভালো বা মন্দ আমরা জানি না, কিন্তু সেটা একটা বড় ধরনের একটা স্ক্যান্ডাল সৃষ্টি করেছে, রচনা সৃষ্টি করেছে, যার ফলে তাকে বাধ্য হয়ে ওই এলাকা থেকে ছেড়ে পড়াশোনা ছেড়ে বাদ দিয়ে তাকে ঢাকা চলে আসতে হলো। আর ঢাকা এসে যা হয় পূর্বীকে পর মালির গাড়ে তাকে অপরিচালে নিয়ে গেল, যার ফলে ওই বয়সের কিশোর বয়সে অপরিচালে যদি সে জায়গা পায় তাহলে স্বাভাবিকভাবেই অন্যান্য কিছু করাচ্ছে, তার বিকৃতি যৌনতার যে লক্ষণ সেগুলি প্রকাশ পেয়েছে। এবং আমরা লক্ষ্য করলাম সে এভাবে অনেক মেয়ে প্রেমের অভিনয় করেছে, তাদের সঙ্গে যৌন সম্পর্ক তৈরি করেছে, এমনকি যেটা জানা গেল যে পাঁচটি বিয়ে পর্যন্ত করেছে, এর ভিতরে দুইটি কলকাল আছে। আর এখন যিনি তার বিবাহিত তথাকথিত বিবাহিত স্ত্রী, হ্যাঁ, পাঁচটার ভিতরে সেটাও কলকাল আছে। এই যে এভাবে করতে করতে যারা মানুষ এভাবে খারাপ হয় তারা কিছু দেয় আরো বেশি অপরাধ প্রবণ হয়ে সে চতুর্থ স্ত্রী বাবাকে খুন করে ফেলেছে। তো এই সমস্ত অপরাধ এবং অন্যায়গুলি করা সে করেছে। আরো যাতে আমরা জানতে পারলাম সে প্রেমের অভিনয় করে মেয়েদের সঙ্গে খারাপ কাজ করতো এবং সেগুলি সে ভিডিও করে রাখতো, সেই ভিডিও করে সে মেয়েদেরকে ব্ল্যাকমেইল করে তাদের কাছ থেকে টাকা আদায় করতো। ওটা সব ধরনের যৌনতার যত ধরনের বিচ্ছিতি আছে, অন্য নারীদের উপর যত ধরনের নির্যাতন অন্যায় বা প্রতারণা করার কাছে সব কাজই সে করেছে, যার ফলে আর বাকি সঙ্গে সঙ্গে সে মোবাইল চুরি বা চিন্তায় এগুলো করে ফেলেছে। কিন্তু এই যে পাঁচ জগত থেকে ফিরে আসার ক্ষেত্রে আমি এই জিনিসটা অনেক আগেও একবার বলেছিলাম, মাদকাসক্তির ক্ষেত্রে বলেছিলাম, দাসত্বরা সহজেই আমরা ফিরে আনতে পারি না, কিন্তু হঠাৎ করে বড় ধরনের কোন একটা মানসিক মানে পরিবর্তন তাদের দিকে আসতে পারে এবং তাদের পরিবারে কোন মানে ঘটনা ঘটে যায়। যেমন একটা উদাহরণ আমরা দিয়েছিলাম, আমি বলেছিলাম যে একটা বাবা সিগারেট খেত এবং সামান্য অতিরিক্ত সিগারেট খেত, সেটা সে থাকতে পারে না। কারণ তার ছেলে তার আমাদের কাছে চেম্বারে বাবাকে নিয়ে এসে বলতেছে যে তুমি যদি সিগারেট না ছাড়ো তাহলে আমি সিগারেট খাওয়া শুরু করবো। এইভাবে ওই ছেলের ওই মানে কথা শুনে এবং লজ্জা পেয়ে সে তখন কিন্তু বাবা সিগারেট পুরোপুরি ছেড়ে দিতে পেরেছে এবং সে ছেড়ে দিয়েছিল। এরকম ভাবে আবার আমরা সত্যিকে দেখেছি যে যখন তারা ছেলে মেয়ে একটু বড় হয় এবং ছেলে মেয়ে হওয়ার পরে যখন বিয়ে দিতে যেতে হয় তখন যখন পুরুষ হয় যে কার মেয়ে ও একটু নেশা করে মেয়ে, এই ধরনের যখন মানে আঘাত লাগে তখন সন্তানদের প্রতি মমতার কারণেই তারা তখন এই জগৎ থেকে ফিরে আসে। আর সোহেলের ক্ষেত্রে দেখা গেল যে তার বোনকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে একটা ভালো বিয়ে প্রস্তাব এসেছে, কিন্তু ওই ছেলে যখন জানলো যে এই মেয়ের ভাই অত্যন্ত খারাপ, সে অন্যান্য পাঁচটা বিয়ে করেছে, আরো অনেক মেয়েদের সঙ্গে অবৈধ সম্পর্ক করেছে বা তার স্বভাব চরিত্র খারাপ, এগুলি জানার কারণে সে তার বোনকে বিয়ে করতে রাজি হয়নি। এই এই কারণে তার ভিতরে একটা বড় ধরনের মানসিক পরিবর্তন এসেছে এবং তার ভিতরে তার বিবেকটা জেগেছে, তার উপলব্ধিতে নতুন উপলব্ধি তৈরি হয়েছে যে না আমি কত খারাপ কত অন্যায় করেছি, যার ফলশ্রুতিতে শুধু আমার উপর সে পাপের ফল পড়ে নাই, আমার বোনকে সমাজে একটা ভালো ধরনের বিয়ে পর্যন্ত ভেঙে গেল আমার এই অপকর্মের কারণে, এই জগৎ এই খারাপ থেকে আমি ফিরে আসতে চাই। অর্থাৎ এভাবেই কিন্তু নাটকীয়ভাবে পরিবর্তন হয় মানুষের মনে মনের ভিতরে, হঠাৎ করে অত্যন্ত খারাপ মানুষটাও বুঝতে পারে যে না সারা জীবন সে খুবই খারাপ থাকতো, এখন সে আত্মশুদ্ধি এসেছে ভেঙে যাওয়ার ফলে। এবং আমি আশা করি না এই ফলশ্রুতিতে এই ধরনের নাটকীয় পরিবর্তনে কিন্তু ফলাফল ভালো হয়, অর্থাৎ দ্রুত এবং খুব নাটকীয়ভাবে এরা কিন্তু খারাপ পথ থেকে বা মন্দ পথ থেকে ফিরে আসতে পারে। এবং মানে এখন সোহেল এখন যদি তার এই আত্মশুদ্ধিটাকে আরো সংহত করে নিয়ে মোটিভেশনটাকে আর একটু বাড়ি জোরদার করে নিয়ে সে যদি ওই যে অন্ধকার জগৎ ওই যে খারাপ যে পরিবেশ সেখান থেকে তাকে ছুটে আসতে হবে, সে ওই তাদের সঙ্গে যোগাযোগ রাখবে ওই পতিতালয়ে ওই মহিলাদের সঙ্গে এবং এই তথাকথিত পাঁচটা বিয়ে বা কলকাতার সঙ্গে সম্পর্ক এই খারাপ মন্দ পরিবেশের কাছাকাছি থাকলেও তার পক্ষে আর ভালো হওয়া সম্ভব হবে না। অর্থাৎ তাকে যদি ভালো হতে হয় অন্ধকার জগৎ মন্দ জগৎকে সম্পূর্ণ পরিহার করে অত্যন্ত সুস্থ স্বাভাবিক আমাদের যে সমাজ সেই সমাজে ফিরে আসতে হবে এবং ভালো এবং মোটামুটি যারা নৈতিক জীবনযাপন করে ধন্য জীবনযাপন করে এমন কোন মেয়ের সঙ্গে সম্পর্কে সে আবার একটা সুন্দর এবং সাবলীল এবং আনন্দময় জীবনযাপন করার পথ তৈরি হতে পারে।
অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার এই মতামতের জন্য। আপনি আমাদেরকে প্রতি মুহূর্তেই আপনার যে গবেষণালব্ধ জ্ঞান দিয়ে আমাদেরকে ধারণা দিচ্ছেন, বিশ্লেষণ করে বোঝাচ্ছেন প্রত্যেকটা স্টোরি, সেটা নিঃসন্দেহে অনেক বেশি প্রশংসার যোগ্য। অনেক ধন্যবাদ আপনাকে।
আপনাদের সবাইকে ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা ব্রিদিং স্পেস নিচ্ছি, একটু পরে আপনাদের ফেসবুক কমেন্টস, ইমেইল এবং এসএমএস এর কমেন্টস গুলো নিয়ে আমরা ফিরে আসবো, আমাদের সঙ্গেই থাকবেন।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে, যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
বেশ কয়েকটি কমেন্টস আমরা পেয়েছি ফেসবুকে এবং একই সাথে ইমেইল করেছেন, তাৎক্ষণিকভাবে এসএমএস পাঠিয়েছেন। আমরা কয়েকটা পড়তে চাই। রিতা কক্সবাজার থেকে লিখেছে, সোহেলের কথা শুনছি এবং ভাবছি হাতের কাছে থাকলে হয়তো ওকে নিজেই কুপিয়ে খুন করতাম। সোহেলকে জঘন্য রকমের ফালতু তাওয়ার কথা শুনে বোঝা যায় এই সমস্ত মানুষজনের জন্য কিছুই হয় না বোধ, শুধু করুণা ছাড়া। শিহাব ঢাকা থেকে লিখেছে যে আপন কুকুর মেয়েকে এমন কুপ্রস্তাব দিতে পারে, সে আরো জঘন্য কাজ করতে পারে। এদের মতো ছেলেদের কারণে আত্মীয়ের মাঝে ঝগড়া বিবাদ তৈরি হয়, সম্পর্ক থাকে না, কোলাহল তৈরি হয়। রাতুল কুমিল্লা থেকে লিখেছে, আজকাল আমরা প্রায় একটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে মেয়েদের সাথে প্রেমের অভিনয় করা, একটা ফাঁদে ফেলে তাদের সাথে বিভিন্ন অনৈতিক কাজ করা, টাকা পয়সা নিয়ে প্রতারণা করা। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, এর চরম অন্যায় কাজ এটা। শশী ঢাকা থেকে লিখেছে, ভাইয়া একে আইনের মুখোমুখি করে দেন, আসলে কিছু না বলাতে এরা মাথার উপর উঠে পড়েছে। আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে এদের বিচারের ব্যবস্থা করতে হবে, একজনকে শাস্তি দিলে অন্যরা শিখবে। দেখুন, যারা এই ধরনের কমেন্টস করেন, আমরা অসংখ্য অসংখ্য কমেন্টস পাই যাদেরকে পুলিশের হাতে ধরিয়ে দেন। বারবারই একটা কথা বলি যে আইনের হাতে সোপর্দ করা কিন্তু আমাদের উদ্দেশ্য নয়। আমরা যে কাজটা করি, মানুষের বিবেক বোধের জায়গা থেকে মানুষ যদি শাস্তি পায়, তাহলে সেই শাস্তিটাকেই মূল্যায়ন করার চেষ্টা করি। কাউকে দোষারোপ করা আমাদের মূল উদ্দেশ্য নয়। আমরা একজন খুনিকে দেখি, আপনাদেরকে বলতে চাই, এরকম একটা জীবন আপনি বেছে নেবেন কিনা, এবং একই সাথে যারা খুনি হতে যাচ্ছেন তাদেরকে সতর্ক করি, এবং একই সাথে একজন খুনির জন্ম হয় কোন পরিবেশে, সেই পরিবেশের মধ্যে আপনি আছেন কিংবা আপনার প্রিয় মানুষটি আছে কিনা, সে বিষয়ে আপনাদেরকে সতর্ক করি। সুমন খামার বাড়ি থেকে লিখেছে, মানুষ পতিতালয়ে যায় সেটা শুনেছি, কিন্তু তাদের বিয়ে করে তা জানতাম না, তাও একটা না দুটি, আর মানুষ মারা সেটা আবার ছিল নাকি তার শ্বশুর, এরা কেমন ধরনের মানুষ। সীমা মিরপুর থেকে লিখেছে, বোঝা যাচ্ছে এরা খুব ভালো অভিনয় করতে পারে, ভাইয়া এদের দিয়ে নাটক সিনেমা তৈরি করেন, কেন যে এরা এখানে সেখানে পড়ে আছে, এদের দিয়ে সিনেমা করলে খুব ভালো হবে। প্রচন্ড ধিক্কার টাইপের কথাবার্তা এসছে। শিহাব চট্টগ্রাম থেকে লিখেছে, কোনো কথা নয়, এখনই মেরে দেন, দেশ থেকে একটা জঞ্জাল কমুক, আপনি না পারলে আমাকে বলেন, আমি এখনই চলে আসি। ওকে, আরো আরো বিভিন্ন ধরনের কথাবার্তা। কামাল নাটক থেকে লিখেছে, আমরা সবসময় বলি আমাদের সামনে এগিয়ে যেতে হবে, কিন্তু যে সমাজে এইরকম লোকজন বিরাজ করে সেই সমাজ কিভাবে এগিয়ে যাবে? আমাদের কি নতুন করে ভাবার দরকার নেই? আসলে আমাদের নতুন করে ভাবতে হবে। আমরা সবসময় ভাবার জায়গাটিকে নক করতে চাই আপনাদেরকে এবং বলতে চাই, ভাবুন, কারণ ভাবলেই হয়তোবা সঠিক পথের সন্ধান পাওয়া যাবে। ওকে সোহেল, এই যে এটা তো এক ধরনের কি বলা যেতে পারে অপমান, তুচ্ছ তাচ্ছিল্য সবার কাছ থেকে, এটা তো প্রত্যাশিতই ছিল, তাই না? কারণ আপনি যে ধরনের কাজ করেছেন তারপরে ভালো কোনো ফিডব্যাক আসবে না, এটাই স্বাভাবিক। কি বলার আছে আপনার এই লিসনারদেরকে?
উদ্দেশ্য বলার আগে আমি পৃথিবীর সব বাবা মাকে বলতে চাই,
প্লিজ
তোমরা কাউরে শাসন করে কিন্তু এতটা অপসারণ করো না। আমার বাবার মতো আমাকে যেভাবে শারীরিক নির্যাতন করতে এভাবে অপসারণ করো না, শাসন করে নিয়মের ভিতরে, কিন্তু কমশন করলে ছেলেরা নষ্ট হয়ে আছে, ছেলেরা কি চায় সেটা ভালোভাবে কে তারা এতে। আর বিশ্বাসের উপরে আমার একটাই দাবি, তোমরা আমার মতো কেউ ডিট করে খারাপ হয়েও না, খারাপ পরিণামটা খুবই কিন্তু অনেক ভয়াবহ হয়, সেখানে আমি প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে আমি খুব কষ্ট পাইছি, অনেক কষ্ট পাইতেছি আমি।
আমরা মাত্র এক থেকে দু সপ্তাহ আগে রূপার জীবনের যে অপ্রিয় সত্য সেখানে প্রকাশ করেছিলাম, সেখানেও একজন বাবাকে দেখেছিলাম। আজকে সোহেলকে এখানে উপস্থাপন করলাম, সেখানেও একজন বাবাকে দেখলাম, যে দুই বাবাই আমাদের গেস্টের ভাষ্য অনুযায়ী প্রচন্ড অত্যাচারী বাবা, এবং এইরকম বাবা কখনোই সন্তানের জন্য মঙ্গলজনক নয়। অতিরিক্ত শাসন, অতিরিক্ত স্নেহ, সবকিছুই যার নিয়ম, মানে লিমিটলেস অতিরিক্ত যে কোনো জিনিসই একজন মানুষের জীবনকে স্ম্যাশ করে দিতে পারে। প্রিয় শ্রোতা, এই হচ্ছে সোহেলের জীবনের অপ্রিয় সত্য, এবং আমরা শেষ করতে চাই আজকের যাহা বলিব সত্য বলিব। তবে তার আগে আমরা রাজুর কাছ থেকে শুনবো, এই সপ্তাহে কি আমাদেরকে চিঠি পাঠিয়েছে, তার চিঠির ভাষ্য কিংবা ইমেলের ভাষ্য কি, তারপর পর আমরা আবারও ফিরে আসছি।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আমি রাহাত, চট্টগ্রাম থেকে লিখছে, আমি যাহা বলিব সত্য বলিব নিয়মিত শুনি, এখানে অনেকেই তাদের মনের কথা লিখে পাঠান, আর তাদের লেখা শুনে আমার মনে হচ্ছে আমারও কিছু লেখা উচিত, কেননা না লিখলে আমি সারা জীবন আমার মনের কাছে অপরাধী থেকে যাব। একবার সবাই মিলে কলেজ থেকে পিকনিকে গিয়েছিলাম, বন্ধুরা সবাই ছিল, সেখানে বিভিন্ন জায়গা থেকে ছেলেমেয়েরা এসেছিল বেড়াতে, কিন্তু একটি ছোট্ট বিষয় নিয়ে বাইরের একটি ছেলের সাথে আমি খারাপ ব্যবহার করি, তাকে মেরে রক্তাক্ত করে দিই, অথচ পরে মনে হয়েছিল ভুলটা আমারই ছিল। আজ আমার মনে হচ্ছে তার কাছে ক্ষমা চাওয়া আমার প্রয়োজন ছিল, সেদিন চাওয়া হয়নি, আর তাই আজ আমি যাহা বলিব সত্য বলিবর মাধ্যমে তার কাছে ক্ষমা চাইছি, সে যদি শুনে থাকে আমি চাইব সে যেন আমাকে ক্ষমা করে। আমি সত্যি লজ্জিত।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
অনেক অনেক ধন্যবাদ রাজু আমাদেরকে জানিয়ে দেবার জন্য। আমরা একই সাথে বলতে চাই তোমার মতো করে, এবং একই সাথে আমাদের যে বন্ধুটি আমাদেরকে চিঠি লিখেছে বা মেইল করেছে সেই বন্ধুটিকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। আপনার এই উপলব্ধি লাখো মানুষের কাছে, সমাজে, কমিউনিটিতে ছড়িয়ে যাক এবং আপনার মতো ভুল আর কেউ না করুক। আমরা আজকের মতো সাইনিং অফ করছি যাহা বলিব সত্য বলিব থেকে। আপনারা যারা এতক্ষণ রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব শুনছিলেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। প্রিয় শ্রোতা, আগামী রবিবার ঠিক রাত 11:20 আমি আরজে কিবরিয়া, আমার টিম মেম্বার আরজে রাজু এবং সাউন্ড এডিটর মঞ্জুকে নিয়ে আবারও ফিরে আসবো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। এই সমাজ সুন্দর হোক, এই কমিউনিটি সুন্দর হোক, সমাজ, কমিউনিটি এবং রাষ্ট্র এদেরকে সুন্দর হওয়ার জন্য সবচাইতে সূতিকাগার যেটা সেটা হচ্ছে পরিবার। সেই পরিবারটি সবার আগে সুন্দর হোক সেই কামনা করছি, এবং এই পরিবারটি সুন্দর করার দায়িত্ব পরিবারের প্রত্যেকটি মেম্বারের, বিশেষ করে পরিবারের দায়িত্বে যিনি রয়েছেন তার, তিনি যেন কখনো ভুল না করেন, তাহলেই আমরা সুন্দর একটা দেশ পাবো। সেই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় টানছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
This track was downloaded from FusionBD.com.